মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।
আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি মিস্টার ফেরার্স। আমাকেও সংসারের কাজ করতে হয়, কারণ অন্য কিছু করবার উপায় বা অধিকার কোনোটাই আমার নেই।
তার মানে আমাদের দুজনের অবস্থার মধ্যে মিল আছে বলছেন?
আছে, শুধু একটা বিষয় ছাড়া। আপনি একদিন পরিবারের সম্পত্তির মালিক হবেন, আমি হব না।
তা ঠিক, তবে কি জানেন, আমার উত্তরাধিকারের বিষয়টাও আমার মায়ের হাতে, কারণ আমাদের পরিবারের সব সম্পত্তি তাঁর নামে লিখে দিয়ে গেছেন বাবা। মায়ের অমতে কোনো কাজ করলে আমাকেও সেই পথেই দাঁড়াতে হবে।
তবু তো উপার্জন করে নিজের ভাগ্য বদলাতে পারবেন আপনি, কিন্তু এই সমাজে আমার সেইটুকু স্বাধীনতাও নেই।
আই এম সরি মিস এলিনর, আপনার এমন দুঃসময়ে আমার নিজের সমস্যার ঝুলি খুলে বসাটা একেবারেই উচিত কাজ হয়নি। আই এম রিয়েলি সরি।
না না, এ কি বলছেন, এতদিন পরে মনের মধ্যে চেপে রাখা কথাগুলো কাউকে বলতে পেরে কতটা হালকা লাগছে জানেন? মা কিংবা ম্যারিয়ানের সঙ্গে তো এইসব বিষয়ে আলোচনা করা চলে না, ওরা দুজনেই বড় সেন্সিটিভ, অল্পেতেই উতলা হয়ে পড়েন।
আই সি, আর আপনি সেন্সিটিভ নন?
দায়িত্ব আর কর্তব্যের বিরুদ্ধে আবেগ কি কখনো জিততে পারে মিস্টার ফেরার্স? উই মাস্ট অলওয়েজ চুজ সেন্স ওভার সেন্সিবিলিটি।
শুনছেন জেন অস্টেনের রচনা অবলম্বনে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। জেন অস্টেনের জন্ম আজ থেকে 250 বছর আগে 16 ডিসেম্বর 1775 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের নর্থ হ্যাম্পশায়ারে। লেখিকার সার্ধ দ্বিশত জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। 1811 খ্রিস্টাব্দে প্রকাশিত এই উপন্যাসটি জেন অস্টেনের প্রথম রচনা। অস্টেনের রচনায় ফুটে ওঠে অষ্টাদশ শতকের শেষ ভাগে ব্রিটিশ সমাজে মহিলাদের অবস্থান, তাদের মন মানসিকতা নিপুণ বাস্তববাদী প্রতিচ্ছবি। এই উপন্যাসও তার ব্যতিক্রম নয়। পূর্বরাগ বিরহ মিলনের অম্লমধুর রসে জড়ানো সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র রূপান্তর। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল 1995 সালের এমা টমসন ও কেট উইন্সলেট অভিনীত ছবিটি। তাহলে শুনতে থাকুন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি।
সন্ধ্যের আগে পৌঁছতে পারলে হয়। একদিন লন্ডনে মন্দ কাটেনি, কিন্তু যাই বলো, নরল্যান্ড পার্কের মতো চমৎকার এস্টেট সারা ইংল্যান্ডে খুব কমই আছে। আমার কি কম দিনের শখ ওখানে পাকাপাকি ভাবে থাকবার? অ্যাট লাস্ট। মানে এই কি ব্যাপার বলো তো জন, গত কয়েকদিন ধরে দেখছি সারাক্ষণ আনমোনা হয়ে থাকছ, কি এত ভাবছ?
না আসলে বাবা অকালে চলে গেলেন, সেই কথাই ভাবছিলাম আর কি।
ও, তা অথর্ব শরীরে ধুঁকতে ধুঁকতে মারা যাওয়ার বদলে কয়েকদিনের অসুস্থতায় বেশি কষ্ট ভোগ না করে চলে গেছেন, সেটাই তো ভালো। তাছাড়া তিনি তো তোমাকে উত্তরাধিকারী হিসেবে বঞ্চিত করে যাননি, পরিবারের বড় ছেলে হিসেবে তোমার যা প্রাপ্য সেই নরল্যান্ড এস্টেটের 16 আনা মালিক এখন তুমি, তাহলে এত ভাবনার কি আছে?
ওই শেষের কথাটাই তো ভাবাচ্ছে ফ্যানি, বাবা তাঁর স্ত্রী মানে আমার সৎ মার সৎ বোনদের জন্য তেমন কিছুই তো রেখে যেতে পারলেন না। শুনলাম সব মিলিয়ে বছরে নাকি 500 পাউন্ডের আয়, তাই মারা যাওয়ার সময় বাবা আমার হাত ধরে অনুরোধ করে গেছেন আমি যেন ওর দ্বিতীয় পক্ষের পরিবারকে সাহায্য করি।
সাহায্য করবে?
হ্যাঁ।
তুমি আবার কিভাবে সাহায্য করবে?
আরে সে কথাই তো ভাবছিলাম এতদিন, তবে শেষমেশ এর একটা উপায় বের করেছি।
বটে, কিরকম উপায় শুনি।
দেখো, আমার তিন বোনের তো বিয়ের জন্য কোনো উপযুক্ত ডাউরি বা স্ত্রীধন নেই। তাই ভাবছিলাম নর্ল্যান্ড এস্টেট থেকে হাজার তিনেক পাউন্ড ওতে দিয়ে দেব। হ্যাঁ, মানে দেখো, মাথা পিছু 1,000 পাউন্ড পেলে ওদের বেশ ভদ্রস্থ বিয়েও হয়ে যাবে, আর ওদের মায়ের কোনো সমস্যা।
3,000 পাউন্ড? কি বলছো তুমি, এত বদান্যতা তো নিজের মায়ের পেটের বোনেদেরও কেউ দেখায় না।
হ্যাঁ, ও দেখায় না বুঝি। তাহলে এই ধরো 1,500 পাউন্ড। হ্যাঁ, এর থেকে বেশি কিছু নিশ্চয়ই ওরা প্রত্যাশাও করবেন না, কি বলো?
তোমার মনটা বড় দরাজ জন, কিন্তু মানুষের কি প্রত্যাশার শেষ আছে? আর সেই প্রত্যাশা মেটানোর সামর্থ্য কি তোমার আছে?
না না, কিন্তু
যতই হোক, আমাদের সন্তান হ্যারির ভবিষ্যতের কথাটাও তো আমাদের ভাবতে হবে, তাই না? অন্যের উপকার করতে গিয়ে নিজের ছেলেকে বঞ্চিত করাটা কি ঠিক হবে, তুমি বলো?
হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে বরং এক কাজ করি, আমার সৎমার জন্য বছরে আরো 100 পাউন্ডের বন্দোবস্ত করে দিই, কেমন? মানে তিনি যতদিন বাঁচবেন ওই টাকাটাই পাবেন, একসঙ্গে 1,500 পাউন্ড দিয়ে দেওয়ার থেকে বরং।
ওইখানেই তো ভুলটা করলে। তোমার সৎমার কতই বা বয়স, হেসে খেলে আরো 20-25 বছর বাঁচবেন? বছরে 100 পাউন্ডের বন্দোবস্ত করলে তো আখেরে 1,500 পাউন্ডের ঢের বেশি খরচা হয়ে যাবে।
ঠিকই তো, দেখেছ এই দিকটা একদম মাথাতে আসেনি। কিন্তু তাহলে উপায়, মানে হাত খরচ হিসেবে মাঝে মধ্যে 10-20 পাউন্ড পাঠালেই চলবে বলছো?
আলবাত চলবে। তবে আমার কি মনে হয় জানো,
কি
তোমার বাবা যে ধরনের সাহায্য করতে বলেছিলেন তার সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই।
তাই সত্যি বলছো? হ্যাঁ, আর আমারও একবার মনে হয়েছিল বটে, যতই হোক বছরে 500 পাউন্ড তো খারাপ কিছু রোজগার নয়, তাই না?
তা নয় তো। আরে বাবা, 4 জন মহিলার জীবন ধারণের জন্য আর কত টাকা লাগে?
হ্যাঁ তাই তো,
ওরা তো এমনিও আর নর্ল্যান্ড পার্কে থাকছেন না, একটা ছোটখাটো কটেজ ভাড়া নিয়ে থাকলে সংসারে কতটুকু খরচ পড়বে? চাকর বাকর, ক্যারেজ, ঘোড়া কিছুই তো দরকার হবে না।
হবে না, তাই না?
একেবারেই নয়।
ঠিক,
বরং ওই 500 পাউন্ড থেকে এত টাকা জমবে যে তার থেকে কিছুটা ওরাই তোমাকে দিয়ে দিতে পারবেন, বুঝলে?
বুঝেছি বুঝেছি। সত্যি প্যানি, তোমার মতো সাংসারিক বুদ্ধি সম্পন্ন স্ত্রী না থাকলে আমি যে কি করতাম। যাক বাবা, মানে নিশ্চিন্ত হওয়া গেল। সত্যি কথা বলতে কি, সৎমায়ের সঙ্গে টাকা পয়সা নিয়ে আলোচনা করবার ব্যাপারটা না খুবই অস্বস্তিকর, বুঝলে? মানে ভাগ্যিস তোমার সঙ্গে পরামর্শ করলাম, নাহলে আবার একটা আতান্তরে পড়তে হতো আর কি।
ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ডার্লিং, সংসারের দেখাশোনা করাই তো আমার কাজ। কোনো চিন্তা করো না, নর্ল্যান্ড পার্কে পৌঁছে আমি সব কিছু নিজেদের মনের মতো করে গুছিয়ে নেব।
ঠিক আছে ঠিক আছে।
১৮১১ সাল, ইংল্যান্ডে সাসেক্স কাউন্টির নর্ল্যান্ড পার্কের মালিক মিস্টার হেনরি ড্যাশউড সদ্যই পরলোকে পাড়ি দিয়েছেন। নর্ল্যান্ডের এস্টেটটা তিনি তাঁর এক অপুত্রক কাকার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। মিস্টার ড্যাশউডের অনেক আশা ছিল নর্ল্যান্ড পার্কের মালিকানা পাওয়ার পর তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী মিসেস ড্যাশউডের নামে অনেক সম্পত্তি রেখে যেতে পারবেন। তাঁর 3 মেয়ে এলিনো, ম্যারিয়ান আর মার্গারেটের জন্যও ভালো বিয়ের বন্দোবস্ত করতে পারবেন। প্রথম পক্ষের ছেলে জনকে নিয়ে তাঁর কোনো চিন্তা ছিল না। ব্রিটিশ আইন অনুসারে সে তার মায়ের সম্পত্তির সঙ্গে সঙ্গে স্ত্রী ফ্যানির মোটা অঙ্কের বিবাহ যৌতুকও পেয়েছিল। কিন্তু বর্তমান মিসেস ড্যাশউডের নিজের টাকা পয়সা বলতে তেমন কিছুই ছিল না, তাই নর্ল্যান্ড পার্কের মালিকানা পাওয়াটা তাঁদের কাছে একটা আশীর্বাদ হয়েই এসেছিল। কিন্তু মিস্টার ড্যাশউডের কাকা যখন চোখ বুঝলেন, তখন তাঁর উইল পড়ে জানা গেল নর্ল্যান্ড এস্টেটের এক চিলতে জমিও বিক্রি করা যাবে না, এমনকি জমিদারির রোজগার থেকেও কোনো অংশ মিস্টার ড্যাশউডের স্ত্রী বা মেয়েদের নামে লিখে দেওয়া চলবে না। মিস্টার ড্যাশউড বেঁচে থাকাকালীন আস্ত জমিদারির মালিকানা ভোগ করবেন বটে, কিন্তু তাঁর মৃত্যুর পর সেটা পুরোপুরি বর্তাবে তাঁর ছেলে জনের উপর। কাকার উইলের এমন অন্যায্য বন্দোবস্ত শুনে তিনি প্রথমে বড়ই হতাশ হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন,
চিন্তা করো না মাই দিয়া, আমাদের তো এমন কিছু বয়স হয়নি, আর প্রতি বছর নরল্যান্ড এস্টেট থেকে রোজগারও কম হয় না। হিসেব করে চলতে পারলে জমিদারের আয় থেকেই অনেকটা টাকা জমিয়ে ফেলতে পারব, আর তার সবটুকু তোমাদের নামে রেখে যাব। তাহলে আর কারুর কোনো অভাব থাকবে না, কি?
মানুষ ভাবে এক, হয় আরেক। নরল্যান্ড এস্টেট বেশিদিন ভোগ করা মিস্টার ড্যাশউডের কপালে লেখা ছিল না। জমিদারি হাতে পাওয়ার এক বছরের মধ্যেই হঠাৎ করে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। নিজের স্ত্রী আর মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মৃত্যুশয্যাতেও দুশ্চিন্তায় ছটফট করতে করতে বড় ছেলে জনকে ডেকে পাঠালেন।
বাবা, এখন কেমন আছেন?
আমার সময় ঘনিয়ে এসেছে জন, আর হয়তো কয়েকটা দিন, তারপর।
না 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 না, সে কি কথা বাবা, আপনি
শোনো বাবা, তোমাকে একটা বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি।
হ্যাঁ বলুন।
আমার একটা অনুরোধ আছে তোমার কাছে।
অনুরোধ? হ্যাঁ মানে বলুন না, কি অনুরোধ?
তুমি হয়তো এখনো জানো না, কিন্তু আমি চলে যাওয়ার পর নরল্যান্ড পার্কের সম্পূর্ণ মালিকানা পাবে তুমি। হ্যাঁ তুমি।
নরল্যান্ড পার্ক আমি আমি পাব সবটা?
হ্যাঁ সবটা, কিন্তু আমার স্ত্রী, আমার মেয়েরা, আমি ওদের জন্য কিছু রেখে যেতে পারলাম না, আর বছরে মাত্র 500 পাউন্ড কোন ভদ্র মহিলার পক্ষে কি? গড, মার্সি অন দেম।
বাবা বাবা আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন
জন। হ্যাঁ জন, তুমি কিন্তু আমার একমাত্র ভরসা, আর তুমি যদি তোমার সৎ মা আর বোনেদের সাহায্য না করো তাহলে তো ওরা একেবারে আশ্রয়হীন হয়ে পড়বে। না 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 না, এমন আশঙ্কা নিয়ে আমি শান্তিতে মরবই বা কেমন করে?
বাবা 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 প্লিজ বাবা, আপনি একটু শান্ত হন। আচ্ছা আমি তো আছি নাকি, পরিবারের বড় ছেলে হিসেবে ওদের সাহায্য করা তো আমারও কর্তব্য। দেখুন আমি থাকতে ওদের কোনো অভাব হবে না।
সত্যি সত্যি বলছ জন্ম, সত্যি বলছ? আমার অবস্থা মানে তুমি দেখবে, কথা দিচ্ছ তো?
হ্যাঁ 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 বাবা, আপনি চিন্তা করবেন না, আমি 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 ওদের যথাসম্ভব সাহায্য করব, আমি আমি কথা দিলাম।
তোমার কাছ থেকে এতটুকুই প্রত্যাশা করেছিলাম আমি, আমি এবার নিশ্চিন্তে যেতে পারব।
বাবা
জন ড্যাশউড দৃঢ় চরিত্রের মানুষ ছিল না, বিলাসী আর আত্মকেন্দ্রিক বলে নিন্দুকেরা তার বদনামও করত, কিন্তু যতই হোক সে মোটের উপর ভদ্র সন্তান। অন্তত সমাজে নিজের মান সম্মান বজায় রাখতে যতটুকু পরোপকার করা দরকার ততটুকু করতে সে অবশ্যই রাজি ছিল। কিন্তু জনের স্ত্রী ফ্যানি ড্যাশউড অন্য ধাতুতে গড়া, শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার দরুন তার সাংসারিক জ্ঞানও টনটনে, জন যখন তার সৎপরিবারকে সাহায্য করবার প্রসঙ্গ তুলল, তখন ফ্যানি অল্প কথায় বুঝিয়ে দিল তার স্বর্গত শ্বশুরমশাই সাহায্য বলতে মোটেই টাকা পয়সার কথা বলেননি, বিধবা মিসেস ড্যাশউডদের থাকার একটা সস্তার বাড়ি খুঁজে দেওয়া আর মাঝে মধ্যে চিঠি লিখে কুশল জানতে চাওয়া, এছাড়া অন্য কোনো সাহায্যের দরকারই হবে না ওদের। এমনকি বাড়ি খুঁজে দেওয়ারও বিশেষ প্রয়োজন আছে বলে তো মনে হয় না। মিসেস ড্যাশউডের আর্থিক সংস্থান না থাকতে পারে, কিন্তু তার বাপের বাড়ির দিকে আত্মীয় পরিজনের তো অভাব নেই। জন আর ফ্যানি নগল্যান্ড পার্কে যতদিনে থিতু হবে ততদিনে ওদের সৎ পরিবার চলে যাওয়ার সব বন্দোবস্ত নিশ্চয়ই পাকা করে ফেলবে। ফ্যানির এমন সুচিন্তিত পরামর্শ পেয়ে জন ড্যাশউডও হাঁফ ছেড়ে বাঁচল। সত্যি বাবার সঙ্গে কথা বলবার পর থেকেই মনে হচ্ছিল তার ঘাড়ের উপরে যেন একটা বোঝা চেপে আছে। স্ত্রীর সঙ্গে মাত্র কয়েক মিনিটের আলোচনা সেরেই জন টের পেল সেই অদৃশ্য বোঝার ভার কখন যেন মিলিয়ে গেছে। অতঃপর হৃষ্ট মনে নগল্যান্ড পার্কের দখল নিতে রওনা হল জমিদারির বর্তমান মালিক ও মালকিন, মিস্টার অ্যান্ড মিসেস জন অ্যান্ড ফ্যানি ড্যাশউড।
সত্যি এমন দিনও দেখতে হলো, নিজেরই বাড়িতে আশ্রিতের মতো থাকতে হবে। কি এমন অপরাধ করেছিলাম আমি? এলিনর, এলিনর,
কি হলো মা? আমি তো মার্গারেটকে খুঁজছিলাম, সকাল থেকে কোথাও দেখছি না ওকে, এখন আবার তুমি। এ কি এত সব জিনিসপত্র কোথেকে টেনে নামালে?
নামাবো না, ওই জন্যই তো তোমাকে ডাকছি তখন থেকে। ম্যারিয়ানকে বলো পিয়ানো বাজানো বন্ধ করে এক্ষুনি ঘরে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিতে। হেনরিকে কবর দিতে না দিতেই শকুনের দল এসে জুটেছে আমাদের ছিঁড়ে খাবে বলে। না না, আমি কিছুতেই ওদের সঙ্গে এক ছাদের তলায় থাকবো না, কিছুতেই না।
মা, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি মা, কিন্তু এখন কি মাথা গরম করবার সময় বলতো? এই দ্বন্দ্বে বাড়ি থেকে বেরিয়ে আমরা চারজন ভদ্রমহিলা যাব কোথায়, থাকবই বা কিভাবে?
তাহলে তুমি আমাকে কি করতে বলো এলিনর? আর কয়েক ঘন্টা পরেই তো শহর থেকে জন আর ফ্যানি এসে পড়বে, ওদের কাছ থেকে ঘাড় ধাক্কা খাওয়ার জন্য কি বসে থাকবো আমরা?
জন আর ফ্যানি ভদ্র সমাজের মানুষ মা, তারা কখনোই আমাদের এক বস্ত্রে বাড়ি থেকে বের করে দেবে না। কয়েকটা দিন একটু মানিয়ে নাও, আমি তো চারিদিকে চিঠি পাঠিয়েছি, একটা ভালো বাড়ির সন্ধান পেলেই চলে যাব।
আর কত বাড়ি দেখবে বলতো? রোজই তো এত এত চিঠি আসছে, কাছাকাছির মধ্যে চমৎকার সব বাড়ির খোঁজ দিচ্ছে সবাই, কিন্তু তুমি তো সবই নাকচ করে দিচ্ছ।
বছরে 500 পাউন্ড দিয়ে চালাতে হলে তো একটু বাছবিচার করতেই হবে। এখনো পর্যন্ত যেসব বাড়ির খোঁজ পেয়েছি তার ভাড়াই তো।
জানি জানি, তোমাদের বাবা যাওয়ার সময় আমাদের সকলকে পথে বসিয়ে দিয়ে গেছে। ও
মা, মা প্লিজ শান্ত হও, প্লিজ প্লিজ।
পারছি না,
এভাবে সারাদিন কাঁদলে তো শরীর খারাপ করবে। তুমি 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 একটু বিশ্রাম নাও তো, আমি কাজের লোকেদের পাঠিয়ে দিচ্ছি, ওরা তোমার ঘরটা গুছিয়ে দেবে। আর শোনো, জন আর ফ্যানি এলে তুমি দেখা করো না, একেবারে ডিনারের সময় গেলেই হবে, আমি বলে দেব তোমার শরীর খারাপ। এখন আসি কেমন, ওদিকে অনেক কাজ পড়ে আছে, তুমি একটু বিশ্রাম নাও।
মাকে শান্ত করে বেরিয়ে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল এলিনর ড্যাশউড। তার বাবার মৃত্যুতে বাড়ির সকলে একেবারে দিশেহারা হয়ে পড়েছে, সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন তার মা, কিন্তু তার বোন ম্যারিয়ান আর মার্গারেটকে নিয়েও রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে এলেনর। মেজ বোন ম্যারিয়ান সদ্য যুবতী, মায়ের ভাবপ্রবণ স্বভাবের ষোলো আনাই সে পেয়েছে। তার উপর আবার আজকালকার আধুনিক কবিদের লেখা পড়ে পড়ে তার আবেগের মাত্রাটা একটু বেশি বেড়ে গেছে। ম্যারিয়ানের মত হল, মানুষের অনুভূতি যত গভীর হয় আবেগের প্রকাশও ততই জোরালো হওয়া দরকার। তাই গত কয়েক সপ্তাহ ধরে পিয়ানোতে জগতের সবচেয়ে করুণ সুরের কম্পোজিশন বাজিয়ে বাজিয়ে তার মনের বর্তমান অবস্থাটা বাড়ির সবাইকে জানিয়ে দিচ্ছে সে। এলিনর অনেক চেষ্টা করেও তাকে দিয়ে মন ভালো করা কোনো সুর বাজাতে পারছে না। কিশোরী মার্গারেট এমনিতেই একটু উড়নচণ্ডী স্বভাবের মেয়ে, সারাদিন খেলাধুলো, গল্পের বই আর অ্যাডভেঞ্চারের কল্পনা নিয়ে মেতে থাকে। বেঁচে থাকতে মিস্টার ড্যাশউড তাকে একদিনের জন্য শাসন করেননি, আর তাঁর মৃত্যুর পরে তো সে একেবারে হাতের বাইরে চলে গেছে। সারাদিন হয় গাছের মগডালে, নয়তো ঘরের কোণে, আর নয় সোফার তলায় লুকিয়ে বসে থাকে। এলিনর নিজেও সংবেদনশীল, বাবার মৃত্যুতে সে কিছু কম দুঃখ পায়নি, কিন্তু তার আর শোক প্রকাশ করবার সময় কোথায়? বাড়ির অন্য তিন সদস্যকে সামলে পরিচিত সংসার গুটিয়ে একটা অজানা অস্বাচ্ছন্দ্যের জীবনের পথে পা বাড়ানোর সমস্ত প্রস্তুতি বড় মেয়ে এলিনরকে একা নিতে হচ্ছে। তার জীবনে এমন কঠিন পরীক্ষা এর আগে কখনো আসেনি। নিজের সুখ দুঃখ নিয়ে মাথা ঘামানোর মতো বিলাসিতা করলে তো আর চলবে না। তবু আজ যেন বড় বেশি ক্লান্ত লাগছে। সোফায় বসে পড়ে সে আপন মনেই বলে উঠল,
বাবা, এ কি বিপদে ফেলে গেলে আমাদের বলতো? আমি তো না হয় কোনো মতে সামলে নেব, কিন্তু মা আর ম্যারিয়ানের কি হবে? মার্গারেটকে উপযুক্ত শিক্ষা দীক্ষাই বা কে দেবে? উমা, এত বেলা হয়ে গেল, কি সর্বনাশ! জন আর ফ্যানির তো আসার সময় হয়ে গেল প্রায়। না না, মার্গারেটকে খুঁজে লাভ নেই, বরং কাজের লোকেদের সঙ্গে কথাবার্তা সেরে নি। ফ্যানি এসেই বাড়ির সব হিসেবপত্র চাইবে হয়তো, ওকেও তো সব বুঝিয়ে দিতে হবে। না, যাই।
ফ্যানি এসে মিসেস ড্যাশউড আর তাঁর মেয়েদের বের করে দিল না ঠিকই, কিন্তু প্রত্যেক পদে পদে তাদের বুঝিয়ে দিতে লাগল যে নলন্ড পার্কের মালিকানা এখন বদলে গেছে। তার প্রতিটি কথা আর কার্যকলাপের মধ্যেই এই ধরনের অপমানজনক ইঙ্গিত পেতে পেতে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে উঠল। বিশেষ করে ম্যারিয়ান তো সারাদিনই নিষ্ফল রাগ আর বিরক্তিতে ছটফট করে বেড়াতে লাগল। রোজই এলিনরকে তার অভিযোগ শুনতে হয় আর সান্ত্বনা দিতে হয়। সেদিনও এর ব্যতিক্রম হল না। এলিনর সবেমাত্র হিসেবের খাতাপত্র নিয়ে বসেছে, এমন সময় ম্যারিয়ান হন হন করে এসে বলল,
না এলিনর, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে।
কেন, আবার কি হল?
উফ, কি করে যে ঘন্টার পর ঘন্টা হিসেবের খাতা ঘাটো বুঝি না। ওদিকে ফ্যানি যে রূপোর বাসনের আলমারির চাবি চেয়ে পাঠিয়েছে সে খবর রাখো, মাকে তো শান্ত করা যাচ্ছে না।
রূপোর বাসনের আলমারির চাবি, তা দিয়ে ফ্যানি আবার? ও, বুঝেছি, দাঁড়াও। এই যে, এটা দিয়ে এসো। আর ওকে বলো এরপর থেকে চাবি বা হিসেব নিকেশের ব্যাপারে যেন আমার সঙ্গে কথা বলে। মায়ের যা অবস্থা, ওকে এসব ব্যাপারে বিরক্ত না করাই ভালো।
সেইটুকু বুদ্ধি বা শিক্ষা থাকলে তো আর আমাদের এই দিন দেখতে হতো না। জানো, কাল সন্ধেবেলা শুনলাম ফ্যানি জনকে বোঝাচ্ছে উত্তর দিকে যে আখরোট বাগানটা আছে তার সব গাছ নাকি কেটে ফেলবে। তুমি ভাবতে পারো এলিনর, যে বাগানে আমরা তিন বোন বাবার হাত ধরে কত ঘুরে বেরিয়েছি সেই বাগান ওরা কেটে ফেলবে। ছি, এরা কি মানুষ!
বাগান কাটবে? কিন্তু কেন?
কে জানে কেন, ওখানে বাড়িঘর কিছু তুলবে হয়তো। যা রুচিবোধের ছিঁড়ি, লাইব্রেরিতে গিয়ে বলে কিনা এখানে এত পুরনো বই রাখা আছে কেন। সব বিদায় করে ওখানে নাকি একটা পার্লার রুম করবে।
মন খারাপ করে আর কি হবে ম্যারিয়ান, ওদের বাড়ি যখন তখন সবকিছু ওদের মনের মতো করে সাজিয়ে নেওয়ার অধিকার ওদের আছে।
আচ্ছা এলিনর, ছোটবেলার এত স্মৃতি, বাবার স্মৃতি, সব ফেলে রেখে আমাদের চলে যেতে হবে, তার জন্য তোমার কষ্ট হচ্ছে না? আবার কিরকম নির্বিকার ভাবে বলছো, এতদিনের যত্নের বাড়িটা নষ্ট করে ফেলার ওদের অধিকার আছে।
আমি তো বলিনি, দেশের আইন তাই বলছে। আমি নিজের মনটাকে প্রস্তুত করছি মাত্র, যত তাড়াতাড়ি এই মায়ের বাঁধন ছেড়ে বেরোনো যায় ততই মঙ্গল। যাক। আচ্ছা ম্যারিয়ান, তুমি মার্গারেটকে কোথাও দেখেছো? ফ্যানি আর জন আসার পর থেকে তো একদিনের জন্য মুখ দেখায়নি মেয়েটা, বাড়ির কাজের লোকেদের কাছ থেকে ওর খবর নিতে হচ্ছে।
যাক, অন্তত একজন তো ফ্যানির বিষ নজর এড়াতে পারছে। আমি মার্গারেটকে দোষ দিই না।
তা দেবে কেন, তুমি নিজেই বা এর মধ্যে ফ্যানির সঙ্গে কটা কথা বলার চেষ্টা করেছ?
করেছি এলিনর, যথেষ্ট করেছি, কিন্তু আমার অনুভূতিগুলো তোমার চেয়ে গভীর, তাই তোমার মতো অনায়াসে পরের অভদ্রতা সহ্য করতে পারি না। ও ভালো কথা, ফ্যানি জানিয়েছে প্লেমাথ থেকে ওর বড় ভাই এডওয়ার্ড ফেরোজ আসছে, এখানে কয়েক মাস থাকবে। মার্গারেটকে নাকি ওর ঘরটা মিস্টার ফেরোজের জন্য ছেড়ে দিতে হবে, যাতে সে জানলা দিয়ে ভালো করে নলন পার্কের শোভা দেখতে পারে। এটাও তো ফ্যানির অধিকারের মধ্যে পড়ে, তাই না
ম্যারিয়ান?
আমি বরং যাই, কাজের লোকদের বলি মার্গারেটের জিনিসপত্র গেস্টরুমে রেখে আসতে।
এলিনর শুনেছিল ফ্যানির বাপের বাড়ি লন্ডনের এক অত্যন্ত ধনী আর ক্ষমতাধর পরিবার। ফ্যানির মা বিধবা মিসেস ফেরার্সের ডাকসাইটে মেজাজের কথাও শহরে কারোর অজানা ছিল না। ফ্যানির দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই রবার্টের অনেক গল্পই তিন বোন শুনেছিল। শহরে তার মতো জমকালো বরুশ গাড়ি নাকি আর কোনো ভদ্রলোকের নেই, আর তার মতো পরিশীলিত আদব কায়দাও নাকি কেউ রপ্ত করতে পারেনি। এসব গুরুত্বপূর্ণ খবর ফ্যানি তাদের দিয়েছিল, কিন্তু এডওয়ার্ড সম্পর্কে সে বিশেষ কিছু বলত না। ড্যাশউড বোনেরা শুধু জানত পরিবারের বড় ছেলে এবং উত্তরাধিকারী হিসেবে এডওয়ার্ড ফেরার্সের কাঁধে অনেক দায়িত্ব। তার আসার খবর পেয়ে প্রথমে সকলেই তটস্থ হয়েছিল, কিন্তু সে নলেন্ড পার্কে পৌঁছানোর পর এলিনর আর ম্যারিয়ান দেখল চেহারায় আর হাবে ভাবে এডওয়ার্ড তার বোন ফ্যানির থেকে অনেকটাই আলাদা। সে সুপুরুষ নয়, বলিয়ে কইয়েও নয়, কিন্তু তার শান্ত লাজুক ভাবের আড়ালে একটা বলিষ্ঠ চরিত্র লুকিয়ে আছে। প্রথম দিন আলাপ পরিচয়ের পর্ব মিটে যাওয়ার পরে এডওয়ার্ডকে ম্যারিয়ান একটু তির্যক ভাবেই প্রশ্ন করেছিল,
মিস্টার ফেরোজ, আপনার ঘর পছন্দ হয়েছে তো? জানলা দিয়ে বাইরের দৃশ্য কেমন দেখছেন?
দৃশ্য? হ্যাঁ ভালোই তো, চমৎকার। আপনাদের আস্তাবলটা সত্যিই বড়। আসলে শহরে তো এত জায়গা নেই, ঘোড়াদের যত্ন করাও একটু মুশকিল।
আস্তাবল? তার মানে তোমার ঘরের জানলা দিয়ে আবার আস্তাবল কোত্থেকে দেখা যায়? ওটা তো ঝিলের ধারের ঘর।
ঝিলের ধারের ঘরটা অতিথিদের জন্য নয় ফ্যানি, ওটা পরিবারের সদস্যদের জন্য। তোমাদের কাজের লোকই তো জানালো ওখানে নাকি মিস মার্গারেট থাকেন। যখন জিজ্ঞেস করলাম মিস মার্গারেটের ঘরে আমার থাকার ব্যবস্থা কেন হয়েছে, তখন সে আমতা আমতা করতে লাগল। যাই হোক, আমি বলার পর ও আমাকে গেস্টরুমে নিয়ে গেছে। ফ্যানি, তোমার তো এত বড় এস্টেটের দেখাশোনা করবার অভ্যেস নেই, তাই বোধহয় কাজের লোকেদের ঠিকমতো নির্দেশ দিতে ভুলভ্রান্তি হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি বরং মিসেস ড্যাশউড চলে যাওয়ার আগে ওর কাছ থেকে সবকিছু ভালো করে শিখে নাও। অতিথিদের কোন ঘরে থাকতে দিতে হয় সেটা না জেনে রাখলে ভবিষ্যতে কিন্তু তোমাকেই নিন্দের মুখে পড়তে হবে।
ক্রমেই বোঝা গেল এডওয়ার্ড ছেলেটির মধ্যে শহুরে ভদ্রলোকেদের চটুলতা বা অহংকার কোনোটারই লেশমাত্র নেই। তার সহৃদয় ব্যবহারের গুণে বাড়ির সবচেয়ে ছোট মেয়ে মার্গারেটও অবশেষে আত্মপ্রকাশ করল। ঘরের কাজ করতে করতেই এলিনর লক্ষ্য করতে লাগল, মার্গারেটের সারাদিনের যত আজগুবি খেলার সঙ্গী হয়ে উঠেছে এডওয়ার্ড। কখনো সে জলদস্যু সেজে তার সঙ্গে গাছের ডাল নিয়ে ডুয়েল লড়ছে,
তুমি আমার বন্দি,
আবার কখনো লাইব্রেরির মস্ত বড় অ্যাটলাসটা খুলে মার্গারেটকে ভূগোল শিক্ষা দিচ্ছে।
এইটা হলো মিসিসিপি নদীর উৎস।
নিজের অজান্তেই এলিনরের মুখে হাসি ফুটে উঠতে লাগল। একদিন সে এডওয়ার্ডকে না বলে পারল না।
আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ মিস্টার ফেরোজ। আপনি আসার পর থেকে মার্গারেট আবার ওর আগের মেজাজে ফিরে গেছে। মাঝে সত্যি বড় চিন্তায় পড়েছিলাম।
আমারই বরং কৃতজ্ঞ হওয়া উচিত মিস এলিনর, আমি নিজে তো গুছিয়ে কথাবার্তা বলতেই পারি না, তাই মার্গারেটের সঙ্গ পেয়ে অনেকটাই স্বচ্ছন্দ বোধ করছি। ওর কিন্তু চমৎকার কল্পনা শক্তি আছে।
তা আছে, মার্গারেটের খুব শখ পৃথিবী ভ্রমণে বেরোবে।
হ্যাঁ, একেবারে আমার বিপরীত। আপনি জানেন আপনার বোন কিন্তু এই বয়সেই চীন দেশে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে, এমনকি আমাকেও ওর সহকারী হিসেবে নিযুক্ত করে ফেলেছে। এদিকে আমার তো মাইল দশেকের বেশি দূরে কোথাও যাওয়ার নাম শুনলেই গায়ে জ্বর আসে।
তাই বুঝি?
একেবারেই তাই। জানেন, আমি সারা জীবন শুধু একটা ছোট্ট শান্তিপূর্ণ সংসার চেয়েছি, দ্য কোয়াইট অফ আ প্রাইভেট লাইফ। কিন্তু আমার মা সেসব কথা কানেই তোলেন না। তিনি চান আমি সমাজে প্রতিষ্ঠা লাভ করি।
সে তো ভালোই। মিসেস ফেরোজ আপনাকে ঠিক কি হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে দেখতে চান?
তা তিনি নিজেও জানেন না। তিনি শুধু মানুষ চক্ষে দেখতে পান আমি একটা বরুষ গাড়ি চড়ে লন্ডনের প্রথম সারির পরিবারদের বাড়ি বাড়ি নিমন্ত্রণ রক্ষা করে বেড়াচ্ছি। আমার পেশাটা উপলক্ষ মাত্র, রাজনীতিবিদ, নামজাদা সাহিত্যিক, ভালো বক্তা, কিছু একটা হলেই হল।
আই সি। আর আপনি নিজে কি চান?
আমি, জানেন, আমি চেয়েছিলাম গির্জার পাদ্রি হতে, একটা ছোট প্যারিসের ক্লার্জিম্যানের নির্ঝঞ্ঝাট জীবন। কিন্তু আমার মায়ের মতে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বা জমকালো পেশা নয়। তিনি একবার সেনাদলের কথা তুলেছিলেন, কিন্তু সেটা আবার আমার পক্ষে একটু বেশিই জমকালো। এই দোটানার মধ্যে পড়ে অর্থপূর্ণ কোনো কাজই করতে পারছি না। আপনাকে রোজই দেখি সংসারের কত কাজে ব্যস্ত থাকেন, এদিকে আমার নিজেকে মাঝে মাঝে এমন অকর্মণ্য আর অলস মনে হয় যে।
আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি মিস্টার ফেরোজ। আমাকেও সংসারের কাজ করতে হয়, কারণ অন্য কিছু করবার উপায় বা অধিকার কোনোটাই আমার নেই।
তার মানে আমাদের দুজনের অবস্থার মধ্যে মিল আছে বলছেন?
আছে, শুধু একটা বিষয় ছাড়া। আপনি একদিন পরিবারের সম্পত্তির মালিক হবেন, আমি হব না।
তা ঠিক, তবে কি জানেন, আমার উত্তরাধিকারের বিষয়টাও আমার মায়ের হাতে, কারণ আমাদের পরিবারের সব সম্পত্তি তাঁর নামে লিখে দিয়ে গেছেন বাবা। মায়ের অমতে কোনো কাজ করলে আমাকেও সেই পথেই দাঁড়াতে হবে।
তবু তো উপার্জন করে নিজের ভাগ্য বদলাতে পারবেন আপনি, কিন্তু এই সমাজে আমার সেইটুকু স্বাধীনতাও নেই।
আই এম সরি মিস এলিনর, আপনার এমন দুঃসময়ে আমার নিজের সমস্যার ঝুলি খুলে বসাটা একেবারেই উচিত কাজ হয়নি। আই এম রিয়েলি সরি।
না না, এ কি বলছেন, এতদিন পরে মনের মধ্যে চেপে রাখা কথাগুলো কাউকে বলতে পেরে কতটা হালকা লাগছে জানেন? মা কিংবা ম্যারিনের সঙ্গে তো এইসব বিষয়ে আলোচনা করা চলে না, ওরা দুজনেই বড় সেন্সিটিভ, অল্পেতেই উতলা হয়ে পড়েন।
আই সি। আর আপনি সেন্সিটিভ নন?
দায়িত্ব আর কর্তব্যের বিরুদ্ধে আবেগ কি কখনো জিততে পারে মিস্টার ফেরোজ? উই মাস্ট অলওয়েজ চুজ সেন্স ওভার সেন্সিবিলিটি। আপনি তো পরিবারের বড় ছেলে, আপনি নিশ্চয়ই এটা বোঝেন।
বুঝি মিস এলিনর, বুঝি। জানেন, বোধহয় মার্গারেটের কথাটাই ঠিক।
কি কথা?
ওই জলদস্যু হয়ে চীন দেশে যাওয়া ছাড়া আমাদের কারোরই বোধহয় গতি নেই, কি বলেন?
এলিনর আর এডওয়ার্ডের বন্ধুত্ব অচিরেই গভীর হয়ে উঠল। ওরা দুজনেই অন্তর্মুখী, উচ্ছ্বাস প্রকাশ করা ওদের স্বভাব বিরুদ্ধ। তবু দুজনেই যে পরস্পরের সঙ্গ উপভোগ করছে তা লক্ষ্য করে পুলকিত হয়ে উঠলেন মিসেস ড্যাশউড। স্বামীর মৃত্যুর শোক আর ফ্যানির অভদ্র আচরণে এতদিন তিনি যেন মুহ্যমান হয়েছিলেন, কিন্তু এডওয়ার্ড আসার পর তার মনোযোগ অন্যদিকে গিয়ে পড়ল। তার সঙ্গে ভালোভাবে আলাপ করে মিসেস ড্যাশউড ভাবলেন, এমন হিদের টুকরো ছেলে ইংল্যান্ডে আর দুটি নেই। তার বড় মেয়ের একেবারে যোগ্য পাত্র হল এডওয়ার্ড। অন্যান্য বিচক্ষণ মায়েরা হয়তো তার সম্পত্তির পরিমাণের কথা ভাবতেন, হয়তো ছেলের মায়ের কুখ্যাত মেজাজের কথা শুনে দুশ্চিন্তাও করতেন, কিন্তু মিসেস ড্যাশউড এসব তুচ্ছ বৈষয়িক চিন্তার ধার ধারতেন না। তিনি শুধু দেখলেন এডওয়ার্ডের চোখে এলিনরের প্রতি এক রাশ শ্রদ্ধা, স্নেহ আর মুগ্ধতা, এমনকি তার সদা গম্ভীর বড় মেয়ের মুখেও অনেক দিন পরে আনন্দের আভা ঝলমল করছে। আর কি চাই, জগতে দুজন মানুষের এমন পবিত্র ভালোবাসার সামনে সমাজ, সংসার সবকিছুই তো নগণ্য। একদিন তার মেজো মেয়ে ম্যারিয়ান একটা চিঠি নিয়ে আসতেই তিনি বললেন,
জানো ম্যারিয়ান, আমার মন বলছে শিগগিরই আমরা একটা দারুণ সুখবর পাব।
আরে তুমি কি করে জানলে? সত্যি তো দারুণ সুখবর আছে এই চিঠিতে।
চিঠি? কিসের চিঠি?
বাড়ির সন্ধান চেয়ে তোমার কাজিন স্যার জন মিডলটনকে তুমি চিঠি লিখেছিলে না?
হ্যাঁ।
উনি জবাব পাঠিয়েছেন, দেখো।
কই, দেখি দেখি।
ডিয়ার মিসেস ড্যাশউড, আপনার চিঠি পেয়ে যে কি আনন্দ বোধ করছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। আপনার স্বামী মিস্টার ড্যাশউডের অকাল মৃত্যুতে আমরা সকলেই বড় দুঃখ পেয়েছি। তাঁর মতো সজ্জন আর বিচক্ষণ মানুষ বড় একটা দেখা যায় না, কিন্তু অতীতকে বেশি দিন আঁকড়ে ধরে বেঁচে থাকা তো চলে না। আশা করি আপনাদের ভবিষ্যতের পথে এগিয়ে চলতে কিছুটা সাহায্য আমি করতে পারব। আমাদের বাটন পার্কের বাড়ির খুব কাছেই একটা ছিমছাম কটেজ আছে, ওখানে আপনাদের চারজনের থাকার কোনো অসুবিধে হবে না। বাটন এস্টেট হয়তো নর্ল্যান্ডের মতো জমকালো নয়, কিন্তু ডেভনশায়ার প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে আপনাদের সাসেক্সের চেয়ে কিছু কম যায় না সে কথা নিন্দুকেরা অস্বীকার করবেন। তাছাড়া এখানে খরচপত্র অনেক কম, আপনি যেরকম ভাড়ার মধ্যে বাড়ি খুঁজছেন তার অর্ধেক খরচেই বাটন কটেজে থাকতে পারবেন। শহরে যাতায়াত করবার জন্য চিন্তা করবেন না, আমাদের ক্যারেজটা আপনাদের জন্য সব সময় মজুদ থাকবে, যখন যেখানে যেতে চাইবেন শুধু খবর পাঠাবেন। আপনাদের সঙ্গে আলাপ করবার জন্য আমার শাশুড়ি মিসেস জেনিংস একেবারে মুখিয়ে আছেন, আমিও অধীর আগ্রহে আপনাদের আসার অপেক্ষায় থাকব। আমার স্থির বিশ্বাস বাটন গ্রামের শান্ত সহজ জীবনযাত্রা আপনাদের পক্ষে একেবারে উপযুক্ত হবে। ইতি স্যার জন মিডলটন।
ম্যারিয়ান ভেবেছিল চিঠিটা পড়ে মিসেস ড্যাশউড নির্ঘাত হাঁক ছেড়ে বাঁচবেন। এতদিন ধরে ফ্যানির এত অপমান আর লাঞ্ছনা সহ্য করতে করতে ম্যারিয়ানের নিজের ধৈর্যের বাঁধ প্রায় ভাঙতে বসেছিল। এলিনরের মন তার মতো স্পর্শকাতর নয় তা সে জানে, কিন্তু তার মা, তার মা তো এই কদিন কম কষ্ট পাননি। তাহলে চিঠিটা পড়বার সঙ্গে সঙ্গে তার মুখটা ওরকম চিন্তিত হয়ে উঠল কেন? ম্যারিয়ান একটু অস্থিরভাবেই বলল,
কি হলো মা? স্যার জন তো লিখেছেন ভাড়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না, এলিনর কি আপত্তি করবে বলে মনে হয়?
হ্যাঁ না। আচ্ছা, এলিনর কি চিঠিটা পড়েছে?
না, আমি তো এটা পেয়ে সঙ্গে সঙ্গে তোমার কাছে নিয়ে এলাম, ভেবেছিলাম তুমি এলিনরকে জানাবে।
হ্যাঁ,
জানাবো, কিন্তু আর কয়েকদিন পরে।
কেন, এতদিন ধরে হন্যে হয়ে বাড়ি খুঁজে এখন আবার দেরি করতে চাইছো কেন?
নিজের জন্য চাইছি না, এলিনরের জন্য চাইছি।
এলিনরের জন্য? সে আবার কি?
আহ ম্যারিয়ান, তোমার কি কিছুই চোখে পড়ে না? এলিনর আর এডওয়ার্ড যে পরস্পরের প্রেমে পড়েছে এ তো অতি বড় অন্ধও দেখতে পাবে। আমার তো মনে হয় না, মনে হয় কেন, আমার দৃঢ় বিশ্বাস আর কিছুদিনের মধ্যেই ওদের এঙ্গেজমেন্ট হয়ে যাবে। এই অবস্থায় বাড়ি বদলানোর প্রসঙ্গ এনে ফেলাটা, তাও আবার ডেভনশায়ারে।
ও বুঝেছি।
কেন, তোমার আবার কি হলো? এডওয়ার্ডকে পছন্দ নয় নাকি?
না না, তা কেন, এডওয়ার্ডের মতো সচ্চরিত্র মানুষ সত্যি বড় একটা দেখা যায় না।
তবে
ও খুবই খুবই ভালো।
শুধু ভালো? তা ওরকম বেজার মুখ করে আছো কেন, খুলেই বলো না কি ভাবছো।
কিছু মনে করো না মা, কিন্তু মানে এডওয়ার্ডের মধ্যে কি কাউকে ভালোবাসার ক্ষমতা আদৌ আছে?
মানে ও আবার কি কথা ম্যারিয়ান?
না মানে, আচ্ছা তুমি বলো, যে পুরুষ একজন মহিলার প্রেমে পড়েছে সে কি এতটা শান্ত চুপচাপ থাকতে পারে?
ম্যারিয়ান,
কাল ডিনারের পর ওকে উইলিয়াম কাউপারের কবিতা পড়তে দিয়েছিলাম, শুনলে? স্কুলের ছাত্রের মতো গড়গড় করে পড়ে গেল, তাতে না আছে আবেগ না আছে ভাবের গভীরতা। যে কাউপারের কবিতা বোঝে না সে কি প্রেম করার উপযুক্ত লোক?
ও এই ব্যাপার, যত ছেলে মানুষের মতো কথা। আরে সবাই কি আর তোমার আমার মতো হয়? তুমি নিজেই তো সারাক্ষণ বলো এলিনরের চাপা স্বভাব, সে চট করে মনের ভাব প্রকাশ করে না, ওর পক্ষে এডওয়ার্ডের মতো ছেলেই ভালো।
কি জানি, আমার তো মনে হয় ভালোবাসা আগুনের মতো, অদম্য আকর্ষণ, নিঃস্বার্থ সমর্পণ, আর ত্যাগের বেদনা ছাড়া আবার প্রেম হয় নাকি? ওদের দুজনকে দেখে তো মনে হয় ভাই বোন পাশাপাশি বাগানে বেড়াতে বেরিয়েছে।
ম্যারিয়ান,
কোথায় রোমিও অ্যান্ড জুলিয়েট, কোথায় ট্রিস্টান অ্যান্ড ইসোল্ড, আর কোথায় ল্যান্সলট অ্যান্ড গিনেভা?
ওরে বাবা রে বাবা, হয়েছে প্রেম নিয়ে তোমার যা প্রত্যাশা দেখছি, তোমাকে শেষমেশ কেউ বিয়ে করলে হয়।
কি এমন প্রত্যাশা দেখলে শুনি, আর পাঁচটা মেয়ে যা চায় আমিও ঠিক তেমনটাই চাই। এমন কোন মানুষ যার নিখুঁত আদব কায়দা, যে বলরুমের সবচেয়ে ভালো ডান্স পার্টনার, অসামান্য পিয়ানো বাজায় আর গান গায়, দুর্দান্ত ঘোর সওয়ার, চমৎকার বক্তা, আর যার শিল্প সাহিত্য সম্পর্কে আমার সঙ্গে সম্পূর্ণ মতের মিল হয়, ব্যাস, তাহলেই আর কিচ্ছু চাই না, বুঝলে?
বুঝেছি। আমার একটা মেয়ে অন্তত সারা জীবন বিয়ে না করে আমার বুড়ো বয়সে দেখাশুনো করবে, এটা পরিষ্কার হয়ে গেল, তাই বেশ নিশ্চিন্ত লাগছে।
পাত্র হিসেবে এডওয়ার্ড যেমনই হোক, দিদি এতদিনে একজন মনের মতো সঙ্গী খুঁজে পেয়েছে, এটা জেনে ম্যারিয়ানের আনন্দের সীমা রইল না। কিন্তু তার সমস্ত উৎসাহে জল ঢেলে দিল এলিনর স্বয়ং। একদিন তাকে গিয়ে চেপে ধরতেই এলিনর একেবারে আকাশ থেকে পড়ে বলল,
এসব তুমি কি বলছো ম্যারিয়ান? মিস্টার ফেরার্স খুবই ভালো মানুষ, কিন্তু এঙ্গেজমেন্টের মতো গুরুতর প্রসঙ্গ আসছে কোত্থেকে? ভুলে যেও না, বাবা আমাদের বিয়ের জন্য কানা করিও রেখে যেতে পারেননি। ওদিকে মিস্টার ফেরার্স বাড়ির বড় ছেলে, ওর ভবিষ্যৎ নিয়ে ওর পরিবারে অনেক আশা। এই অবস্থায় ওর থেকে বন্ধুত্বের বেশি কিছু আশা করাটা অত্যন্ত বোকার মতো কাজ হবে। হ্যাঁ, আমি ওকে খুবই শ্রদ্ধা করি, পছন্দও করি, কিন্তু না না, আমাদের মতো অবস্থায় আকাশকুসুম কল্পনা করাটা অন্যায়। তুমি মাকে বলে দিও অযথা এইসব প্রসঙ্গ তুলে যেন কাউকে বিব্রত না করেন।
এ কথা শুনে মহাবিরক্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল ম্যারিয়ান। মাঝে মাঝে এলিনরের কথার মাথা মুন্ড কিছুই বোঝা যায় না। শ্রদ্ধা করি, পছন্দ করি, এসব আবার কি? প্রেমের মতো শক্তিশালী আবেগও কি দিদির মনের বরফ গলাতে পারবে না? ওদিকে মিসেস ড্যাশউড কিন্তু এলিনরের বারণ সত্ত্বেও সুখ স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন। সকালে যখন এলিনর আর এডওয়ার্ড বাগানে হাঁটতে বেরোত, তখন তিনি জানলায় দাঁড়িয়ে অধীর আগ্রহে ওদের দিকে তাকিয়ে থাকতেন। কে জানে, যদি ঠিক সেই মুহূর্তেই এডওয়ার্ড বিয়ের কথাটা পারে। সেরকমই এক সকালে পার্লারে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন মিসেস ড্যাশউড। হঠাৎ একটা গলা খাঁকারির আওয়াজ পেয়ে দেখলেন কখন যেন ফ্যানি তার পাশে এসে দাঁড়িয়েছে একরাশ বিতৃষ্ণা নিয়ে। সেও এলিনর আর এডওয়ার্ডের দিকে তাকিয়ে রয়েছে। সে মুখ না ফিরিয়েই হঠাৎ জিজ্ঞেস করল,
আপনাদের বাড়ি দেখার কদ্দূর কি এগোলো মিসেস ড্যাশউড? কিছু সন্ধান পেলেন?
বাড়ি এ হ্যাঁ তা দেখছি, আশা আছে শিগগিরই কিছু একটা পেয়ে যাব।
ভালো, জন তো আপনাদের সাহায্য করবার জন্য বসেই আছে, দরকার হলে ওকেও এ ব্যাপারে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না, কেমন?
সে তো নিশ্চয়ই, এমনিও তোমরা আমাদের অনেক সাহায্য করেছ, তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এই দেখো না, তোমার ভাই এডওয়ার্ড এত চমৎকার স্বভাব, এত সুন্দর কথা বলে, ও সঙ্গ পেয়ে আমাদের সকলেরই মন আগের চেয়ে অনেক ভালো আছে।
হ্যাঁ, সেটা আমিও লক্ষ্য করেছি। আপনি ঠিকই বলেছেন মিসেস ড্যাশউড, আমার ভাই সত্যিই চমৎকার মানুষ, তাই ওকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা, আমরা চাই ও সমাজে প্রতিষ্ঠা পাক।
ন্যাচারালি এমনটা চাওয়াই তো স্বাভাবিক।
এই চিন্তাতেই তো আমার মায়ের রাতের ঘুম উড়ে গেছে, বুঝলেন? উনি চান ওর দুই ছেলে এডওয়ার্ড আর রবার্ট খুব সম্মানের কোনো কাজ করুক আর নাম করা পরিবারের মেয়েদের বিয়ে করুক।
আই সি, কিন্তু বিয়ের ক্ষেত্রে কি মিসেস ফেরার্স শুধুই পারিবারিক সম্মানের কথা ভাবছেন? আমার তো মনে হয় বিয়ের ক্ষেত্রে বংশমর্যাদার থেকে ভালোবাসা অনেক বড়। উনি কি চান না যে তার ছেলেরা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হোক?
তা ঠিক, কিন্তু ভালোবাসার থেকেও যে বড় বিচক্ষণতা এটা তো মানবেন। আপনি আমার আত্মীয় আর গুরুজন মিসেস ড্যাশউড, তাই আপনাকে বলতে বাধা নেই। কি জানেন, এডওয়ার্ডের চরিত্র মজবুত হলেও ওর মনটা অতিরিক্ত নরম। কোন চালচুলোহীন বেহায়া মেয়ে যদি বড়লোকের ছেলে শিকার করবার জন্য ফাঁদ পাতে, তাহলে সেই ফাঁদে পা দিতে আমার ভাইয়ের তিল মাত্র দেরি হবে না। আর ওর দায়িত্ববোধও এমন টনটনে যে একবার কাউকে বিয়ে প্রস্তাব দিয়ে ফেললে প্রাণ থাকতে কথার খেলাপ করবে না। কিন্তু তেমন সস্তার মেয়ে মানুষকে বিয়ে করলে ওরও যে সর্বনাশ হবে সেটাও সকলেই জানে, আমার মা তো বলেই দিয়েছেন। তার অমতে বিয়ে করলে এডওয়ার্ডকে সেই দণ্ডেই উনি ত্যাজ্য পুত্র করবেন, ওর কপালে সম্পত্তির একটা পয়সাও জুটবে না। এই জন্যই তো ওকে নিয়ে আমার এত চিন্তা, বুঝলেন মাই ডিয়ার ম্যাডাম?
বুঝেছি, স্পষ্ট বুঝেছি। এক্সকিউজ মি ফ্যানি, আমার কিছু কাজ আছে, গুড ডে।
গুড ডে।
এই অপমানের পর আর এক ছাদের তলায় থাকা চলে না। মিসেস ড্যাশউড এক মুহূর্ত দেরি না করে স্যার জন মিডলটনকে চিঠি লিখে জানিয়ে দিলেন, সাত দিনের মধ্যেই সপরিবারে বার্টন কটেজে পৌঁছবেন তিনি। উত্তরটা লেখার সময় দু একবার যে এলিনরের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল না তা নয়, কিন্তু মিসেস ড্যাশউডের স্থির বিশ্বাস যে নতুন বাড়িতে থিতু হওয়ার পরে এডওয়ার্ড নিশ্চয়ই তাঁদের খোঁজ নিতে বার্টনের এস্টেটে যাবে। এলিনরকে সব কথা খুলে বললে সেও নিশ্চয়ই বুঝবে। আপাতত সৎ পরিবারের বিষ দৃষ্টি থেকে বেরিয়ে একটা নতুন জীবন গড়ে তুলতে হবে তাঁদের, ফ্যানি যাই বলুক না কেন। এডওয়ার্ডের মন যে এলিনরের দিকেই ঝুঁকেছে এ ব্যাপারে মিসেস ড্যাশউড নিশ্চিত। আর ফেরার্স পরিবারের সম্পত্তির তোয়াক্কাও তিনি করেন না। এডওয়ার্ড একজন বুদ্ধিমান সক্ষম পুরুষ মানুষ, সে কি আর নিজের উপার্জনে নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যবস্থা করতে পারবে না? কটা দিন ধৈর্য ধরে থাকতে পারলেই সব বাধা অতিক্রম করে ওরা দুজন নিশ্চয়ই সুখী হবে।
স্যার জন, এই নিয়ে পরপর তিন দিন আপনার বাড়িতে ডিনার খেলাম। এবার কিন্তু আমরা সকলেই বেশ বিব্রত বোধ করছি।
Nonsense, nonsense, Mrs. Dashwood. বাটন গ্রামের সব ভদ্রলোকেরা যে যার বাড়িতে যখন খুশি যাতায়াত করে, গল্পগুজব করে। আপনাদের ওই লন্ডন ঘেঁষা জেলার মতো পোশাকি ভদ্রতার ধার এখানে কেউ ধারে না। একই তো এখানে সোসাইটির এত অভাব, কালে ভদ্রে নতুন লোকজনের দেখা পাই, তাঁদের কি ওরকম দূরে সরিয়ে রাখলে চলে? আপনারাই বা এসে থেকে এরকম আড়ষ্ট হয়ে বসে আছেন কেন বলুন দেখি।
না মানে,
আমার জামাই তো ঠিক কথাই বলছে মিসেস ড্যাশওয়ার্ড, একেই তো আপনি আমাদের পরম আত্মীয়, তার উপর আবার এমন চমৎকার দুজন মেয়ের মা, আপনাকে তো ওদের জন্য একটু সমাজে মেলামেশা করতে হবে নাকি?
ওদের জন্য কেন মিসেস জেনিংস?
ওমা, না হলে ওদের জন্য পাত্র জোগাড় করবেন কি করে? ওই বয়সের মেয়েরা যদি পার্টিতে নেমন্তন্ন না পায়, তাহলে ভালো ভালো ভদ্রলোকের ছেলেরা হাত ফসকে বেরিয়ে যাবে না?
একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন।
যাই বলুন মিসেস ড্যাশউড, সাংসারিক বিষয় কিন্তু আপনার খুব একটা মন নেই, না হলে এমন সুন্দরী মেয়েদের কারুরই এখনো এনগেজমেন্ট হয়নি, এ কি ভাবা যায়? তবে চিন্তা করবেন না, আমার কাছে যখন এসে পড়েছেন তখন আমি লিখে দিচ্ছি, পরের বছরের মধ্যে ওই দুই মেয়ের বিয়ে না দিয়ে আমি ছাড়ছি না।
এলিনোরের দৃষ্টি এতক্ষণ খাবারের প্লেট থেকে এক চুলো সরেনি, কিন্তু এবারে সে সতর্কভাবে ম্যারিয়নের দিকে তাকাল। মেয়েটার যা মাথা গরম স্বভাব, হুট করে কিছু বলে না বসে। ম্যারিয়ন অবশ্য কোনো কথা না বলে বেজার মুখে সুপের বাটিতে চামচ নাড়ছিল। একমাত্র মার্গারেট বসে বসে বড়দের কথাবার্তা যেন গোগ্রাসে গিলছে। এমনিতে তাদের নতুন বাড়িওয়ালা স্যার জন মিডলটন আর তাঁর শাশুড়ি মিসেস জেনিংস বেশ সজ্জন আর আমোদে মানুষ। বার্টন কটেজে সবেমাত্র সপ্তাহ দুয়েক হলো ওরা এসেছে, কিন্তু এরই মধ্যে স্যার জন আর মিসেস জেনিংস ওদের এমন আপন করে নিয়েছেন যেন ড্যাশউডদের আগমনে ওঁদের জমিদারিটাই ধন্য হয়ে গেছে। ওনা দুজনে এতটাই আন্তরিকভাবে সাহায্য করেন যে ওদের থেকে কিছু নেওয়ার সময় কুণ্ঠাবোধ হয় না। আর্থিক অভাব যে কি বস্তু, তা বার্টন কটেজে আসার পর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে এলিনর। এখন তাদের মাত্র দুটি কাজের লোক, ফলে দুবেলা সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। স্যার জন যে রোজ রোজ কেন ওদের নিমন্ত্রণ করেন তা আর কেউ বুঝুক না বুঝুক এলিনর বোঝে, আর সেই জন্য বড়ই কৃতজ্ঞ বোধ করে। মুশকিল হল মা কিংবা ম্যারিয়ান কেউই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, বিশেষ করে মিসেস জেনিংস এর আদব কায়দাহীন অনর্গল বকবকানি আর মাত্রা ছাড়া কৌতূহল দেখে রীতিমতো বিরক্ত হয়ে আছে ম্যারিয়ান। এলিনর কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করেছে বটে, কিন্তু আজকের কথাবার্তার গতি যেদিকে এগোচ্ছে তাতে করে মেজবোনকে কতক্ষণ ঠেকিয়ে রাখা যাবে সেটা বলা যাচ্ছে না। কিন্তু গণ্ডগোলটা পাকালো মেজ নয়, ছোট বোন। মিসেস জেনিংস এর হাসি থামতে না থামতেই মার্গারেট বিজ্ঞের মতো বলে উঠল,
আপনাকে কেন বিয়ে দিতে হবে মিসেস জেনিংস? বিয়ে তো ঠিক হয়েই আছে।
হ্যাঁ, মেয়ে বলে কি সত্যি? কার বিয়ে ঠিক হয়ে আছে, মিস এলিনর না মিস ম্যারিয়ান?
না না, ম্যারিয়ান কি করে হবে, ও তো ছোট, এলিনর এর এনগেজমেন্ট হবে শিগগিরই।
মার্গারেট, এসব কি উল্টো পাল্টা কথা বলছো? বড়দের সামনে কি করে কথা বলতে হয় ভুলে গেছো নাকি? আপনি ওর কথায় কিছু মনে করবেন না মিসেস জেনিংস, ছেলে মানুষ কল্পনার জগতে ভেসে বেড়ায়, কখন কি শুনতে কি শুনেছে।
মোটেই না, এখানে আসার পথেই তো তোমরা আলোচনা করছিলে। মিসেস জেনিংস, আমি যা বলছি ঠিকই বলছি।
তাই নাকি? তাই রহস্যময় ব্যক্তির নামটাই বা চাপা থাকে কেন?
মার্গারেট,
আচ্ছা আচ্ছা, পুরো নাম না হয় নাই বললে, পদবীর আদ্যক্ষরটা অন্তত।
ওর পদবী শুরু হয় এফ দিয়ে আর নামটা হল
মিসেস জেনিংস। আমার কিন্তু একটা আবদার আছে।
হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই মিস ম্যারিয়ান, বলো না।
আপনার পার্লারে কি চমৎকার একটা পিয়ানো দেখলাম,
ওটা আমাকে একটু বাজাতে দেবেন?
ও মা, শোনো কথা, এ আমার জিজ্ঞেস করার কি আছে? চলো চলো, এক্ষুনি চলো, শুনি তোমার হাতের বাজনা। স্যার জন, তোমার খাওয়া হয়েছে? চলো তাহলে।
হ্যাঁ হ্যাঁ, চলুন। আহা, কতদিন ভালো বাজনা শুনিনি।
সকলে উঠে পার্লারের দিকেই গেলেন। এলিনরও হাঁপ ছেড়ে বাঁচল। সত্যি ম্যারিয়ন পরিস্থিতিটা ভালোই সামাল দিতে পেরেছে, যদিও বেচারাকে এখন পিয়ানো শুনিয়ে ওদের মন ভোলাতে হবে। এলিনরের মনে মনে নিজের উপর একটু রাগই হয়। মিসেস জেনিংসকে সে নিজে কেন একটা জুৎসই উত্তর দিতে পারল না? এমনকি তার মা আর ম্যারিয়ন যখন এডওয়ার্ডের বিষয়ে আলোচনা করেন, তখনও সে তাদের বাধা দিতে পারে না, কিছুতেই বলতে পারে না ওরা বৃথাই অলীক কল্পনার সুখ সাগরে ভেসে বেড়াচ্ছেন। এডওয়ার্ডের সঙ্গে এতদিন ধরে কথা বলে তার নিজের মন হয়তো দুর্বল হয়েছে, কিন্তু সেই দুর্বলতার দায় এলিনরের একার। এডওয়ার্ড তো তাকে মিথ্যে আশা দিয়ে ভোলায়নি কখনো, কখনো এমন কোনো ইঙ্গিতও দেয়নি যে সে তার প্রতি কোনোরকম আকর্ষণ অনুভব করছে। শুধু এলিনররা চলে যাওয়ার আগের দিন সকালে কি যেন একটা বলি বলি করেও বলতে পারল না। এলিনর তখন ডাইনিং রুমে বাসনপত্র গোছগাছ করছিল। এমন সময় এডওয়ার্ড এসে অনেকক্ষণ ইতস্তত করে অবশেষে বলল,
মিস এলিনর, আপনারা বড় তাড়াতাড়ি চলে যাচ্ছেন।
কি আর করা যাবে মিস্টার ফেরার্স, বাড়ির সন্ধান যখন পাওয়া গেছে তখন আর মায়া বাড়িয়ে।
হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই তো। জানেন আমাকেও এক্ষুনি বেরোতে।
সে কি, কেন?
শহর থেকে মায়ের চিঠি এসেছে একটা, কি একটা জরুরি কাজে তলব করে পাঠিয়েছেন।
ও আচ্ছা, আশা করি আবার কখনো দেখা হবে।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে, মানে নিশ্চয়ই হবে মিস এলিনর, আমি আমি কথা দিচ্ছি, আই প্রমিস। কিন্তু কিন্তু তার আগে,
তার আগে
আসলে আপনাকে একটা একটা জরুরি কথা বলার ছিল মিস এলিনর।
জরুরি কথা? কি বিষয়ে?
আমার আমার শিক্ষার ব্যাপারে।
শিক্ষার ব্যাপারে?
হ্যাঁ, আমি মানে আপনি কি জানেন যে শিক্ষার সূত্রে আমি অনেকদিন প্লিমাথে ছিলাম?
হ্যাঁ জানি তো, ফ্যানির মুখেই শুনেছি।
ও আচ্ছা, হ্যাঁ তো ওখানেই, মানে ওখানেই এক পরিবারের কাছে থেকে পড়াশোনা করতাম আর কি। মিস্টার প্র্যাটের নাম শুনেছেন কি?
না তো, উনি আপনার শিক্ষক ছিলেন বুঝি?
হ্যাঁ একদম ঠিক ধরেছেন, মিস্টার প্র্যাট ওর বাড়িতেই একটা স্কুল চালাতেন, ওখানেই চার বছর। আর উনি মানে মানে মিস্টার প্র্যাটের পরিবারে।
এডওয়ার্ড, এডওয়ার্ড, আরে কি আশ্চর্য, সে কখন থেকে তোমাকে খুঁজে মরছি আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোশ গল্প করছো।
ফ্যানি, কি হয়েছে?
তোমার ক্যারেজ আর কতক্ষণ অপেক্ষা করবে বলো তো, এসো তাড়াতাড়ি এসো, এসো।
ও আমি, ক্ষমা করবেন মিস এলিনর, আমাকে যেতে হবে, আপনারা আপনারা সাবধানে যাবেন কেমন? গুড বাই মিস এলিনর।
একটা চেনা সুরের বাজনায় সম্বিত ফিরল এলিনরের। বার্টন কটেজে আসার পর থেকে এডওয়ার্ডের আর কোনো খবর পায়নি ওরা। কি জানে সেদিন কি বলতে চাইছিল। আনমনে নানা কথা ভাবতে ভাবতে এলিনর পার্লারের দরজায় এসে দাঁড়াল। স্যার জনের পিয়ানোটা সত্যিই চমৎকার। এখানে আসার পর থেকে বেচারি ম্যারিয়ান একদিনের জন্যও গান বাজনা করতে পারেনি। আজকে বিভোর হয়ে বাজাতে বাজাতে একসময় গানও শুরু করল।
Yeah.
ম্যারিয়ানের গলা শুনে স্যার জন আর মিসেস জেনিংস এর মতো বীরসিকরাও যে মুগ্ধ হয়েছেন তা বুঝতে পেরে এলিনরের একটু হাসি পাচ্ছিল। কিন্তু ঠিক তখনই তার চোখ চলে গেল উল্টো দিকের হলের দরজার দিকে। কখন যে একজন আগন্তুক এসে সেখানে দাঁড়িয়েছেন কেউই লক্ষ্য করেনি। তার বয়স 40 ছুঁই ছুঁই, কিন্তু চেহারা সুদর্শন, সুঠাম আকৃতি, দাঁড়ানোর ভঙ্গিতে একটা সৈনিক সুলভ ঋজুতা আছে। টুপিটা হাতে নিয়ে তিনি এক দৃষ্টি তাকিয়ে আছেন ম্যারিয়নের দিকে। তার চোখে একই সঙ্গে বিস্ময়, পুলক আর বিষাদের এক অদ্ভুত মিশেল দেখে এলিনর একটু অবাকই হল।
ইনি আবার কি? প্রথম দর্শনেই ম্যারিয়নের প্রেমে পড়লেন নাকি? সর্বনাশ করেছে।
আর কি সুন্দর গানের গলা তোমার!
এমন অপূর্ব পারফরমেন্স তো প্যারিসেও শোনা যায় না। মিসেস ড্যাশউড, আপনার ভাবনা কি? একেই এমন সুন্দরী মেয়ে, তার উপর এমন গানের গলা, কদিন পরই দেখবেন বাটন কটেজের বাইরে যোগ্য পাত্রদের লম্বা লাইন পড়েছে। আরে ব্র্যান্ডন, হ্যাঁ ব্র্যান্ডন, হ্যাঁ তুমি কখন এলে? বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো।
ভদ্রলোক যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলেন, স্যার জনের কথায় হুঁশ ফিরল। একটু ইতস্তত করে ঘরে ঢুকে সকলকে কুর্নিশ করে বললেন,
অসময় এসে সকলকে বিরক্ত করলাম, আমায় ক্ষমা করবেন।
অসময় হবার কি হে, একেবারে সঠিক সময় এসেছ বুঝলে। এসো এসো, আলাপ করিয়ে দি। এরা হলেন আমার আত্মীয় মিসেস ড্যাশউড আর ওর মেয়ে মিস এলিনর, মিস ম্যারিয়ান আর মিস মার্গারেট।
প্লিজ টু মিট ইউ।
আর এই ভদ্রলোক হলেন আমার প্রতিবেশী আর দীর্ঘদিনের বন্ধু কর্নেল ব্র্যান্ডন, এককালে ইস্ট ইন্ডিয়ার সামরিক বাহিনীতে আমার অধীনে ছিল। আর সে কি আর আজকের কথা!
ইস্ট ইন্ডিয়া? আপনারা ইস্ট ইন্ডিয়ায় গেছেন? কেমন জায়গা সেটা?
গেছি তো মিস মার্গারেট, অপূর্ব সুন্দর জায়গা, চারিদিকে ফুল আর আতরের গন্ধ, কোথাও পাহাড়, কোথাও বন, কোথাও বড় বড় শহর, আর তার মধ্যে বিশাল বিশাল প্রাসাদ।
আর গরমটা? গরমটার কথা ভুলে গেলে চলবে? যত সব জাগে জাগে, কিন্তু এলেই যখন তখন আর একটু আগে ঢুকলে তো পারতে। ব্র্যান্ডন, মিস ম্যারিয়ান কি চমৎকার গান শোনাচ্ছিলেন আমাদের!
তাই বুঝি আমারই দুর্ভাগ্য।
দুর্ভাগ্য বই কি, না হলে এই বয়সেও ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াও? তবু যখন ওই মিসেস ড্যাশউড জানালেন তার দুজন আইবুড়ো মেয়ে আছে, ভাবলাম এবার বুঝি ব্র্যান্ডনের একটা হিল্লে হল। কিন্তু এখন তো দেখছি সেগুড়েও বালি। মিস এলিনরের মন তো এফ অক্ষরটার প্রতি বিশেষ আসক্ত, আর মিস ম্যারিয়ানের কোন অক্ষরের দিকে ঝোঁক তাও হয়তো দিন দুয়েকের মধ্যে বেরিয়ে পড়বে। শুধু তোমারই আর কিছু হল না ব্র্যান্ডন, বুঝলে?
কর্নেল ব্র্যান্ডন এসব কথার বিশেষ কিছু বুঝলেন না, কিন্তু অচেনা লোকের সামনে স্যার জনের এমন ঠাট্টা তামাশা দেখে তিনি দৃশ্যতই বেশ অস্বস্তিতে পড়লেন। এতক্ষণে ম্যারিয়ান আর মিসেস ড্যাশউডেরও ধৈর্যচ্যুতি হয়েছে। স্যার জন আবার পরের সপ্তাহে সবাইকে পিকনিক করতে যাওয়ার স্বনির্বন্ধ অনুরোধ করতে শুরু করেছিলেন। তাকে স্তোক বাক্য দিয়ে কোনো মতে বিদায় জানিয়ে যত দ্রুত সম্ভব ক্যারেজে গিয়ে উঠলেন সবাই। গাড়ি ছাড়তে না ছাড়তেই ম্যারিয়ান কড়া গলায় মার্গারেটকে শাসন করতে লাগল।
তোমার বুদ্ধিশুদ্ধি কবে হবে মার্গারেট? বাইরের লোকজনের সামনে যা খুশি একটা কিছু বানিয়ে বানিয়ে বললেই হলো।
বানিয়ে বানিয়ে আবার কি, তুমিই তো আমাকে বলেছিলে যে এডওয়ার্ডের সঙ্গে এলিনরের বিয়ে হবে, বলনি?
আমি যদি কিছু বলেও থাকি, তুমি সেটা একজন অচেনা লোকের কাছে গিয়ে বলবে?
মিসেস জেনিংস অচেনা লোক কেন হতে যাবেন? তাছাড়া আর কয়েকদিন পরেই এডওয়ার্ড যখন আমাদের সঙ্গে দেখা করতে আসবে, তখন তো ওরা এমনিও জানতে পারবেন। সব সময় খালি আমাকে বকাবকি করো কেন তোমরা?
যথেষ্ট হয়েছে, এবার একটু চুপ করো তো তোমরা। আর শোনো, পরের সপ্তাহে যখন পিকনিকে যাওয়া হবে তখন একটু বুঝে শুনে কথাবার্তা বলো।
স্যার জন আর মিসেস জেনিংস না হয় আমাদের আত্মীয়, কিন্তু ওই কর্নেল ভদ্রলোকটি তো নন। ওর সামনে অন্তত সাংসারিক কেলেঙ্কারির ঝুলি খুলে না বসাই ভালো।
আরও একটা সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু এডওয়ার্ডের কোনো চিঠিপত্র এলো না। মিসেস ড্যাশউড কিংবা ম্যারিয়ান কেউই আর এই ব্যাপারে এলিনরকে কিছু জিজ্ঞেস করতে সাহস পেলেন না। নির্দিষ্ট দিনে ড্যাশউড পরিবার স্যার জনের বাগানে পিকনিক করতে গেল। এলিনর লক্ষ্য করল কর্নেল ব্র্যান্ডন যেন ম্যারিয়ানের থেকে চোখ সরাতেই পারছেন না, অথচ তার কাছে গিয়ে কথা বলবার চেষ্টাও করছেন না। বলা বাহুল্য, ব্যাপারটা মিসেস জেনিংসেরও দৃষ্টি এড়ায়নি। তিনি অত্যন্ত আহ্লাদিত হয়ে এলিনরকে কুনুইয়ের একটা গুঁতো মেরে বললেন,
দেখেছ আমাদের বাড়িতে পা দিতে না দিতেই মিস ম্যারিয়ানের কেমন হিল্লে হয়ে গেল। কর্নেল ব্র্যান্ডন একেবারে ঘাড় মুচড়ে পড়েছেন। এর থেকে ভালো সম্বন্ধ কিন্তু হতে পারে না। হি ইজ রিচ অ্যান্ড শি ইজ হ্যান্ডসম, একেবারে রাজ জোটক।
আপনারা কর্নেলকে কতদিন চেনেন?
ওরে বাবা, সে কি আজ থেকে? 15 বছর আগে পাকাপাকি ভাবে বাটনে থাকতে এসেছিলাম, তখন থেকেই চিনি। ওর এস্টেট এখান থেকে মাইল চারেক দূরে ডেলাফোর্ডে। স্যার জনের সঙ্গে খুব খাতির, একটু মুখচোরা স্বভাব, কিন্তু সেটা বাদ দিলে চমৎকার লোক। তোমার বোনকে বিয়ে করলে ওই মেয়ের বরাত খুলে যাবে, বুঝলে?
কিন্তু উনি এতদিন সংসার করেননি কেন? এরকম যোগ্য লোকের তো পাত্রীর অভাব হওয়ার কথা নয়।
তা তো নয়, অভাবও হয়নি। কর্নেল ব্র্যান্ডন বিয়ে করেনি অন্য কারণে, প্রেম ঘটিত কারণ।
প্রেম ঘটিত?
ওই অল্প বয়সের মতিভ্রম আর কি। প্রায় বছর কুড়ি আগে ওর পরিবারের আশ্রিত এক মেয়ের প্রেমে পড়েছিল ব্র্যান্ডন, কিন্তু ওদের সম্পর্কটাকেও মেনে নেয়নি।
কেন?
কেন আবার? সেই চিরাচরিত বিষয়, টাকা। এলিজাবেথ মানে ব্র্যান্ডনের সেই প্রেমিকা ছিল গরিব ঘরের মেয়ে। ওদের সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হতেই মেয়েটিকে এক বস্ত্রে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর ব্র্যান্ডনের বাবা ছেলেকে সৈন্যদলে ঢুকিয়ে একেবারে দেশ ছাড়া করে দিলেন। স্যার জনের মুখে শুনেছি যুদ্ধের সময় নাকি সে বেশ কয়েকবার গোলাগুলির সামনে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
কি সাংঘাতিক! আর সেই মহিলাটির কি হল?
যে মহিলার গায়ে একবার কলঙ্কের দাগ লাগে তার আর কি হবে বাছা? কিছুদিন পর এলিজাবেথ ভদ্র সমাজ থেকে একেবারে হারিয়ে গেল। কয়েক বছর পর ব্র্যান্ডনের বাবা মারা গেলেন, সেও দেশে ফিরে এসে আকাশ পাতাল এক করে ফেলল। অবশেষে লন্ডনের ভিকিরিদের থাকার একটা পুয়ার হাউসে এলিজাবেথকে আবিষ্কার করল। মেয়েটা ততদিনে অনাহার আর অসুখে ভুগে ভুগে মৃত্যু সজ্জায়। ব্র্যান্ডনকে শেষবার দেখার অপেক্ষাতেই বোধহয় শেষ নিঃশ্বাসটা ধরে রেখেছিল।
আই সি, আ গ্রেট ট্র্যাজেডি।
সেই থেকেই তো মানুষটা এরকম মন মরা হয়ে আছে। একবার তো ভেবেছিলাম আমার ছোট মেয়ে শার্লটের সঙ্গেই ওর বিয়ে দিয়ে দেব, তাতে যদি একটু চাঙা হয়। ভাগ্যিস দিনই মিস্টার পামারকে বিয়ে করে সে দিব্যি সুখে আছে।
আপনার ছোট মেয়ে কোথায় থাকেন?
ক্লিভল্যান্ডে। আমার লন্ডনের বাড়িতে যাওয়ার পথে অনেক সময় ওদের কাছে থেকে যাই। মিস্টার পামার ভারী গম্ভীর মানুষ, আবার পার্লামেন্টের মেম্বার জানো।
তখনকার মতো কথাবার্তার মোড় ঘুরে গেল, কিন্তু সেদিনের পর থেকে মিসেস জেনিংস প্রায়ই কর্নেল ব্র্যান্ডন আর ম্যারিয়ানকে নিয়ে নানা রকম ইঙ্গিতপূর্ণ হাসি ঠাট্টা করতে লাগলেন। স্যার জন মিলিটনও তাতে যোগ দিতে ছাড়লেন না। এতে করে কর্নেল ব্র্যান্ডনের মধ্যে খুব একটা ভাবান্তর দেখা গেল না, কিন্তু ম্যারিয়ানের বিরক্তি দিনে দিনে বাড়তেই লাগল। একদিন স্যার জনের বাড়ি থেকে ফেরার পথে সে বলল,
উফ, কি কুক্ষণে যে বাটন কটেজে থাকতে এসেছিলাম,
আত্মীয়দের এমন অত্যাচার সহ্য করার থেকে খোলা আকাশের তলায় থাকাও অনেক ভালো।
তোমার আবার সবকিছুতেই বাড়াবাড়ি। স্যার জন আর মিসেস জেনিংস একটু বেশি কথা বলেন, হয়তো আদব কায়দার ধারও বিশেষ ধারেন না, কিন্তু মানুষ হিসেবে তো ওরা খারাপ নন। এখানে আসার পর থেকে সব রকম সাহায্য করেছেন, এমনকি আমাদের ব্যবহারের জন্য ওদের ক্যারেজটা পর্যন্ত সকাল বিকেল পাঠিয়ে দেন।
এই জন্য তোমার সঙ্গে একটা কথা বলা যায় না এলিনর। আরে বাবা, সাহায্যের জন্য আমরা সবাই ওদের কাছে কৃতজ্ঞ, কিন্তু তাই বলে উদয়াস্ত এইভাবে জ্বালাতন করাটাও কি ঠিক? সারাক্ষণ একজন বৃদ্ধ লোকের সঙ্গে আমাকে নিয়ে মশ করাটা।
বৃদ্ধ? কর্নেল ব্র্যান্ডন তোমার থেকে বয়সে অনেক বড় ঠিকই, কিন্তু বৃদ্ধ বলাতে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
বৃদ্ধ না হলে আজ সকালে উনি বাতের ব্যথা নিয়ে অভিযোগ করছিলেন কেন? অল্প বয়সীদের কি বাত হয়?
বাতের ব্যথার কথা বলেননি ম্যারিয়ন, বলছিলেন উনি কাঁধে একটা চোট পেয়েছেন।
ধুত্তর, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটাই বোকামি। শোনো, তুই কটেজে ফিরে যাও, আমি কিছুক্ষণ হাওয়া খেয়ে আসছি, মাথাটা গরম হয়ে গেছে।
আরে আরে আরে, ওরকম হুড়মুড় করে চললে কোথায়? আকাশের অবস্থাটা দেখো, এখনই বৃষ্টি আসবে। তো
আসবে না, আকাশ দিব্যি পরিষ্কার আছে। তুমি ফিরে যাও, আমি একটু পরেই যাচ্ছি।
ওহ ম্যারিয়ান, কি যে করি তোমাকে নিয়ে।
খানিকক্ষণ ইতস্তত করে আবার বাড়ির দিকে পা বাড়াল এলিনর। ম্যারিয়ান পা চালিয়ে কাছেই একটা টিলার উপর উঠে পড়ল। এখান থেকে তাদের কটেজ আর স্যার জনের বাড়ি দুটোই স্পষ্ট দেখা যায়। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ম্যারিয়ানের মেজাজ কিছুটা শান্ত হল। সে ভেবে দেখল কর্নেল ব্র্যান্ডন এখনো পর্যন্ত ওর প্রতি কোনো রকম অশোভন আচরণ করেননি, বরং স্যার জন বা মিসেস জেনিংস উল্টোপাল্টা কথা বললে ওদের থামিয়ে দেওয়ারই চেষ্টা করেছেন। ওর উপর রাগ করলে সেটা অবিচারই করা হবে। ভদ্রলোককে দেখে তো বুদ্ধিমান বলেই মনে হয়। ম্যারিয়ানের মতো প্রাণবন্ত গভীর অনুভূতি সম্পন্ন রোম্যান্টিক মেয়ের সঙ্গে যে ওর মতো প্রৌঢ় গম্ভীর আর শীতল স্বভাবের মানুষের সম্পর্ক তৈরি হতে পারে না, সেটা উনি নিশ্চয়ই বোঝেন। তাহলে ওর বন্ধুদের মাথায় এই সহজ কথাটা ঢোকে না কেন, কে জানে।
মাঝে মাঝে নর্ল্যান্ড পার্কের কথা এত মনে পড়ে, কেন যে বাবা এরকম অকালে চলে গেলেন। বাড়ির সবাই কত সহজে পুরনো জীবনের কথা ভুলে গেছে, এলিনর তো তার মনের মানুষকেও মনে হয় ভুলে গেছে। না হলে এডওয়ার্ডের নামটা উচ্চারণ না করে দিনের পর দিন কাটায় কি করে? সত্যি কেউই মনে হয় আমার মতো করে জগৎটা দেখে না, তাই ওদের অনুভূতিগুলো আমার মতো এত। আরে এ কি দেখেছো কাণ্ড, বৃষ্টি আসছে, খেয়ালই করিনি, শিগগির নামতে হবে।
সারা আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এসেছিল, একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হল। ম্যারিয়ান পড়িমড়ি করে ছুট লাগাল, কিন্তু পাহাড়ের ঢাল বেয়ে নামতে গিয়ে হঠাৎ পা হড়কে আছাড় খেয়ে পড়ল। তাড়াতাড়ি উঠতে গিয়েই ম্যারিয়ান টের পেল তার নড়বার ক্ষমতা নেই, ডান পাটা বিশ্রীভাবে মুচকে গেছে। এক মুহূর্তের জন্য আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই তুমুল বৃষ্টির মধ্যে একা একা পাহাড়ের উপর পড়ে থাকলে সে তো মারা পড়বে। ম্যারিয়ান অসহায়ভাবে চিৎকার করে উঠল,
হ্যালো হ্যালো, কাছাকাছি কেউ আছেন? প্লিজ প্লিজ হেল্প মি।
বেশ কিছুক্ষণ কারুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হতাশ হয়ে ম্যারিয়ান ট্র্যাজিক নাটকের কোনো নায়িকার মতোই মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে সে সচকিত হয়ে উঠল।
হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি বড় বিপদে পড়েছি, প্লিজ প্লিজ হেল্প মি।
একটু পর মেঘ আর কুয়াশার চাদরের ভিতর দিয়েও ম্যারিয়ান দেখতে পেল একজন অশ্বারোহীর অবয়ব ক্রমেই তার দিকে এগিয়ে আসছে। যতই লোকটার চেহারা স্পষ্ট হয়ে উঠতে লাগল, ততই ব্যথার বদলে রোমাঞ্চ হতে লাগল তার। এ কি সাধারণ কোনো মানুষ নাকি স্বপ্নের রাজকুমার?
কোনো ভয় নেই ম্যাডাম, কি হয়েছে আমাকে বলুন, আমি সাহায্য করছি।
আমি আমার পাটা
পায়ে চোট পেয়েছেন? কই দেখি, এক্সকিউজ মি, আমি একটু পরীক্ষা করে দেখছি।
আচ্ছা দেখো।
যাক, হাড়গোড় কিছু ভাঙেনি, শুধু মোচকে গেছে। আচ্ছা আপনি থাকেন কোথায়?
বার্টন কটেজে। আমার নাম ম্যারিয়ন ড্যাশউড।
আই সি, আমাকে ক্ষমা করবেন মিস ড্যাশউড, কিন্তু এই অবস্থায় তো আপনি হেঁটে যেতে পারবেন না, আর আপনাকে ঘোড়া পিঠে তুলতে যাওয়াটাও খুব বিপজ্জনক হবে। আপনাকে যদি আমি নিজে বাড়ি অবধি পৌঁছে দিই, তাহলে কি আপনি আপত্তি করবেন?
আপত্তি করার তো উপায় নেই, কিন্তু এতটা পথ আমাকে বয়ে নিয়ে যেতে আপনার কষ্ট হবে না?
কিচ্ছু কষ্ট হবে না। এক্সকিউজ মি, আমার গলাটা জড়িয়ে ধরুন।
আচ্ছা।
ম্যারিয়নকে অবলীলায় পাঁজা কোলা করে তুলে নিয়ে বার্টন কটেজের দিকে হাঁটা দিল সেই আগন্তুক। পিছন পিছন বাধ্য ছেলের মতো ঘোড়াটাও চলল। ম্যারিয়ন এতক্ষণ হতভম্ব হয়েছিল, এবার তার মনে হল সাহিত্যের কজন নায়িকাকে এমন বীরের মতো বিপদের হাত থেকে উদ্ধার করেছে কেউ? তার মা তো সারাক্ষণই বলেন, রোম্যান্স নিয়ে ম্যারিয়নের যা প্রত্যাশা তা নাকি ইহজীবনে পূরণ হওয়ার নয়। এই সুদর্শন শক্তিশালী যুবকটি যখন ভয়ঙ্কর দুর্যোগ মাথায় করে তাকে নিয়ে বার্টন কটেজের দরজায় গিয়ে দাঁড়াবে, তখন মিসেস ড্যাশউড কি বলবেন? আর এলিনর, ওর মুখটা যে একেবারে দেখার মতো হবে তাতে কোনো সন্দেহ নেই।
সত্যি স্যার, আজ আপনি না থাকলে ম্যারিয়ানের যে কি হতো কল্পনাই করতে পারছি না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব।
না না, এসব কি বলছেন? একজন ভদ্রমহিলাকে বিপদের মধ্যে দেখলে কোন পুরুষ মানুষ তাকে সাহায্য করবে না বলুন? আমি তোমার কর্তব্য করেছি মাত্র। আচ্ছা মিস ম্যারিয়ান এখন কেমন আছেন?
ভালো আছে, ওকে পার্লারে সোফাতেই বসিয়েছি। আপনি আসুন, ওর সঙ্গে দেখা করে যান।
ম্যারিয়ানের পরিচর্যায় সবাই ব্যস্ত ছিল বলে এতক্ষণ সদর দরজার করিডোরের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আগন্তুক। এবারে লোকটিকে ভালো করে লক্ষ্য করল এলিনর। নজর কাড়া চেহারা, বয়সে হয়তো তার থেকে বছর পাঁচেকের বড় হবে, রুচিসম্মত পোশাক আশাক, যদিও তার বৃষ্টিতে ভিজে সপসপ করছে, কিন্তু সেদিকে লোকটার কোনো খেয়ালই নেই। এতক্ষণ সে উদ্বিগ্নভাবে পায়চারি করছিল, ম্যারিয়ান ঠিক আছে শুনে সে নিজেও ধাতস্থ হয়ে পার্লারে ঢুকল। তাকে দেখে ম্যারিয়ানের মুখটা যে একেবারে উদ্ভাসিত হয়ে উঠল সেটা কিন্তু এলিনরের চোখ এড়াল না। আগন্তুকের কিন্তু আদব কায়দা একেবারে নিখুঁত। সে মিসেস ড্যাশউডকে অভিবাদন জানিয়ে বলল,
আমাদের আলাপটা আরো সামাজিকভাবে হল না বলে আমি ক্ষমা চাইছি মিসেস ড্যাশউড। আসলে আজ যে পরিস্থিতিতে মিস ম্যারিয়ানের সঙ্গে দেখা হলো তাতে।
না 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 না, এ কি বলছেন স্যার, আপনি না থাকলে ওর যে কি হতো। বসুন বসুন, আপনার পরিচয়টা?
দেখেছেন, একেবারে ভুলে গেছি। আমার নাম জন উইলবি, অ্যালেনহাম এস্টেটে থাকি।
আচ্ছা।
কিন্তু এই ভিজে জামা কাপড়ে বসে আর আপনাদের আসবাবপত্র নষ্ট করব না। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কাল এসে আপনাদের সঙ্গে দেখা করে যাব।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবেন, এখানে চা খেয়ে যাবেন, আমরা সবাই আপনার অপেক্ষায় থাকব।
থ্যাংক ইউ মিসেস ড্যাশউড, আমি তাহলে আজ আসি।
আচ্ছা।
মিস ম্যারিয়ান, আপনি সাবধানে থাকবেন, গুড বাই।
ম্যারিয়ান স্বপ্নালু চোখে উইলবির দিকে তাকিয়ে রইল শুধু। সে চলে যাওয়ার পর মিসেস ড্যাশউড অবশেষে কথা খুঁজে পেয়ে বললেন,
হোয়াট অ্যান ইমপ্রেসিভ ইয়াং জেন্টলম্যান, এমন অসাধারণ ভদ্রলোক তো আজকাল চোখেই পড়ে না।
উফ, ভাবতে পারো মা, আমাকে নিয়ে ওই টিলা থেকে হাঁটতে হাঁটতে বাড়ি অব্দি এলেন, এতটুকু হাঁপালেন না পর্যন্ত।
এসব তো গল্প উপন্যাসে লেখা থাকে, বাস্তবে হয় তাকে জানত।
হ্যাঁ, লোকটা আদৌ মানুষ নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না।
এলিনর, সবসময় ফাজলামি ভাল লাগে না। আচ্ছা মা, ভদ্রলোককে চমৎকার দেখতে না, আদব কায়দাটা লক্ষ্য করলে?
দেখলাম তো, নিখুঁত, একেবারে নিখুঁত।
এই নিখুঁত মানুষটি কালকে যখন আসবেন, তখন যদি সর্দি জ্বরে পড়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাঁচি দিতে থাকো, সেটা কি ভালো হবে? দিবাস্বপ্ন না দেখে একটু কষ্ট করে ওঠো তো ম্যারিয়ান, এক্ষুনি শুকনো জামা কাপড় না পরলে ঠান্ডা লেগে শরীর আরো খারাপ করবে।
এটা কিন্তু ঠিকই বলেছে।
হ্যাঁ হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। চলো মার্গারেট, এখানে এসে দাঁড়াও তো, তোমার কাঁধে ভর দিয়ে উঠলে আমার সুবিধা হবে।
আচ্ছা, তুমি কি মিস্টার ভেলোবিকে বিয়ে করবে?
উফ, দিনে দিনে তোমার স্বভাব তো একেবারে মিসেস জেনিংস এর মতো হয়ে যাচ্ছে দেখছি।
ধুত, ভাল লাগে না।
বাকি দিনটা ম্যারিয়নের মচকানো পায়ের চিকিৎসা করতে করতেই কেটে গেল। এই সুন্দর আগন্তুকের হঠাৎ আবির্ভাবে ম্যারিয়ন আর মিসেস ড্যাশউড একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন, কিন্তু এলিনরের মনটা খচখচ করতে লাগল। আদ্যন্ত রোম্যান্টিক স্বভাবের ম্যারিয়ন যে প্রথম দর্শনেই উইলবির প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছে, এটা ভেবে রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠল সে। হ্যাঁ, আপাতভাবে লোকটিকে দেখে ভদ্র সন্তান বলেই মনে হয়, তার আর্থিক অবস্থাও যে ভালো তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার আচার ব্যবহার এতটাই মার্জিত ছিল যে তা এলিনরের কাছে কেমন যেন মেকি মনে হল। ম্যারিয়নের দুর্ঘটনার খবর পেয়ে সকালে স্যার জন দেখা করতে এসেছিলেন। উইলবির ব্যাপারে জিজ্ঞেস করতে তিনি বললেন,
উইলবি? হ্যাঁ, তাকে চিনি বইকি, এই মাইল তিনেক দূরে অ্যালেনাম এস্টেটে ওর একজন আত্মীয়ার কাছে থাকে, লেডি অ্যালেন নিঃসন্তান, তাই ওর সম্পত্তি উইলবিরই পাওয়ার কথা।
মিস্টার উইলবি কেমন মানুষ, তার ব্যাপারে যা জানেন একটু বলুন না আমাদের।
কেমন মানুষ? ভালো ঘোড়া চালায়, বন্দুকে টিপও ভালো, আর হ্যাঁ, বেশ কয়েকটা ভালো জাতের কুকুরও পোষে, মাঝে মধ্যে ওই লন্ডন যায়টায় বলে শুনেছি।
আহ, কি মুশকিল, আমি কি ওসব জানতে চেয়েছি? আমি ওর স্বভাব চরিত্র, শখ শৌখিনতা, পছন্দ অপছন্দ এসবের কথা বলছি।
কি যে বলো মিস ম্যারিয়ান, পুরুষ মানুষের আবার স্বভাব চরিত্র? তবে তোমার যে ওকে ভারী পছন্দ হয়েছে তা দিব্যি বুঝতে পারছি। তবু বলবো মাই ডিয়ার, তোমার ছিপে তো ব্র্যান্ডন অনেকদিন আগেই ধরা পড়েছে, তাহলে আবার ওই অন্য একটাকে খেলিয়ে তোলার দরকার আছে কি? ওকে তোমার দিদির জন্য ছেড়ে দাও না।
স্যার জন, পুরুষ মানুষরা বোয়াল মাছ নয় যে আমি তাদের খেলিয়ে তুলব। ওই ভদ্রলোক আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে, তাই আমি ওর সম্পর্কে জানতে চাইছিলাম।
বুঝলাম বুঝলাম। মিসেস ড্যাশউড, আজ আমি উঠি বুঝলেন, ব্র্যান্ডনকে খবর দিয়ে আসি, ওর কপাল পুড়ল। গুড ডে।
ম্যারিয়ন হয়তো রেগে মেগে আরো কিছু বলত, কিন্তু ঠিক সেই সময় উইলবির আবির্ভাব হল। সে ঢোকার আগেই এলিনর তাকে জানলা দিয়ে আসতে দেখেছিল, এও দেখেছিল যে কর্নেল ব্র্যান্ডন তাদের বাড়ির দিকে আসতে আসতে স্যার জনকে বেরোতে আর উইলবিকে ঢুকতে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। স্যার জন এগিয়ে গিয়ে তার বন্ধুকে কি বললেন তা বোঝা গেল না, কিন্তু কর্নেলের মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। এক মুহূর্তের জন্য বার্টন কটেজের জানলার দিকে তাকিয়ে স্যার জনের সঙ্গে ফিরে চললেন তিনি। এলিনর একটা নিঃশ্বাস ফেলে ঘরের দিকে মুখ ফিরিয়ে দেখল, উইলবি ইতিমধ্যেই মিসেস ড্যাশউড আর ম্যারিয়নের সঙ্গে আলাপ জমিয়ে ফেলেছে।
আচ্ছা, আপনি কবিতা পছন্দ করেন মিস ম্যারিয়ন? আমার কাছে সবসময় শেক্সপিয়ারের সনেটের একটা বই থাকে, আপনি চাইলে আমি আপনাকে পড়ে শোনাতে পারি।
সত্যি বলছেন? কি আশ্চর্য দেখুন, এই কদিন আগে আমিও মা আর এলিনরকে সনেট পড়ে শোনাচ্ছিলাম।
তাই তা আপনার কোন সনেটটা সবচেয়ে প্রিয়?
অবশ্যই সনেট 116। লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস
admit impediments. Love is not love, which alters when it alteration finds.
Or bends with the remover to remove. Oh no, it is an ever fixed mark that looks on tempests and is never shaken.
It is the star.
It is the star to every wandering bark, whose words are known, although his height be taken.
আপনি বড় সুন্দর আবৃত্তি করেন তো।
আসলে কি জানেন, কবিতার গভীরতা উপলব্ধি করার মতো একটা মন থাকলে আবৃত্তিটা আপনি এসে যায়। আচ্ছা, আপনি কি মনে করেন মিস এলিনর?
আমি কি মনে করি সেটা জরুরি নয় মিস্টার গিলাবি। ম্যারিয়ন যে আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, এটুকু জানলেই আপনার চলবে।
আশ্চর্য, জানেন, এই পথ দিয়ে যাওয়ার সময় কতবার বাটন কটেজের দিকে তাকিয়ে মনে হয়েছে, এই বাড়িটা কি সুন্দর, এখানে যদি আমি এসে থাকতে পারতাম। আর দেখুন, আজ সেই কটেজে বসে আমি আপনাদের সঙ্গে গল্প করছি। বাটনের একটা স্থান মাহাত্ম্য আছে, কিন্তু এখন মনে হচ্ছে এই কটেজের বাসিন্দারাই বাড়িটাকে আরো সুন্দর করে তুলেছেন।
এটাকে আপনার নিজের বাড়ি বলে মনে করবেন মিস্টার উইলবি, আপনার যখন ইচ্ছে চলে আসবেন।
থ্যাংক ইউ ফর ইয়র জেনারসিটি মিসেস ড্যাশউড। এই অঞ্চলে আমার তেমন বন্ধু বান্ধব নেই জানেন, আপনাদের এখানে মাঝে মাঝে এলে আমার সত্যিই খুব ভালো লাগবে।
তারপর থেকে প্রায় রোজই যাতায়াত শুরু করল উইলবি। সে এতটাই মিশুকে, এতটাই বন্ধুবৎসল, যে কিছুদিন পরেই তাদের পারস্পরিক সম্বোধন আপনি থেকে তুমিতে নেমে এল। ম্যারিয়নের পা সেরে উঠতে না উঠতেই সে মার্গারেটকে নিয়ে উইলবির সঙ্গে হাঁটতে বেরোতে শুরু করল। তু একবার উইলবির খোলা ক্যারেজ চড়েও বেরিয়ে এল। একজন অর্ধপরিচিত যুবকের সঙ্গে বোনের এতটা ঘনিষ্ঠতা নিয়ে এলিনর দুশ্চিন্তা না করে পারছিল না। ওদিকে মিসেস ড্যাশউডের স্পষ্ট ধারণা হয়েছিল এই বছরের মধ্যেই উইলবি ম্যারিয়নকে বিয়ের প্রস্তাব দেবে, তাই তিনি ওদের ব্যবহারে দোষের কিছু দেখলেন না। তবে গ্রামের সকলে যে এই ব্যাপারটা নিয়ে কানাঘুষো করছে সেটা এলিনর ভালোই টের পাচ্ছিল, কিন্তু ম্যারিয়নকে সাবধান করেও কোনো লাভ হল না।
বারবার এক কথা শুনতে ভালো লাগে না এলিনর। হ্যাঁ, হয়তো আমি আর উইলবি অল্প সময়ের মধ্যে ঘনিষ্ঠ হয়ে পড়েছি, কিন্তু তা তো হতেই পারে।
তা হয়তো পারে, কিন্তু সেই ঘনিষ্ঠতাটা জনসমক্ষে এইভাবে প্রকাশ করবার কোনো দরকার আছে কি?
লুকোনোরই বা কি দরকার, আমরা তো কোনো অপরাধ করিনি।
প্রশ্নটা অপরাধের নয় সেটা তুমি জানো ম্যারিয়ান। সমাজে বসবাস করতে গেলে তার কিছু নিয়মকানুন তো আমাদের মেনে চলতেই হবে, তাই না? তাছাড়া উইলবির সঙ্গে তোমার কতদিনেরই বা আলাপ, প্রথম কিছুদিন অন্তত সংযত না হতে পারলে তো
মানুষকে চিনতে সময় দরকার হয় না এলিনর। এমন কিছু মানুষ আছে যাদের 7 বছরেও চেনা যায় না। আবার উইলবির মতো খোলা মনের মানুষকে 7 দিনেই চেনা যায়, তাই ওর সামনে আমি আমার মনের কথা চেপে রাখি না। হ্যাঁ, ওর প্রতি আমার আবেগ যদি আরেকটু কম গভীর হতো তাহলে হয়তো তোমার মতো আমিও সংযত থাকতে পারতাম, কিন্তু
কথাটা বলেই ম্যারিয়ান বুঝল সে ভুল করে ফেলেছে। কিন্তু এলিনর আর কথা না বাড়িয়ে চলে গেল। উইলবির সঙ্গে ম্যারিয়নের মেলামেশা এমন পর্যায়ে চলে গেল যে গ্রামসুদ্ধ সবাই ধরেই নিল যে তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কর্নেল ব্র্যান্ডনের সঙ্গে দেখা হলে এলিনরের মাঝে মধ্যে খারাপই লাগত। তিনি বাইরে নির্বিকার ভাব করেই থাকতেন, কিন্তু তার চোখের দৃষ্টি যে সর্বদাই বিষণ্ন হয়ে থাকে তা আর কেউ না দেখুক এলিনর ঠিকই দেখত। তবে ম্যারিয়ানের ব্যাপারে নিরাশ হলেও কর্নেল তাদের পরিবারের সঙ্গে মেলামেশা বজায় রাখলেন। তার সঙ্গে আলাপ যত ঘনিষ্ঠ হল ততই তাঁর প্রতি এলিনরের শ্রদ্ধা বাড়ল। তিনি যে একজন অত্যন্ত বিচক্ষণ সহৃদয় মানুষ এ ব্যাপারে তার কোনো সন্দেহ রইল না। তিনিও যে এলিনরের মতোই ম্যারিয়ানের জন্য চিন্তা করেন, তাকে খুশি দেখতে চান, তাও পরিষ্কার। সেদিন বার্টন কটেজে গিয়ে তিনি বললেন,
কাল আমার এস্টেটে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাতে এসেছি। ওখানে একটা পিকনিকের আয়োজন করা হবে। স্যার জন বলেছেন সকাল সকাল ওর বাড়িতে পৌঁছে যেতে। ওখান থেকে আমরা সবাই একসঙ্গে যাব।
এ তো খুবই ভালো প্রস্তাব কর্নেল। অতিথিদের মধ্যে আর কে কে থাকবেন?
বেশি কেউ নয়, আপনারা, স্যার জন, মিসেস জেনিংস আর আর মিস্টার ভিলপিকেও বলেছি।
ও আচ্ছা,
আপনারা সকলে যাবেন তো?
অবশ্যই যাব, তাই তো ম্যারিয়ন?
অফকোর্স, থ্যাংক ইউ কর্নেল ব্র্যান্ডন।
তাহলে ওই কথাই রইল, আজ আসি, গুড ডে।
কিন্তু পরদিন স্যার জনের বাড়িতে সবাই জড়ো হওয়ার পর এক বিচিত্র ঘটনা ঘটল। ঠিক বেরোবার মুখে একজন অচেনা ঘোড়সাওয়ার ঝড়ের বেগে ঢুকে সোজা কর্নেলের কাছে গিয়ে তার কানে কানে কি যেন বলল। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে কর্নেল ব্র্যান্ডনের এমন ভাবান্তর দেখা গেল যে উপস্থিত সবাই চিন্তিত হয়ে পড়লেন। তার মুখ একেবারে রক্তশূন্য হয়ে গিয়েছিল, হাতও কাঁপছিল। কিন্তু তিনি সৈনিক, শক্ত ধাতের মানুষ। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এক মুহূর্ত কি যেন চিন্তা করে হঠাৎ নিজের ঘোড়ার পিঠে চড়ে বসে স্যার জনকে উদ্দেশ্য করে বললেন,
স্যার জন, আমায় ক্ষমা করবেন, কিন্তু একটা গুরুতর কাজে আমাকে এক্ষুনি লন্ডনে যেতে হবে।
হ্যাঁ, লন্ডনে? বলো কি হে, সব সব ঠিক আছে তো?
জানি না, গিয়ে জানতে পারবো। আজকে আমার অতিথি আপ্যায়নের ত্রুটি পূরণ করবার ভার আপনাকে দিয়ে গেলাম। ফিরে এসে আমি নিশ্চয়ই এর প্রতিকার করব, কিন্তু আমার এক্ষুনি না বেরিয়ে উপায় নেই। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, আসি।
এই বলে কারুর উত্তরের অপেক্ষা না করেই সেই অচেনা বার্তাবহকের পিছন পিছন ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে দিলেন তিনি। সবাই হতভম্ব হয়ে পরস্পরের দিকে তাকাল। অবশেষে স্যার জন গলা খাঁকারি দিয়ে প্রস্তাব করলেন, আজকের মতো পিকনিকটা তাঁদের বাগানেই হোক। কর্নেল ব্র্যান্ডনের এই আচমকা চলে যাওয়ার কারণ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করলেন সবাই, কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। একটু পরেই অবশ্য বিষয়টা ধামাচাপা পড়ে গেল, কারণ লাঞ্চের সময় হঠাৎ আরেকটা ক্যারেজ এসে স্যার জনের বাড়ির দরজায় দাঁড়াল। সেখান থেকে হন্ততন্ত হয়ে নামলেন একজন গোলগাল চেহারার মাঝবয়সী ভদ্রমহিলা, একজন গোমড়ামুখ ভদ্রলোক আর এলিনরের বয়সী একজন মেয়ে। তাদের দেখে মিসেস জেনিংস হই হই করে উঠলেন,
আরে আরে কি কাণ্ড, শার্লট, মিস্টার পামার, আবার লুসিকেও সঙ্গে নিয়ে এসেছো, এসো এসো, ভালোই হলো, সকলের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই যে আমার ছোট মেয়ে শার্লট, ওর স্বামী মিস্টার পামার আর ওর কাজিন মিস লুসি স্টিল। আমি তো ভাবতেই পারিনি যে তোমরা এমন হুট করে এসে পড়বে।
উফ, কতদিন পরে যে তোমাকে দেখলাম মা। আসলে আমি তো মিস্টার পামারকে সেই কবে থেকে বলে যাচ্ছি, মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব।
তাই তো,
কিন্তু অত ছোট বাচ্চাকে নার্সের কাছে রেখে আসতেও তো চিন্তা হচ্ছিল। এদিকে তুমি মিস ড্যাশউডদের ব্যাপারে এত কথা লিখেছিলে, আমার আর ওদের সঙ্গে আলাপ করার তর সই ছিল না। তাই প্লিমাথ থেকে যখন কাজিন লুসি এসে পৌঁছলো, আমি ভাবলাম এই সুযোগ, এখন না গেলে আর যাওয়াই হবে না। উফ, কি যে আনন্দ হচ্ছে তোমাকে দেখে।
আমারও।
কি মিস্টার পামার, আনন্দ হচ্ছে না? দেখেছ তো, মিস্টার পামার আর কোনোদিনও বদলাবেন না, যেমন গোমড়ামুখ ছিলেন তেমনই থাকবেন। যাকে যাক, এখানে তো আরো অনেকেই রয়েছেন দেখছি। উমা, এরাই বুঝি মিস এলিনর আর মিস ম্যারিয়ান? কি দারুন, আপনারা তো দেখছি দুজনেই ডাক সাইডে সুন্দরী। মা লিখেছিলেন বটে, কিন্তু এতটা আমিও কল্পনা করিনি। আচ্ছা, তোমার কি মনে হয় লুসি, ওনারা দুজনেই দারুণ সুন্দরী না? আরে স্যার জন, আপনি কোথায় লুকিয়েছিলেন? ইস, কতদিন পরে আপনাকে দেখছি। ইমা, রোগা হয়ে গেছেন কেন? খাওয়া দাওয়া ঠিক করে করছেন না বুঝি? আচ্ছা, এখানে শিকার টিকার ভালো পাওয়া যাচ্ছে?
শার্লট, বলছি কি, এতটা পথ এসেছো তো, ঘরে বসে একটু বিশ্রাম নাও।
আরে না না, আমার,
আপনারা সবাই ভেতরে আসুন, ভেতরে আসুন, এখনই চা খাওয়ার সময় হয়ে যাবে।
শার্লটের অনর্গল কথার স্রোতটা কোনো মতে ঠেকিয়ে তাকে ভিতরে নিয়ে গেলেন সার্জন। বাকিরা তখনও হতবাক হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে এলিনর বলল,
আজকে দেখি একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। কর্নেল ব্র্যান্ডন হঠাৎ করে চলে গেলেন, তেমনই মিসেস শার্লট পামার হঠাৎ সপরিবারে এসে পড়লেন।
কর্নেল ব্র্যান্ডন মোটেই হঠাৎ করে যাননি, ওসব আসলে অজুহাত। নিশ্চয়ই আমাদের নিমন্ত্রণ করবার পর মনে হয়েছিল নিজের বাড়িতে এত আমোদ আল্লাদ সহ্য হবে না, তাই নিজেই ওই পুরো ব্যাপারটা সাজিয়ে রেখেছিলেন পালানোর জন্য। কিছু কিছু মানুষ আছে যাদের আনন্দ ফুর্তির নাম শুনলে গায়ে জ্বর আসে।
যা বলেছ মিস ম্যারিয়ন, ফ্রেইলটি, দাই নেম ইজ ব্র্যান্ডন
উইলবি, এসব কি উল্টোপাল্টা বলছ তোমরা? ভদ্রলোকের নিশ্চয়ই কোনো জরুরি তলব এসেছিল।
কার কাছ থেকে তলব আসবে বলো তো মিস এলিনর? ভদ্রলোকের তো তিন কুলে কেউ নেই, আর কাজকর্মও তেমন কিছু করেন না। কর্নেল ব্র্যান্ডন এমন লোক যার সমাজে বিস্তর সুনাম, কিন্তু ওর সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না।
কেন চাইবে না? আমাদের স্যার জনই তো ওর ভালো বন্ধু।
তাহলেই বোঝো, স্যার জন মিডলটন যার পরম বন্ধু, তিনি নিজে কি ধরনের মানুষ।
কি ব্যাপার বলো তো বিলেবি, কর্নেলের ওপর তোমার এত রাগ কেন?
না না, রাগ নয়, বিরক্তি। এই যে এরকম একটা আনন্দের দিনে কিরকম জল ঢেলে দিয়ে চলে গেলেন, এই ধরনের কাজ উনি বরাবরই করে থাকেন। অন্যের সুখের পথে কাঁটা হয়ে, মিসেস ড্যাশফোর্ড, আমি বরং আজ আসি।
চলে যাবে?
কাল আবার দেখা হবে। আপনাদের সঙ্গে একটা বিশেষ দরকারি কথা ছিল, সেটা যদি কালকেই সেরে ফেলা যায় তাহলে।
নিশ্চয়ই নিশ্চয়ই, কাল আমাদের সবার চার্চে যাওয়ার কথা, কিন্তু ম্যারিয়ান বাড়িতেই থাকবে। তুমি গিয়ে আমাদের জন্য অপেক্ষা করো, আমরা ফিরে এসে সব কথা শুনব, কেমন?
থ্যাংক ইউ মিসেস ড্যাশফোর্ড, আমি আজ আসি। গুড বাই।
গুড বাই।
উইলবি যে ম্যারিয়ানকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য পরোক্ষভাবে মিসেস ড্যাশউডের কাছে অনুমতি চাইল, সেই বিষয়ে সন্দেহের বিশেষ অবকাশ নেই। মিসেস ড্যাশউড কিংবা ম্যারিয়ান, কেউই তাঁদের উচ্ছ্বাস চেপে রাখতে পারছিলেন না। অগত্যা এলিনরই ভিতরে গিয়ে স্যার জনের কাছে বিদায় জানিয়ে কোনো মতে ভদ্রতা রক্ষা করে বেরিয়ে এল। এই পরিস্থিতিতে মিসেস জেনিংস কিংবা তাঁর মেয়ের সঙ্গে আরও সময় কাটানো অসম্ভব। তবে স্যার জনের বাড়ি থেকে বেরোনোর সময় আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটল। শার্লটের কাজিন মিস লুসি স্টিল হঠাৎ কোত্থেকে উদয় হয়ে কেমন যেন গোপনীয় ভঙ্গিতে বলল,
মিস এলিনর ড্যাশউড, আপনার সঙ্গে দেখা হয়েছে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না।
ও, দ্যাটস সো কাইন্ড অফ ইউ মিস স্টিল, আমারও আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো।
আপনারা চলে যাচ্ছেন বুঝি?
হ্যাঁ, আসলে আজ সকাল থেকে এত রকম ঘটনা ঘটল, আমার মা একটু ক্লান্ত বোধ করছেন।
আই সি। ইস, সত্যি কথা বলতে কি, আপনার সম্পর্কে এত কথা শুনেছি যে আপনার সঙ্গে আলাপ করবার জন্য একেবারে মুখিয়ে আছি।
আমি সত্যি কৃতজ্ঞ মিস স্টিল, আমরা তো কাছেই থাকি, আপনার সঙ্গে নিশ্চয়ই খুব শিগগিরই দেখা হবে।
হ্যাঁ, আমি অপেক্ষা করব, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, আজ আর আপনাকে আটকাব না। গুড বাই মিস এলিনর।
গুড বাই।
মিস লুসি স্টিল যে কিসের ইঙ্গিত করছে তা অনেক ভেবেও বার করতে পারল না এলিনর। ব্যাপারটা অবশ্য সে অন্যদের জানালো না, ওরা সবাই এমনিতেই আগামীকালের স্বপ্নে বিভোর হয়ে আছেন, এইসব কথায় পাত্তা দেবেন না। কিন্তু এলিনরের খালি মনে হতে লাগল, আজকের দিনটা বড় অলক্ষণে, যেন আসন্ন কোনো বড় দুর্যোগের ইঙ্গিত। সে অবশ্য তার অস্বস্তি মনেই চেপে রাখল। পরদিন নির্দিষ্ট সময়ে বড় আর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে চার্চে গেলেন মিসেস ড্যাশউড। তাঁর বুক ভরা আশা আর উত্তেজনার ছোঁয়াচ মার্গারেটের মনেও লেগেছিল। তাই চার্চ সার্ভিসের পুরো সময়টা ফিসফিসিয়ে প্রশ্ন করে সে এলিনরকে অতিষ্ঠ করে তুলল।
আচ্ছা, উইলবি কি ম্যারিয়ানকে প্রপোজ করে ফেলেছে?
মার্গারেট, অনেকবার বলেছি পাকামি করবে না।
কি মুশকিল, প্রপোজ করবে উইলবি, আর আমি কিছু জিজ্ঞেস করলেই দোষ। মা, তুমি কখনো এলিনরকে কিছু বলো না কেন?
আহা বেচারা, আজকের দিনে ওকে আর বকাবকি করো না এলিনর।
বকলাম আবার কোথায়, আমি শুধু বলছি যে ও কি, ওটা কিসের আওয়াজ?
ওটা তো ম্যারিয়ানের গলা মনে হচ্ছে, কান্নার আওয়াজ না? হ্যাঁ তাই তো, আমি যাই গিয়ে দেখি।
মার্গারেট,
কি?
তুমি দাঁড়াও, তুমি দরজার বাইরে অপেক্ষা করো, আমি আর মা আগে দেখে আসি কি ব্যাপার।
সার্ভিস থেকে ফিরতে ফিরতে একটু বেলাই হয়ে গিয়েছিল। মিসেস ড্যাশউড আর মার্গারেট দুজনেই অধীর আগ্রহে রীতিমতো হন হন করে বাড়ির দিকে হাঁটা ধরেছিলেন। পিছন পিছন এলিনরকে প্রায় ছুটতে হচ্ছিল, কিন্তু কটেজের দরজার কাছাকাছি পৌঁছতেই তিনজনে থমকে দাঁড়িয়ে পড়লেন। ভিতর থেকে এক টানা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সন্তর্পণে ঘরের দরজাটা খুলতেই একটা অদ্ভুত দৃশ্য দেখল এলিনর। করিডোরে কেমন যেন অসহায় ভাবে দাঁড়িয়ে আছে উইলবি, আর পার্লারের সোফার উপর উপর হয়ে পড়ে কাঁদছে ম্যারিয়ান। এলিনরকে ঢুকতে দেখে উইলবি ফিরে দাঁড়াল। তার মুখের ভাব দেখে এলিনরের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। জেলের আসামিদের মুখেও এমন গভীর অপরাধবোধের ছাপ থাকে কি? অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে এনে এলিনর জিজ্ঞেস করল,
কি হয়েছে উইলবি, ম্যারিয়ান কাঁদছে কেন?
আমি, আমাকে আমাকে ক্ষমা করো মিস এলিনর, আমাকে বিশেষ কাজে এক্ষুনি লন্ডনে চলে যেতে হবে।
সে কি হঠাৎ?
আমার আমার আত্মীয়া লেডি অ্যালেনের হুকুম, আমি তো তাঁর আশ্রিত, তাই তাঁর নির্দেশ মেনেই আমাকে চলতে হয়।
কিন্তু তুমি ফিরবে কবে? সপ্তাহখানেকের বেশি নিশ্চয় লাগবে না।
আমি আমি কবে ফিরব আমি সঠিক জানি না। আই এম সরি, আর কথা বাড়ালে তোমাদের শুধু শুধু বিব্রত করা হবে। আমি আসি।
আর একটাও কথা না বলে ঝড়ের মতো বেরিয়ে গেল উইলবি। যাওয়ার সময় মিসেস ড্যাশউড আর মার্গারেটকে বিদায় পর্যন্ত জানাল না। এলিনর কিছু করবার আগেই ম্যারিয়ান কাঁদতে কাঁদতে ওপরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এসব গণ্ডগোল দেখে মার্গারেট রীতিমতো ঘাবড়ে গিয়েছিল। তাকে ভুলিয়ে ভালিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে এলিনর পার্লারে বসে মাকে সব কথা খুলে বলল। বলাই বাহুল্য, মিসেস ড্যাশউড পুরো ব্যাপারটার কোনো মানে বের করতে পারলেন না। বেশ কিছুক্ষণ আকাশপাতাল চিন্তা করে তিনি উদ্বিগ্নভাবে বললেন,
আমার কি মনে হয় জানো এলিনর, উইলবির ওই আত্মীয়া লেডি অ্যালেন ওদের সম্পর্কটা মেনে নিতে পারছেন না, হয়তো ম্যারিয়ানের আর্থিক অবস্থার কথা ভেবেই তাই তড়িঘড়ি উইলবিকে সরিয়ে দিলেন।
কিন্তু তাই যদি হবে তাহলে সেটা সরাসরি বলল না কেন? উইলবি তো স্পষ্ট কথা বলতে ভয় পায় না। তাছাড়া
তাছাড়া
দেখো, লেডি অ্যালেনই যদি নষ্টের গোড়া হন তাহলে উইলবির কোনো দোষ নেই, কিন্তু ঘর থেকে বেরোবার সময় ওর মুখটা দেখেছিলে তুমি?
না,
মনে হচ্ছিল যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। দোষ না করলে ওরকম অপরাধীর মতো মুখ করে কেউ থাকে?
তুমি কি বলতে চাইছো এলিনর, উইলবির মতো একজন ভদ্রঘরের ছেলে আর একজন ভদ্রলোকের মেয়ের সঙ্গে প্রেমের মিথ্যে অভিনয় করেছে এতদিন?
না, সেটা একেবারেই নয় মা।
তাহলে
উইলবি যে ম্যারিয়ানকে ভালোবাসে সে বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু ও যে ফিরবে সেরকম কোনো আশ্বাস তো দিয়ে গেল না। ম্যারিয়ানকে আদৌ প্রপোজ করেছে কিনা সেটাই তো বুঝতে পারলাম না।
ম্যারিয়ানের কি কিছু বলার মতো অবস্থা আছে এখন?
আর আমি অন্তত ওর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে এখন কথা আদায় করতে পারবো না। দেখো এলিনর, ভিলোবিকে যে তুমি কেন অপরাধী ঠাউরেছ আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারে ওর কোনো দোষ নেই।
মা,
মিসেস ড্যাশউড কিছুটা রাগ করেই উঠে নিজের ঘরে চলে গেলেন। এলিনর এক মনে ভেবেই চলল, কিন্তু সেও কোনো কুলকিনারা করতে পারল না। পরদিন ম্যারিয়ানকে কিছু জিজ্ঞেস করেও কোনো লাভ হল না। উইলবির নাম শুনলেই সে কাঁদতে কাঁদতে শয্যা নিচ্ছে। দিন দশে কেটে যাওয়ার পরেও তার কোনো চিঠিপত্র এলো না। ম্যারিয়ানেরও কেঁদে কেঁদে শরীরটা বেশ খারাপ হল। এর মধ্যে একদিন হঠাৎ কর্নেল ব্র্যান্ডন দেখা করতে এলেন। এলিনর অবাক হয়ে দেখল, এই কদিনে তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। শহর থেকে একেবারে বিধ্বস্ত অবস্থায় ফিরেছেন।
কি আপনার কি চেহারা হয়েছে কর্নেল ব্র্যান্ডন? শরীর ঠিক আছে তো? সেদিন ওইভাবে চলে গেলেন, তারপরে তো আর খোঁজও নিতে পারিনি। দাঁড়ান দাঁড়ান, মাকে ডেকে পাঠাই।
ব্যস্ত হবেন না মিস এলিনো, আমি আপনার সঙ্গেই দেখা করতে এসেছি।
আমার সঙ্গে?
হ্যাঁ, একটা কথা জানার ছিল, সেই খবরটা আপনি ছাড়া আর কেউ দিতে পারবেন না।
কোন খবরের কথা বলছেন বলুন তো?
মিস ম্যারিয়ানের সঙ্গে কি মিস্টার উইলবির এনগেজমেন্ট হয়ে গেছে?
ও, আমি আপনাকে মিথ্যে বলবো না কর্নেল ব্র্যান্ডন, এই প্রশ্নের উত্তর আমিও সঠিক জানি না। দিন দশেক আগে মিস্টার উইলবি একটা বিশেষ কাজে লন্ডনে চলে গেছেন, আর ম্যারিয়ানও আমাদের স্পষ্ট করে কিছুই জানায়নি। কিন্তু আমার মনে হয় পুরোপুরি এনগেজমেন্ট না হলেও মিস্টার উইলবি আমার বোনকে কিছু একটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। অন্তত এই কদিনে ম্যারিয়ানের সঙ্গে যতটুকু কথাবার্তা হয়েছে তাতে আমি এই সিদ্ধান্তেই এসেছি।
বুঝেছি, আমার এর থেকে আর বেশি কিছু না জানলেও চলবে। মিস ম্যারিয়ানকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সারা জীবনের জন্য সুখী হন। আর মিস্টার উইলবি, তার সম্পর্কে আমি একটি কথাই বলতে চাই, তিনি যেন মিস ম্যারিয়ানের যোগ্য হয়ে উঠতে পারেন। গুড ডে।
এলিনর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কর্নেল ব্র্যান্ডনের এমন মূর্তি সে কোনোদিন দেখবে তা ভাবেনি। ম্যারিয়ানের প্রতি তার মনের অনুভূতি যে কতটা গভীর তাও সে এতদিন আঁচ করতে পারেনি। তবে একটা বিষয়ে তার খটকা থেকেই গেল, কর্নেল ব্র্যান্ডন একজন সৈনিক, ব্যক্তিগত জীবনেও অনেক ঝড়ঝাপটা সয়েছেন। তার পছন্দের মানুষ অন্য কাউকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, এই খবর শুনে তার মতো একজন মানুষ এতটা ভেঙে পড়বেন কি? অবশ্য বাইরে থেকে দেখে কারুর মনের তল তো সবসময় পাওয়া যায় না। 7-5 ভেবে এলিনর ঠিক করল, কর্নেল ব্র্যান্ডনের আসার খবরটা সে বাড়ির আর কাউকেই জানাবে না। আরও কয়েকদিন কেটে গেল, কিন্তু কোনো দিক থেকেই কোনো খবর এলো না। ম্যারিয়নের স্বাস্থ্য নিয়ে বাড়ির সবাই যখন রীতিমতো ভাবিত হয়ে উঠেছেন, তখন একদিন মিসেস জেনিংস এসে বললেন,
মিসেস ড্যাশউড, আপনার ছোট মেয়ে যেমন মন মরা হয়ে আছে দেখছি, ওর একটু হাওয়া বদলের খুব দরকার।
সত্যি মিসেস জেনিংস, আমারও ওকে নিয়ে চিন্তাই হচ্ছে এবার। ম্যারিয়ান তো নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছে বলা চলে।
তাই?
সারাদিন জানলার ধারে কবিতার বই হাতে করে বসে আছে আর দীর্ঘশ্বাস ফেলছে। এলিনর কি ওর মন ভোলানোর কম চেষ্টা করেছে? কিছুতেই কিছু কাজ হচ্ছে না।
না 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 না, ওইভাবে হবে না।
তাহলে?
যতক্ষণ না মিস্টার উইলবির সাথে দেখা হচ্ছে ততক্ষণ মিস ম্যারিয়ানের মন কোনো কিছুতেই ভুলবে না। আরে বাবা, এসব হলো অল্প বয়সীদের প্রেম ভালোবাসার ব্যাপার, এসব কি চট করে মিটে যায়?
সবই তো বুঝলাম মিসেস জেনিংস, কিন্তু উইলবিকে এখন পাচ্ছি কোথায়?
এখানে পাবেন না, কিন্তু লন্ডনে তো পাবেন।
আমার একটা প্রস্তাব আছে।
কি?
আমি তো সামনের সপ্তাহে আমার মেয়ে আর জামাইয়ের সঙ্গে এমনিও লন্ডনে যাচ্ছি। আমি বলি কি, মিস এলিনর আর মিস ম্যারিয়ানকেও আমাদের সঙ্গে নিয়ে যাই। শহরের লোকজন আমোদ আল্লাদের মধ্যে সময় কাটালে দুদিনেই ওরা চাঙ্গা হয়ে উঠবে।
থ্যাংক ইউ মিসেস জেনিংস।
শীতকালের সময় শহরে গিয়ে থাকার মতো আর্থিক অবস্থা ড্যাশবোর্ডদের নেই, ফলে শহরের সম্ভ্রান্ত সমাজে মেলামেশা করবার সুযোগও বন্ধই হয়ে গেছে বলা যায়। কিন্তু মিসেস জেনিংস যদি তার বড় দুই মেয়েকে অন্তত সঙ্গে নিয়ে যান, তাহলে এলেনর আর ম্যারিয়ান দুজনেরই উপকার হবে। কে জানে, লন্ডনে হয়তো এডওয়ার্ডের সঙ্গেও এলেনরের দেখা হয়ে যেতে পারে। সাত পাঁচ ভেবে মিসেস ড্যাশবোর্ড এই প্রস্তাবে রাজি হলেন। এলিনর প্রথমটায় একটু দোনামোনা করেছিল, কিন্তু মিসেস ড্যাশবোর্ডের আগ্রহ আর ম্যারিয়নের মুখে আসার আলো দেখে সেও আর আপত্তি করল না। সাত দিন পরে মিসেস জেনিংসের পরিবারের সঙ্গে রওনা হয়ে গেল এলিনর আর ম্যারিয়ন। মিস লুসি স্টিলও তাদের ক্যারেজে উঠেছিল। ম্যারিয়নের শরীর দুর্বল ছিল, তাই কিছুদূর যেতে না যেতেই সে ঘুমিয়ে পড়ল। এতক্ষণে লুসি নিচু গলায় বলে উঠল,
এতদিনে আপনার সঙ্গে কথা বলার সুযোগ হল মিস এলিনর।
হ্যাঁ, আমায় মাফ করবেন মিস স্টিল, এই কদিনের মধ্যে নানান কারণে আপনার সঙ্গে আর দেখা করা হয়ে ওঠেনি।
না না, তার জন্য চিন্তা করবেন না। মিস ম্যারিয়ান যে অসুস্থ হয়ে পড়েছিলেন সে খবর মিসেস জেনিংসের কাছে পেয়েছি।
ও আচ্ছা, তা আপনি যেন কি একটা বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন বলছিলেন।
হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু মিস এলিনর আমার এই কথাটা বড় গোপনীয়।
আই সি, তবে আমার মাধ্যমে অন্তত কথাটা জানাজানি হওয়ার ভয় নেই আপনার। আমি কাউকে কিছু বলবো না, আমার বোন কেউ না।
আমি শুনেছিলাম যে আপনি খুবই নির্ভরযোগ্য মানুষ। সত্যি কথা বলতে কি, আপনার সম্পর্কে এত কথা শুনেছি যে মনে হচ্ছে আপনি যেন আমার কতদিনের চেনা।
এইবার কিন্তু সত্যিই কৌতূহল হচ্ছে মিস স্টিল, আমার সম্পর্কে এত সব কথা কোথায় শুনলেন আপনি? মিসেস জেনিংসের কাছে?
না না, আমি এমন একজনের কাছে শুনেছি যিনি আপনাকে খুব ভালো করে চেনেন।
ও,
আর শুধু তাই নয়, তিনি আপনার সম্পর্কে কিছু বাড়িয়ে বলবেন না। কিন্তু আপনি আগে একটা কথা বলুন তো, আপনার সঙ্গে কি মিসেস ফ্যানি ড্যাশউডের মায়ের আলাপ আছে?
ফ্যানির মা মানে মিসেস ফেরার্স? না, ওর সঙ্গে আমাদের কারোরই আলাপ নেই। ফ্যানির মুখে মাঝে মধ্যে ওর খবর পাই, এটুকুই মাত্র। কিন্তু আপনি মিসেস ফেরার্সকে কি করে চিনলেন?
আমি মানে আমিও মিসেস ফেরার্সকে কখনো দেখিনি, কিন্তু ভবিষ্যতে হয়তো তিনি মানে তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হবে।
মিসেস ফেরার্সের সঙ্গে সম্পর্ক? দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে কি ফ্যানির ভাই মানে রবার্ট ফেরার্সের এঙ্গেজমেন্ট হয়েছে?
রবার্ট ফেরার্স? না মিস এলিনর, তাকে আমি কখনো দেখিনি। আমার এঙ্গেজমেন্ট হয়েছে ওদের বড় ভাই মিস্টার এডওয়ার্ড ফেরার্সের সঙ্গে।
মিস্টার এডওয়ার্ড ফেরার্স? আপনি মিস্টার এডওয়ার্ড ফেরার্সের ফিয়ান্সে?
এলিনরের মাথাটা হঠাৎ ঘুরে গেল। সে তাড়াতাড়ি একবার ম্যারিয়ানকে ভালো করে লক্ষ্য করল। না, মেয়েটা অজ্ঞানের মতো ঘুমোচ্ছে। এমন একটা কথা ওর কানে গেলে যে কি করে বসত তা বলা যায় না। একটু ধাতস্থ হতেই এলিনর খেয়াল করল লুসি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে।
আপনি বোধহয় অবাক হচ্ছেন মিস এলিনর, হওয়ারই কথা। আপনি যে এডওয়ার্ডের ভালো বন্ধু প্রায় ওর বোনেরই মতো, সে কথা আমাকে এডওয়ার্ড নিজেই জানিয়েছে। আসলে আমাদের সম্পর্কের কথাটা না কেউ জানে না এখনো। আমরা গত পাঁচ বছর ধরে এঙ্গেজড, কিন্তু এডওয়ার্ডের পরিবারের কথা চিন্তা করে আমি বিষয়টা গোপন রেখেছি।
পাঁচ বছর? আপনাদের আলাপ হয়েছিল কিভাবে?
এডওয়ার্ড যে চার বছর প্লিমাতে পড়াশোনা করেছে সে কথা আপনি নিশ্চয়ই জানেন।
প্লিমাথ?
হ্যাঁ, এডওয়ার্ড ওখানে মিস্টার প্র্যাটের স্কুলের ছাত্র ছিল। মিস্টার প্র্যাট আমার একজন আঙ্কেল।
আমি ওর বাড়িতেই মানুষ হয়েছি, আর সেই সূত্রেই আমরা দুজন।
বিদ্যুৎ চমকের মতো আচমকা মনে পড়ে গেল এলিনরে, নর্ল্যান্ড পার্ক ছেড়ে যাওয়ার আগে এডওয়ার্ড কি যেন বলেছিল।
মিস্টার প্র্যাট ওর বাড়িতেই একটা স্কুল চালাতেন, ওখানেই চার বছর থেকে, আর উনি মানে মিস্টার প্র্যাটের পরিবারে।
একটা বুক ভাঙা নিঃশ্বাস ফেলল এলিনর। সেদিন এডওয়ার্ডের কথাগুলো হিয়ালির মতো মনে হলেও এখন তা জলের মতো পরিষ্কার। এই গোপন সম্পর্কের কথাটাই সেদিন ও জানাতে চেয়েছিল, যাতে এলিনরের মনে কোনো মিথ্যে প্রত্যাশা তৈরি না হয়। ইস, কি বোকা এলিনর! কটা দিনের দুর্বলতার কারণে সে এমন একজনকে ভালোবেসে ফেলেছে যে অন্য এক মেয়ের হবু স্বামী। কিন্তু এখন বড় দেরি হয়ে গেছে, বার্টন কটেজে আসার পর থেকে মনের উপর পাথর চাপা দিয়ে থাকলেও এলিনর নিজে জানে জীবনে সে আর অন্য কাউকে এমন করে ভালোবাসতে পারবে না। মুহূর্তের জন্য তার মনে হল এই বুঝি চোখের জলের বাঁধ ভেঙে গেল, কিন্তু দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করল সে। না, এখন ভেঙে পড়লে চলবে না, তার কাঁধে যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। অন্তত তার ছোট বোনের সমস্যার সমাধান যতদিন না হচ্ছে ততদিন ওকে শক্ত থাকতেই হবে। লুসি আবারও তাকে ক্রূর দৃষ্টিতে দেখছিল, এবারে সে একটু উসখুস করে বলে উঠল,
আপনি কিছু বলছেন না কেন মিস এলিনর? আপনি কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন?
না না, একেবারেই না। আমি শুধু ভাবছিলাম, পাঁচ বছর ধরে আপনারা এঙ্গেজড, আপনার কখনো এমন আশঙ্কা হয়নি এত দীর্ঘ সময়ে আপনাদের সম্পর্কের বাঁধন আলগা হয়ে যেতে পারে?
ও, এই কথা? না মিস এলিনর, সেই বিষয়ে আমি বড়ই সাবধানী। এডওয়ার্ডের সঙ্গে আমার বছরে বার দুয়েকের বেশি দেখা হয় না ঠিকই, কিন্তু আমি ওর সমস্ত খবর রাখি। ও যদি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ত তাহলে সে খবরও আমি ঠিকই পেতাম, আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমি ওকে সহজে ক্ষমাও করতাম না। তবে এডওয়ার্ডকে নিয়ে সেই ভয় নেই, ও এতদিন ধরে যে একনিষ্ঠভাবে আমাকেই ভালোবাসে সে আমি জানি। আপনি ওকে আমার মতো ভালো করে চেনেন না, কিন্তু এডওয়ার্ড যে অত্যন্ত দৃঢ় চরিত্রের মানুষ সেটা নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন।
তা ঠিক।
জানেন, আমি এডওয়ার্ডকে চিঠিতে লিখেছি লন্ডনে আমার সঙ্গে দেখা করবার জন্য, কিন্তু সেখানেও খুব গোপনে দেখা করতে হবে। আচ্ছা, এডওয়ার্ড যখন জানতে পারবে আমাদের দুজনের বন্ধুত্ব হয়েছে তখন সে কিরকম চমকে যাবে বলুন তো।
এলিনর কোনো উত্তর দিল না। লুসি স্টিল যে কেন তার কাজিনের সঙ্গে বার্টন পার্কে এসেছিল সেটাও বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বন্ধুত্ব পাতাতে নয়, সে এসেছিল এলিনরকে যাচাই করতে। এক নিমেষেই মেয়েটির স্বভাব চরিত্র একটা খোলা পাতার মতো ভেসে উঠল এলিনরের সামনে। এমন মানুষকে বিয়ে করবে এডওয়ার্ড ফেরার্স? কথাটা চিন্তা করে এলিনরের মনোবেদনা যেন সহস্র গুণ বেড়ে গেল। এতক্ষণ শুধু নিজের জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু এবারে এডওয়ার্ডের জন্য কষ্ট হতে লাগল। সে নিজের দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে পারবে না, তা বলাই বাহুল্য। ফলস্বরূপ সাংসারিক জীবনেও সে কোনো দিন সুখী হতে পারবে না। লুসির বলা কথাগুলো এলিনরের দম বন্ধ করে দিতে লাগল। তবু সেই অসহ্য ভার নিয়ে নির্বিকার মুখে বসে রইল সে। মিসেস জেনিংস এর লন্ডনের বাড়িতে আসার পর থেকেই উইলবিকে একটার পর একটা চিঠি পাঠিয়ে যাচ্ছে ম্যারিয়ান, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। প্রত্যেকদিন সকালে বাড়িতে বেল বাজলেই ম্যারিয়ান উপরতলার ঘর থেকে দুর্দার করে নেমে আসে।
এসেছে?
না মিস ম্যারিয়ান, আপনার নামে কোনো চিঠি নেই। মিস এলিনরের নামে একটা চিঠি এসেছে, মিসেস ফ্যানি ড্যাশউড পাঠিয়েছেন।
হে ভগবান,
এখানেও ওদের হাত থেকে নিস্তার পাব না। যাই হোক, ওসব এলিনর বুঝবে। এই শোনো, এই চিঠিটা একটু পৌঁছে দিয়ে এসো তো।
আচ্ছা মিস।
দিনে দিনে তার অধীর অপেক্ষা আশঙ্কায় বদলে যাচ্ছিল। এলিনর অনেক প্রবোধ দিয়েও তাকে শান্ত করতে পারছিল না। অবশেষে মিসেস জেনিংস যখন বললেন যে এই সময়ে শহরের অনেক পুরুষেরাই শিকার করতে লন্ডনের আশেপাশের শহরতলিতে গেছেন, তখন একটু শান্ত হল ম্যারিয়ান। কিন্তু তাও চিঠি লেখা থামল না। এলিনর কখনো ভাবিনি যে ফ্যানির লেখা চিঠি পেয়ে তার মনে স্বস্তি হবে। ওদের সঙ্গে দেখা করবার অছিলায় ম্যারিয়ানকে কিছুক্ষণের জন্য অন্তত বাড়ি থেকে বের করতে পারবে সে, তাতে হয়তো মেয়েটার মন অন্যদিকে ঘুরবে। একদিন মিসেস জেনিংস আর লুসিকে সঙ্গে নিয়ে ফ্যানি আর জনের বাড়িতে দেখা করতে গেল দুই বোন। কিন্তু সেখানে গিয়েও বিপত্তি বাঁধল। ফ্যানিকে দেখা মাত্র ম্যারিয়ান জিজ্ঞেস করে বসল,
এডওয়ার্ড কোথায় ফ্যানি? লন্ডনের বাইরে গেছে নাকি? আমরা তো সেই কবে এসেছি, কই একবারও তো খোঁজ নিল না।
এডওয়ার্ড? এডওয়ার্ডটা আবার কে?
ও আমার ভাইয়ের কথা বলছে মিসেস জেনিংস, মিস্টার এডওয়ার্ড ফেরার্স।
এডওয়ার্ড ফেরার্স? মিস্টার এফ? ইনি কি তাহলে এলিনরের সেই মিস্টার?
মিস্টার ফেরার্স একবার নর্ল্যান্ড পার্কে গিয়েছিলেন, তখন আমাদের সঙ্গে ওর আলাপ হয়েছিল। তোমার পরিবারের বাকিরা কেমন আছে ফ্যানি? মিসেস ফেরার্সের শরীর ভালো তো?
হ্যাঁ, ভালোই আছেন। এডওয়ার্ড এখন নানা কাজে ব্যস্ত আছে, সামাজিকতার সময় বিশেষ নেই।
বাকি সময়টা যথাসম্ভব কম কথা বলল এলিনর। লুসি কিন্তু ফ্যানির সঙ্গে অল্প সময়ের মধ্যেই আলাপ জমিয়ে ফেলল। ফেরার্স পরিবারের সঙ্গে পরিচয় করবার এমন একটা সুবর্ণ সুযোগ সে বোধহয় হাতছাড়া করতে চায় না। বাড়ি ফিরেও আরও একবার চিঠিপত্রের খোঁজ খবর করল ম্যারিয়ান, কিন্তু আবার তাকে নিরাশ হতে হল। চিঠির বদলে একটা বল ডান্সের আমন্ত্রণ পত্র এসেছে। সেটা দেখে উল্লসিত হয়ে মিসেস জেনিংস বলে উঠলেন,
এই তো, আর চিন্তা নেই। মিসেস ফ্যানি বললেন এই পার্টিতে উনিও যাচ্ছেন, সঙ্গে ওর ভাইও নাকি যাবেন।
সত্যি? যাক, একটা অন্তত সুখবর পাওয়া গেল। যাই হোক, আমি এখন আসি মিসেস জেনিংস, বেশ ক্লান্ত লাগছে, একটু শুয়ে থাকি।
শুতে যাচ্ছ নাকি চিঠি লিখতে যাচ্ছ তা আমি ভালোই জানি বাছা, সে যাও। কিন্তু তোমার দিদি এখনো একটাও চিঠি লিখছে না কেন, এটাই ভাবছি।
এখানে আমার তেমন কেউ পরিচিত নেই যাকে চিঠি লিখব মিসেস জেনিংস।
তুমি তো দেখি মহা শেয়ানা মেয়ে মিস এলিনর, আমার লুসির চেয়ে কিছু কম যাও না। যাই হোক, সন্ধ্যাবেলা তৈরি হয়ে থেকো, সাতটার মধ্যে বেরিয়ে পড়তে হবে। কিন্তু আসি।
মিস এলিনর,
কি হলো মিস্টিল?
মিসেস জেনিংস কি বলে গেলেন শুনলেন আপনি?
না।
মিসেস ফ্যানির সঙ্গে এডওয়ার্ড পার্টিতে যাবে, উফ, কতদিন পর ওর সঙ্গে দেখা হবে, তাও আবার এতগুলো লোকের সামনে।
চিন্তা করবেন না, মিস্টার ফেরার্স বিচক্ষণ মানুষ, তিনি নিশ্চয়ই আপনাকে কোনো অস্বস্তিতে ফেলবেন না। আমার বড় ক্লান্ত লাগছে, আমিও ঘরে যাচ্ছি।
সন্ধেবেলায় নির্দিষ্ট সময়ে সকলের সঙ্গে পার্টিতে পৌঁছল এলিনর আর ম্যারিয়ান। এলিনর লক্ষ্য করল পার্টিতে ঢোকার পর থেকে লুসি তার সঙ্গে আঠার মতো লেগে আছে। ম্যারিয়ানের অবশ্য কোনোদিকে ভ্রুক্ষেপ নেই, সে শুধু ঘাড় উঁচু করে এডওয়ার্ডকে খুঁজছিল। অনেকক্ষণ পরে ফ্যানিকে দেখতে পেয়ে তিনজনে ভিড় ঠেলে তার কাছে পৌঁছল। ফ্যানি ওদের দেখে বেজার মুখ করে বলল,
আরে মিস এলিনর, মিস ম্যারিয়ান, মিস লুসি, তোমরা সবাই এসেছো দেখছি।
জনকে দেখছি না ফ্যানি।
জন বিলিয়ার্ড রুমে গেছে। যাই হোক, এসেই যখন পড়েছ তখন আলাপ করিয়ে দিই। এই যে আমার ছোট ভাই ক্যাপ্টেন রবার্ট ফেরার্স।
তিনজনেই অবাক হয়ে দেখল, ফ্যানির পাশে দাঁড়িয়ে রয়েছে একজন রোগাটে চেহারার যুবক। তার সাজগোজ আর দাঁড়ানোর ভঙ্গি দেখলে ময়ূরপুচ্ছধারী কাকের কথা মনে হয়। একটা মস্ত কুর্নিশ করে কান ইঁটো করা হাসি হেসে হঠাৎ লুসির দিকে তাকিয়ে এসে বলল,
মিস লুসি, আপনি আমার সঙ্গে পরের নাচে যোগ দেবেন নাকি?
আমি?
হ্যাঁ হ্যাঁ, আসুন না, এই ঘরে আমার মতো ভালো ডান্স পার্টনার কিন্তু আপনি আর পাবেন না।
রবার্ট ঠিকই বলেছে মিস লুসি, ওর সঙ্গে নাচতে পারাটা কিন্তু সৌভাগ্যের বিষয়।
অফ কোর্স, আই এম অনার্ড ক্যাপ্টেন ফেরেস।
মাই প্লেজার।
চলুন, আমিও আসি বুঝলে, গিয়ে দেখি জন কি করছে।
এলিনর আর ম্যারিয়ানের থতমত মুখের ভাবটা আর একবার উপভোগ করে ফ্যানিও চলে গেল। এলিনর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল, লুসির সামনে এডওয়ার্ডের সঙ্গে দেখা করবার মতো মনের জোর পেত কিনা সে নিয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু ম্যারিয়ান এডওয়ার্ডের দেখা না পেয়ে অত্যন্ত হতাশ হল। এলিনরের কোনো প্রতিক্রিয়া না দেখে সে বেশ বিরক্ত গলায় বলে উঠল,
শুধু শুধু মিসেস জেনিংস এর কথায় নেচে পার্টিতে এলাম, কোনো লাভই হল না, আমার আর এখানে থাকতে ভাল লাগছে না, চলো বাড়ি ফিরে যাই।
এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে গেলে তো আগে মিসেস জেনিংস কে খুঁজে বার করা দরকার, তিনি আবার এই ভিড়ের মধ্যে। ম্যারিয়ান, ম্যারিয়ান, কি হলো তোমার, ওইভাবে কার দিকে তাকিয়ে আছো?
বিলেবি, ওই তো বিলেবি, ও শহরেই আছে, কোথাও যায়নি। বিলেবি, বিলেবি,
ম্যারিয়ান,
এই যে এইদিকে,
ম্যারিয়ান,
বিলেবি।
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উইলবির দিকে ছুটে গেল ম্যারিয়ান, আর তার পিছন পিছন ছুটল এলিনর। ঘরের অন্য প্রান্তে কয়েকজন পরিচিতের সঙ্গে কথা বলছিল উইলবি। ডাক শুনে ফিরে তাকিয়েই ভূত দেখার মতো চমকে উঠল সে। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এসেছিল। একজন অল্প বয়সী ভদ্রমহিলাকে এমনভাবে একজন পুরুষের দিকে ছুটে যেতে দেখে সকলেই কৌতূহলী হয়ে তাকাতে লাগল। কিন্তু ম্যারিয়ানের তখন কোনো দিকে হুঁশ নেই, সে শটান উইলবির কাছে গিয়ে উত্তেজিতভাবে জিজ্ঞেস করল,
তুমি শহরেই আছো? আমার চিঠিগুলো পাওনি? না হলে এখনো আমাকে একটা উত্তর দাওনি কেন?
মিস ম্যারিয়ান, আপনি এখানে?
মানে তুমি, তুমি হঠাৎ আপনি আর কি করছো কেন? কি হয়েছে উইলবি?
আমি ঠিক আছি মিস ম্যারিয়ান, আমাকে ক্ষমা করবেন, ওদিকে আমার আত্মীয়রা অপেক্ষা করছেন, চলি।
চলি।
এবারে এলিনরের চোখে পড়ল উইলবির আত্মীয়দের মধ্যে একজন সুন্দরী যুবতীও আছে। দেখলেই বোঝা যায় লন্ডনের কোনো সম্ভ্রান্ত বাড়ির মেয়ে। এতক্ষণ সে ম্যারিয়ানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়েছিল। উইলবি ফিরে যেতেই সে তার দিকে ঝুঁকে পড়ে নিচু গলায় কি যেন আলোচনা শুরু করল। উইলবি আর একটি বারের জন্যেও তাদের দিকে ফিরে তাকাল না। ম্যারিয়ান তখনও পাথরের মূর্তির মতো উইলবির দিকে তাকিয়ে আছে। ঘরের প্রায় সমস্ত লোক এখন আড় চোখে দুই বোনের দিকে তাকাচ্ছে। অপমানে এলিনরের মুখ লাল হয়ে উঠেছিল। সে সন্তর্পণে ম্যারিয়ানের হাত ধরে ঘরের বাইরে নিয়ে গেল। ভাগ্যক্রমে মিসেস জেনিংসকে খুঁজে পেতে বেশি দেরি হল না। ম্যারিয়ানের চেহারা দেখে তিনিও উদ্বিগ্ন হয়ে দুই বোনের সঙ্গে বাড়ি ফিরে গেলেন। লুসি পার্টিতেই থেকে গেল, মিসেস জেনিংসের ছোট মেয়ে তাকে যথাসময়ে পৌঁছে দেবে। বাড়ি ফিরে কোনো মতে ঘরে গিয়ে অচেতনের মতো বিছানায় লুটিয়ে পড়ল ম্যারিয়ান। এলিনর নিজেও সারা রাত ছটফট করে সকালে ডাইনিং রুমে ঢুকতেই মিসেস জেনিংস হই হই করে উঠলেন,
এই যে মিস এলিনর, বলেছিলাম না পার্টিতে গেলেই সব ঠিক হয়ে যাবে, এই দেখো মিস ম্যারিয়ানের নামে একটা চিঠি আর পার্সেল এসেছে, এটা তাড়াতাড়ি ওর হাতে দাও, পড়লেই ওর সব অসুখ সেরে যাবে।
দুরু দুরু বুকে চিঠি আর পার্সেলটা নিয়ে এলিনর ম্যারিয়ানের হাতে দিল। ক্ষিপ্র হাতে চিঠিটা খুলে দ্রুত পড়ে ফেলল ম্যারিয়ান। তারপর বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে ধপ করে বিছানায় বসে পড়ে চিঠিটা বাড়িয়ে দিল এলিনরের দিকে। এলিনর দেখল তাতে কয়েকটা মাত্র লাইন লেখা আছে।
মিস ম্যারিয়ান, আপনার গত কয়েকদিনের চিঠি পড়ে আমি যেমন অবাক তেমনই হতাশ হয়েছি। আপনার সঙ্গে যোগাযোগ করবার সময় আমার হয়তো আরো সংযত হওয়া উচিত ছিল। আমার মন বহুদিন আগেই অন্যত্র বাঁধা পড়েছে। লন্ডন সমাজ শীঘ্রই আমার এঙ্গেজমেন্টের খবর পাবে। আপনি এখনো পর্যন্ত আমার যত চিঠি লিখেছেন সবগুলি ফেরত পাঠাচ্ছি। যদি নিজের অজান্তে আপনার মনে কোনো রকম আঘাত দিয়ে থাকি অথবা কোনো মিথ্যে প্রত্যাশা তৈরি করে থাকি তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। ইতি জন উইলবি।
এলিনর চিঠিটা পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ ম্যারিয়ান বালিশে মুখ গুঁজে ফুলে ফুলে কাঁদতে লাগল।
ম্যারিয়ান, ম্যারিয়ান, কেঁদো না, কেঁদো না ম্যারিয়ান, দোহাই তোমার। দেখো দেখো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অন্তত উইলবির প্রকৃত স্বভাবটা তো বোঝা গেছে। ব্যাপারটা যে আর বেশি দূর গড়ায়নি সেটাই ঈশ্বরের আশীর্বাদ। ভাবো তো, যদি তোমাদের এঙ্গেজমেন্টটা আরো কয়েক মাস গড়াতো, খবরটা আরো বেশি জানাজানি হয়ে যেত, তখন এরকম বিশ্বাসঘাতকতায় আরো কত বেশি আঘাত পেতে, সেটা কি ভালো হতো?
বিশ্বাসঘাতকতা
না তো কি, যে লোক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপর সেটা অস্বীকার করে সে বিশ্বাসঘাতক নয়?
বিলাপি আমাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি। উই আর নট এনগেজড। তুমি ওকে যতটা অযোগ্য ভাবছ ততটা সে নয়।
তুমি এখনো ওকে আড়াল করে কথা বলছ, কালকে ওর ওই রকম আচরণের পরেও। বিয়ের প্রতিশ্রুতি না দিক, বিলাপি যে তোমাকে ভালোবাসে সেই কথা তো অন্তত বলেছিল।
না, মুখ ফুটে কখনো বলেনি। ভাবে ভাবে কথায় বার্তায় প্রতিদিন পুছিয়ে দিয়েছে। কিন্তু না, সরাসরি কখনো বলেনি যে ও আমাকে ভালোবাসে।
সে তো আরো খারাপ। দিনের পর দিন ও যেরকম আচরণ করেছে তাতে আমাদের গ্রাম শুদ্ধ সকলেরই মনে হয়েছে যে বেলেবি তোমাকে ভালোবাসে। ও শুধু তোমার সঙ্গে নয়, আমাদের সবার সঙ্গে প্রতারণা করেছে।
ও এলিনর,
ম্যারিয়ান,
আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ প্লিজ বাড়ি চলো।
ম্যারিয়ান,
আমি মায়ের কাছে ফিরে যাই। প্লিজ।
এলিনর অসহায়ভাবে বসে রইল। মিসেস জেনিংস না চাইলে তারা যে লন্ডন ছাড়তে পারবে না এই কথাটা বোঝার মতো মনের অবস্থা ম্যারিয়ানের নেই। কিন্তু দুদিন পরে যখন উইলবির সঙ্গে লন্ডনের অভিজাত গ্রে পরিবারের বড় মেয়ের এঙ্গেজমেন্টের খবরটা প্রকাশ হল, তখন লন্ডনে থাকাটা দুই বোনের পক্ষে সত্যি অসহ্য হয়ে উঠল। সহশুদ্ধ লোক বলাবলি করতে লাগল, একজন গ্রাম্য কপরদক্ষিণ মেয়ে উইলবির মতো এলিজিবল ব্যাচেলারের দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখিয়েছে। এলিনরের সৎ ভাই জন ড্যাশউডের কানে খবরটা পৌঁছতে সে মাথা নেড়ে আক্ষেপের সুরে বলল,
বেচারা ম্যারিয়ান, যা পরিস্থিতি, মেয়েটা অবসাদে ভুগে ভুগেই ওর চেহারাটা নষ্ট করে ফেলবে। বিয়ের যেটুকু সম্ভাবনা ছিল তাও ভেস্তে যাবে দেখে নিও। সারা জীবন আয় বুড়ো হয়ে ডেভনশায়ারের এই কটেজেই কাটাতে হবে শেষ পর্যন্ত। আচ্ছা ফ্যানি, এক কাজ করলে হয় না, এলিনর আর ম্যারিয়ানকে আমাদের বাড়িতে এনে কিছুদিন রাখা যায় না? তাহলে হয়তো ওদের মনটা একটু ভালো হবে।
আচ্ছা জন, ওদের মন ভালো করবার দায় তোমাকে কেন নিতে হবে বলতে পারো? ওদের বোকামির ফল ওরা নিজেরা ভোগ করছে।
হ্যাঁ, কিন্তু ওরা তো,
আমি জানি তোমার পরোপকারী মন, কিন্তু সেটা অপাত্রে কেন দান করবে? আমি বলি কি, বাড়িতে যদি কাউকে আমন্ত্রণ করতেই হয় তাহলে মিস লুসিকে করো।
মিস লুসি?
আমি গত কয়েকদিন ধরে মেয়েটার সঙ্গে কথা বলে দেখলাম, তোমার বোনদের থেকে ঢের বেশি বুদ্ধি ধরে, আর সামাজিক নিয়ম কানুনও বোঝে,
তাই নাকি?
কয়েকদিন আমাদের বাড়িতে থাকলে ও ভালো আদব কায়দাও শিখতে পারবে, আর কোনো ভালো পাত্রের সন্ধান পেলে না হয় বিয়েটাও দিয়ে দেওয়া যাবে। সেটা অনেক বেশি কাজের কাজ হবে না?
আরে দারুণ হবে, মানে এটা এটা তুমি বেশ ভালো বলেছ তো। তাই হোক, মিস লুসিকেই নিমন্ত্রণ করা যাক।
লুসি যে এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল তা বলাই বাহুল্য। সে চলে যাওয়ার পরে এলিনর কিছুটা হলেও শান্তি পেল। ফ্যানির সঙ্গে সময় কাটাতে পারলে লুসি যে আর তাকে এসে বিরক্ত করবে না সেটাও অন্তত নিশ্চিত। কিন্তু এই শান্তিও বেশি দিন টিকল না। দিন দুয়েক পর এক দুপুর বেলায় হাঁপাতে হাঁপাতে মিসেস জেনিংস এসে বললেন,
মিস এলিনর, মিস ম্যারিয়ান, কি হয়েছে শুনেছ তোমরা? উফ, সাংঘাতিক ব্যাপার।
আবার কি হলো মিসেস জেনিংস?
কেলেঙ্কারি হয়েছে, কেলেঙ্কারি। মিস লুসি আর মিস্টার এডওয়ার্ড ফেরেজ নাকি গত 5 বছর ধরে এঙ্গেজড। বোঝো কাণ্ড, আমি তো ভেবেছিলাম চাকে।
এই খবরটা আপনি জানলেন কি করে?
আরে শুধু আমি কেন, এতক্ষণে শহর শুদ্ধ লোক ব্যাপারটা জেনে গেছে। লুসিকে আমি চালাক চতুর ভাবতাম, কিন্তু এখন তো দেখছি মেয়েটার ঘটে কিছুই নেই। তোমাদের সৎ ভাইয়ের স্ত্রী মিসেস ফ্যানি ওকে দুটো মিষ্টি কথা বলেছে কি বলেনি, ব্যাস সঙ্গে সঙ্গে গলে জল হয়ে গিয়ে ফ্যানির ভাই এডওয়ার্ডের সঙ্গে নিজের এঙ্গেজমেন্টের কথাটা ফলাও করে ওকে বলে দিয়েছে।
সর্বনাশ! তারপর?
তারপর আর কি, মিসেস ফ্যানি যাচ্ছে তাই ভাষায় অপমান করে ওকে এক বস্তে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
সে কি?
ভাগ্যিস আমার আগেই শার্লট খবরটা পেয়েছিল, ওই তো লুসিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গেছে। বেচারা এডওয়ার্ড, ওর জন্যই বড্ড খারাপ লাগছে।
কেন, কি হয়েছে ওর?
ওর মা মিসেস ফেরেস তো ওকে ডেকে পাঠিয়ে বলেছিলেন লুসির সঙ্গে এনগেজমেন্টটা অবিলম্বে ভেঙে দিতে, কিন্তু ছেলেটার সাহস আছে বলতে হবে, ও কিছুতেই রাজি হল না। তখন রেগে গিয়ে মিসেস ফেরেস ওকে ত্যাজ্যপুত্র করে দিলেন। এডওয়ার্ড তো সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। যাই হোক, আমাকে এখনই বেরোতে হবে, শার্লটের বাড়িতে গিয়ে একবার দেখি লুসির কি অবস্থা। আমার ফিরতে দেরি হলে চিন্তা করো না কিন্তু, কেমন? আসি।
আচ্ছা।
এলিনরের মনে হল গোপনীয়তার যে বোঝা লুসি তার কাঁধে চাপিয়ে দিয়েছিল সেটা অবশেষে নেমে গেছে। কিন্তু পরক্ষণেই এডওয়ার্ডের বর্তমান পরিস্থিতির কথা ভেবে বুকের ভিতরটা মুচড়ে উঠল। এত রকম ভাবনার মধ্যে ম্যারিয়ান যে অনেকক্ষণ ধরে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সেটা খেয়াল করেনি এলিনর। তার আচমকা প্রশ্নে হুঁশ ফিরল।
এডওয়ার্ড আর লুসির সম্পর্কের ব্যাপারটা তুমি জানতে, তাই না এলিনর?
হ্যাঁ,
ও হ্যাঁ জানতাম। লন্ডনে আসার পথে লুসি আমাকে সবটা বলেছিল।
আর এতদিন সে কথা আর কাউকে জানাওনি? আমাকেও না।
আমি লুসিকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না, এটা কাউকে বলার মতো কথাও না।
বলবার মতো কথা নয়? এডওয়ার্ড যে তোমাকে ভালোবাসে সে ব্যাপারে আমি নিশ্চিত এলিনর। ওই মেয়েটার সঙ্গে কোথায় কিভাবে ওর সম্পর্ক হয়েছে জানি না, কিন্তু যাকে ও ভালোবাসে না তাকে এত বড় ত্যাগ স্বীকার করে বিয়ে করাটা একেবারেই উচিত হবে না।
তাহলে কি করবে? বিলেবি তোমার সঙ্গে যেরকম আচরণ করেছে এডওয়ার্ডও তাহলে লুসির সঙ্গে তেমনটা করবে? শোনো ম্যারিন, এডওয়ার্ড কিন্তু একদিনের জন্য আমাকে কোন রকম মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি, বরং যাওয়ার আগে আমাকে লুসির ব্যাপারে জানাতে চেয়েছিল, কিন্তু ফ্যানি এসে বাধা দেওয়ায় আর বলতে পারেনি। এডওয়ার্ডের কাছে ওর কথার দাম কতটা সেটা নিশ্চয়ই তুমি এতদিনে বুঝেছ, এই কারণে আমি ওকে শ্রদ্ধাও করি। হ্যাঁ, এই বিয়েটা করলে প্রথম কিছুদিন হয়তো ওদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়। তাছাড়া মানুষের সুখ শান্তি কখনোই শুধু তার স্বামী বা স্ত্রীর ভালোবাসার উপর নির্ভর করে না,
এডওয়ার্ড যদি লুসিকে বিয়ে করে তাহলে সুখী না হোক, নিজের বিবেকের কাছে জবাব তো দিতে পারবে, তাতেই আমি খুশি।
বিবেক, দায়িত্ব, ত্যাগ, সারা জীবন ধরে শুধু ধৈর্য আর বিচক্ষণতার পরীক্ষা দিয়ে গেলে বলো। আচ্ছা এলিনর, তোমার কি মন বলে কিছুই নেই?
আমার মনের তুমি কি বুঝবে ম্যারিয়ান? ভালোবাসা সম্পর্কে কতটুকু ধারণা আছে তোমার?
এলিনর,
দিনের পর দিন যে অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে দিন কাটিয়েছি তার কতটুকু বুঝতে চেয়েছ কোনোদিন? নিজের সমস্যা, নিজের আবেগ, নিজের কষ্ট ছাড়া অন্য কিছুর দিকে তাকানোর সময় আছে তোমার? একবারও কি তোমার বা মায়ের মনে হয়নি যে আমি যদি তোমাদের মতো দুঃখ বিলাসে গা ভাসিয়ে দিতাম তাহলে আমাদের সংসারটাও ভেসে যেত? এডওয়ার্ডের এই গোপন কথাটা আমার জীবনের সমস্ত সুখের আশা ভেঙে দিয়ে গেছে। তাও আমি একদিনের জন্য সেই দুঃখটা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারিনি। কার সঙ্গে ভাগ করব? তোমার কি আমার কথা শোনার সময় আছে? আর এই কথাটা ঘুণাক্ষরেও জানাজানি হলে যে আমার ভালোবাসার মানুষটা কষ্ট পেত, বিপদে পড়তে পারত, সেটা তোমার মনে হলো না? কাঁদতে আমিও পারি ম্যারিয়ান। যদি সত্যিই কাঁদবার সুযোগ পেতাম তাহলে সেই কান্না দেখে হয়তো তোমারও বিশ্বাস হতো যে আমারও কাউকে ভালোবাসার ক্ষমতা আছে। কিন্তু সেই সুযোগটা কি তোমরা কেউ আমাকে দিয়েছ?
এলিনর, আমি, আমাদের কি হবে?
ম্যারিয়ান, ম্যারিয়ান, শান্ত হও, শান্ত হও ম্যারিয়ান। আমি দেখি বাড়ি ফেরার কি ব্যবস্থা করা যায়।
পরের বেশ কয়েকটা দিন বাড়ি ফেরার চিন্তাতেই কেটে গেল। মিসেস জেনিংস জানালেন তাঁর মেয়ে শার্লট দিন কয়েক পরেই বাড়ি ফিরে যাবে। ওদের সঙ্গে দুই বোন ক্লিভল্যান্ড অবধি যেতে পারে, কিন্তু ক্লিভল্যান্ড থেকে বার্টন কটেজ প্রায় এক দিনের পথ। সেই রাস্তাটুকু কিভাবে যাবে সেটা কিছুতেই ভেবে পাচ্ছিল না এলিনর। কিন্তু দিন দুয়েক পর একটা উপায় বেরোল। একদিন সকালে কর্নেল ব্র্যান্ডন দেখা করতে এলেন। তাকে দেখে এলিনর যেন আকাশের চাঁদ হাতে পেল।
কর্নেল ব্র্যান্ডন, আপনাকে দেখে যে কতটা ভরসা পেলাম বলে বোঝাতে পারবো না।
মিস ম্যারিয়ান, উনি কেমন আছেন এখন?
ভালো না, আপনি তো সবই জানেন।
হ্যাঁ শুনেছি। এও শুনলাম যে আপনারা বার্টন কটেজে ফিরে যেতে চান। তার জন্য ভাববেন না, এখানে আমার কাজকর্ম প্রায় শেষ হয়ে এসেছে। মিসেস শার্লট পামার বলেছেন উনি আপনাদের ক্লিভল্যান্ড অবধি পৌঁছে দেবেন। আমিও যদি সঙ্গে যাই তাহলে ক্লিভল্যান্ড থেকে আপনাদের আমিই বার্টন অবধি পৌঁছে দিতে পারব।
যাক, একটা ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হলাম।
আরও একটা বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করবার ছিল। আমি শুনলাম মিস্টার এডওয়ার্ড ফেরোজ নাকি আপনাদের পারিবারিক বন্ধু?
হ্যাঁ, আমার সৎ ভাই মিস্টার জন ড্যাশউডের শ্যালক, মানে মিসেস ফ্যানি ড্যাশউডের বড় ভাই। সেই সূত্রে আমাদের সঙ্গে ওর আলাপ আছে।
সম্প্রতি ওর মা যে ওকে অন্যায়ভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন তাও জানতে পেরেছি। সামাজিক চাপের মুখে অল্প বয়সী প্রেমিক প্রেমিকাদের যে কত দুর্ভোগ পোহাতে হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি তাই মিস্টার ফেরেসকে সাধ্যমতো সাহায্য করতে চাই।
সে তো খুব ভালো কথা কর্নেল, কিন্তু কিভাবে সাহায্য করার কথা ভাবছেন?
মিস্টার ফেরোজ যদি স্বাধীনভাবে উপার্জন করবার একটা পদ খুঁজে পান তাহলে নিশ্চয়ই মিস লুসি স্টিলকে বিয়ে করতে ওর কোনো বাধা থাকবে না। আমার জমিদারির প্যারিসের জন্য বেশ কিছুদিন হল একজন ক্লার্জিম্যানের খোঁজ করছি। মিস্টার ফেরোজের যদি আপত্তি না থাকে তাহলে আমি ওকে এই পদে নিয়োগ করতে চাই। তবে আমি তো ওকে চিনি না, হয়তো আমার প্রস্তাবে ওর আত্মসম্মানে বাধবে। তাই ভাবছিলাম ওকে যদি আপনি এই প্রস্তাবটা দেন।
নিশ্চয়ই দেব, আমি জানি মিস্টার ফেরোজের অমত হবে না। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার কর্নেল, আপনার মতো একজন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ম্যারিয়ানা যদি প্রকৃত বন্ধুত্বের মর্ম বুঝত।
উনি কি এখনো?
আমার তো মনে হয় এই পুরো ঘটনার জন্য
ও মনে মনে নিজেকে দোষারোপ করছে। ভিলেপের আচরণের জন্য নানা রকম কৈফিয়ত খাড়া করছে। এতে ওর শরীর আরো খারাপ হচ্ছে, কিন্তু আমি হাজারবার বোঝানোর পরেও কিছুতেই বুঝতে চাইছে না।
এ কথা শুনে কর্নেল ব্র্যান্ডনের মুখের ভাব অদ্ভুতভাবে বদলে গেল। মনে হল তিনি এক গভীর দোটানায় পড়েছেন। নিজের মনের সঙ্গে যেন অনেকক্ষণ যুদ্ধ করে অবশেষে ধীরে ধীরে বললেন,
মিস এলেনোর, আমি এতদিন ভেবেছিলাম কথাটা কাউকে বলবো না। ভেবেছিলাম সত্যিটা জানালে হয়তো মিস ম্যারিয়ানের মনে আঘাত দেওয়া হবে, কিন্তু কিন্তু তিনি যদি এই ঘটনার জন্য নিজেকে দোষ দেন তার থেকে বড় অবিচার।
কি বলতে চাইছেন কানে? আপনি কি ভিলেপের সম্পর্কে কিছু জানেন?
জানি, মিস ম্যারিয়ান তো দূরের কথা, সে যে কোনো ভদ্র মহিলার সঙ্গী হওয়ার যোগ্য নয় গত কয়েক মাসে আমি সেটাই জানতে পেরেছি, কিন্তু এর ইতিহাসটা এতই কলঙ্কময়, আপনি সহ্য করতে পারবেন কি?
পারব। আপনি বলুন কানেল, আমার অন্তত সবটা জানা দরকার।
বেশ, বলছি। আপনি নিশ্চয়ই এতদিনে মিসেস জেনিংস এর কাছে আমার অতীত সম্পর্কে অনেক কথাই শুনে ফেলেছেন।
হ্যাঁ।
এলিজাবেথ নামে একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু সামাজিক বাধার কারণে আমাদের বিয়ে হয়নি। ভারতে চলে যাওয়ার পর দীর্ঘদিন তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না।
হ্যাঁ, সব কথাই শুনেছি,
কিন্তু একটা ব্যাপার কেউই শোনেনি। মারা যাওয়ার সময় এলিজাবেথ একটি কন্যা সন্তান রেখে গিয়েছিল। আমি তার মৃত্যুশয্যায় তাকে কথা দিয়েছিলাম ওর মেয়ের দায়িত্ব আমি নেব। আমি নিজে অবিবাহিত, তাই মেয়েটিকে নিজের কাছে এনে রাখতে পারিনি। ওকে আমার কাছাকাছি একটি পরিবারের সঙ্গে রেখেই ওর দেখাশোনার ভার নিয়েছিলাম। যখনই পারতাম ওর সঙ্গে দেখা করতে যেতাম। গড ফরগিভ মি, মাহারা অসহায় মেয়েটিকে আমি এত স্নেহ করতাম যে তাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছিলাম।
বুঝেছি।
তার সব অন্যায় আবদার পূরণ করতাম, কোনো কিছুতেই না বলতাম না, শাসনও করতাম না।
তারপর
প্রায় বছর খানেক আগে একদিন হঠাৎ করে মেয়েটি নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ?
হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। আশা যখন প্রায় ছেড়েই দিয়েছি তখন একদিন সকালে ওর খবর পাওয়া গেল।
ও,
আপনাদের হয়তো মনে আছে সেদিন আমার বাড়িতে আপনাদের সকলের পিকনিকের আমন্ত্রণ ছিল।
হ্যাঁ, সেদিন। তার মানে আপনি ওই কারণেই?
হ্যাঁ, প্রায় আট মাস পরে আমার পালিতা মেয়ের খোঁজ পেয়ে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারিনি। শহরে গিয়ে দেখি, ও গড,
কর্নেল,
সেখানে গিয়ে দেখলাম মেয়েটির সর্বনাশ হয়েছে। সে এখন গর্ভবতী, লন্ডনের একটা গরিব পল্লীতে অসহায় ভাবে দিন কাটাচ্ছে। আমাকে দেখে ভেঙে পড়ে সব কথাই খুলে বলল সে। এক বছর আগে একটা গুপ্ত প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে প্রেমিকের সঙ্গে এলোপ করে লন্ডনে চলে গিয়েছিল। কিন্তু গর্ভবতী হয়ে পড়তেই সেই চরিত্রহীন লম্পট তাকে ত্যাগ করে চলে যায়।
কর্নেল, এও কি সম্ভব? আচ্ছা, আপনার মেয়ের এই প্রেমিকটি সেই কি?
আপনি ঠিকই বুঝেছেন মিস এলেনোর, আমার মেয়ের সর্বনাশ করেছে উইলবি।
ও গড,
আমার মেয়েকে নিরাপদে কান্ট্রি সাইডে ফিরিয়ে নিয়ে যেতে কিছুটা সময় লেগে গিয়েছিল। আমি যতদিনে ফিরে এলাম ততদিনে উইলবি লন্ডনে পালিয়ে গেছে।
হ্যাঁ, আপনি যেদিন গেলেন তার পরদিন সকালেই তো উইলবি হঠাৎ করে চলে গেল, তখনই ম্যারিয়ান খুব ভেঙে পড়েছিল।
উইলবি একরকম বাধ্য হয়েই লন্ডনে গিয়েছিল। ওর আত্মীয় লিডি অ্যালেন কি করে যেন ওর অপরাধের খবরটা আমার আগেই পেয়েছিলেন।
ও,
স্বাভাবিকভাবেই তিনি উইলবিকে প্রচণ্ড তিরস্কার করে তাকে অ্যালেনাম থেকে বহিষ্কার করেন। পর নিজের চারিদিকে প্রচুর ধারকর্জ আছে, তার উপর লেডি অ্যালেনের সম্পত্তি থেকে বঞ্চিত হলে ওর আর কিছুই থাকত না, তাই
সময় নষ্ট না করে ম্যারিয়ানকে ছেড়ে মিস গ্রেকে বিয়ের প্রস্তাব দিল। মিস গ্রেও নিশ্চয়ই ভেলেবের চেহারা আর আদব কায়দায় মুগ্ধ হয়ে সহজেই রাজি হয়ে গেলেন। ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে, সবটাই ওর অভিনয় ছিল।
হয়তো সবটা অভিনয় ছিল না।
মানে?
ভিলাবির প্রতি আমার কোনো সহানুভূতি নেই মিস এলিনর, সে যা করেছে তার কোনো ক্ষমা হয় না। তবে আমি নানা সূত্রে যা জেনেছি তাতে মনে হয় মিস ম্যারিয়ানের সঙ্গে অন্তত সে অভিনয় করেনি। ভিলাবি হয়তো সত্যি কিছুদিনের মধ্যে মিস ম্যারিয়ানকে প্রপোজ করত, যদি না
হঠাৎ করে ওর টাকা টানাটানি পড়ত। আপনাকে অনেক ধন্যবাদ কর্নেল ব্র্যান্ডন, আমার মনে হয় এই কথাগুলো শুনলে ম্যারিয়ানের উপকারী হবে। আর মিস্টার ফেরার্সকেও আমি আপনার প্রস্তাবটা জানাবো।
থ্যাংক ইউ মিস এলিনর। আজ তাহলে আসি, আপনারাও বার্টনে ফেরার প্রস্তুতি নিন।
বেশ।
উইলবি সম্পর্কে সমস্ত কথা শোনার পর ম্যারিয়ান কি করবে তা ভেবে চিন্তায় পড়েছিল এলিনর। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে চেঁচামেচি কান্নাকাটি কিছুই করল না। এলিনরের হঠাৎ মনে হল ম্যারিয়ানের ছেলে মানুষ মনটা যেন এই এক ধাক্কায় তার সমস্ত সরলতা আর বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে ভয় পেয়ে বলে উঠল,
ম্যারিয়ান, ম্যারিয়ান, তুমি কিছু বলছো না কেন? তোমাকে এসব বলে কি আমি ভুল করলাম?
না, ভুল করবে কেন? এসব শোনার দরকার ছিল?
ভিলেবি ভালো মানুষ নয়, তবু এটুকুই সান্ত্বনা যে ও তোমার সঙ্গে অভিনয় করেনি, তোমাকে সত্যিই ভালোবেসেছিল।
কিন্তু সেটা তো যথেষ্ট নয়, শুধু ভালোবাসা যথেষ্ট নয় এলিনর। তুমি বরং যাও, আমি একটু একা থাকতে চাই।
সেদিনের পর থেকে ম্যারিয়ান কেমন যেন হয়ে গেল। এতদিন সে কান্নাকাটি করত, কিন্তু এখন একেবারে পাথরের মতো নিশ্চুপ হয়ে থাকে। তার এই বদল দেখে এলিনরের মনে আশঙ্কার মেঘ ঘনিয়ে এল। তবু এখনো একটা শেষ কর্তব্য করা বাকি। তার চিঠি পেয়ে এডওয়ার্ড হয়তো অবাক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে এলিনরের সঙ্গে দেখা করতে এল। এর মধ্যেই সাম্প্রতিক বিপর্যয়ের ছাপ তার চেহারাতে পড়েছে, সেই সঙ্গে তার মুখে এমন এক বিষণ্নতার ছায়া যে এলিনরের কান্না পেল। কোনো মতে নিজেকে সংযত করে সে বলল,
এত তাড়াহুড়ো করে ডেকে পাঠানোর জন্য আমি ক্ষমা চাইছি মিস্টার ফেরার্স, কিন্তু
আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? মিস এলিনর, আমার তো আপনার সামনে দাঁড়ানোরই কোনো অধিকার।
প্লিজ প্লিজ মিস্টার ফেরার্স, আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার জন্য একটা সুখবর আছে।
সুখবর?
আমাদের ডেলফোর্ড এস্টেটের প্রতিবেশী কর্নেল ব্র্যান্ডন আমাকে জানিয়েছেন তার প্যারিশে ক্লার্জিম্যানের পদ সম্প্রতি খালি হয়েছে। আপনি যদি সেই পদে যোগ দেন তিনি সত্যি খুব খুশি হবেন।
কর্নেল ব্র্যান্ডন, তিনি আমাকে চাকরি দিতে চান? কিন্তু ইও কি সম্ভব?
কর্নেল ব্র্যান্ডন অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনি আপনার যোগ্যতার কথা আগেই শুনেছিলেন, আর আপনার সাম্প্রতিক সমস্যার খবর পেয়ে আন্তরিকভাবে সাহায্য করতে চান।
আই সি। কর্নেল ব্র্যান্ডনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু লন্ডনের অনেকের মুখেই ওর সুখ্যাতি শুনেছি। কিন্তু আমার প্রতি এমন অনুগ্রহ কি শুধুমাত্র কর্নেল ব্র্যান্ডন করছেন? না, আমার মনে হয় এই দান আমি আপনার জন্যই পাচ্ছি।
না হলে উনি কেন?
আপনি ভুল করছেন মিস্টার ফেরার্স, এ ব্যাপারে আমার কোনো হাত নেই। আসলে কর্নেল নিজেও এককালে একটা সামাজিক বাধার সম্মুখীন হয়েছিলেন। ওর প্যারিশে ক্লজিম্যানের চাকরিটা পেলে আপনি আর মিস লুসি অবিলম্বে বিয়ে করতে পারবেন। কর্নেল এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে চান, তাই তিনি বিশেষভাবে আমাকে অনুরোধ করেছেন আপনার সঙ্গে কথা বলতে।
কর্নেল নিজে আমাকে এই কথা জানালেন না কেন?
তিনি চেয়েছিলেন আপনার কোনো বন্ধু আপনাকে খবরটা দিক।
বন্ধু, আপনার বন্ধুত্বের চেয়ে বড় জিনিস আমার জীবনে খুব কমই আছে মিস এলিনর।
সেটা আপনি কোনোদিনই হারাবেন না মিস্টার ফেরার্স, আমি আজীবন আপনার বন্ধুই থাকব।
আমি বরং আসি মিস এলিনর, আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন।
আমিও চাই আপনি আপনারা দুজনে সুখী হন। আই উইশ ইউ বোথ এভরি হ্যাপিনেস ইন লাইফ। গুড বাই মিস্টার ফেরার্স।
দুদিন আগেই লন্ডন থেকে ক্লিভল্যান্ডে শার্লটের বাড়িতে এসে পৌঁছেছে ওরা। ম্যারিয়ন সারাদিনই কোনো কথা না বলে জানলার ধারে বসে থাকে, আর না হলে বাগানে হেঁটে বেড়ায়। এলিনর তাকে যথাসম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করছিল, কিন্তু শার্লটের অনর্গল কথার মধ্যে পড়ে মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলছিল। সেদিন দুপুরেও শার্লট গল্পের ঝুলি খুলে বসেছিল। তাদের কথাবার্তার মাঝে ম্যারিয়ান যে কখন ঘর ছেড়ে বেরিয়ে গেছে এলিনর টেরও পায়নি। ব্যাপারটা যতক্ষণে সবার খেয়াল হল ততক্ষণে সারা আকাশ মেঘে ঢেকে গেছে। তাকে কোথাও না পেয়ে এলিনর পার্লারে এসে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল,
শার্লট, কর্নেল ব্র্যান্ডন, আপনারা কেউ ম্যারিয়ানকে দেখেছেন? সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না।
সে কি, এইমাত্র তো জানলা দিয়ে দেখলাম বাগানে হাঁটছিল, ভেবেছিলাম এতক্ষণে হয়তো বাড়িতেই ঢুকে পড়েছে। আকাশের অবস্থা দেখছেন না?
বাগানে হাঁটছিল?
হ্যাঁ।
কি সর্বনাশ, যদি দূরে চলে গিয়ে থাকে তাহলে তো ফিরতে ফিরতে বৃষ্টিতে ভিজে চান হয়ে যাবে।
হ্যাঁ তা তো বটেই।
কি শরীর এত দুর্বল, তার উপর যদি এই দুর্যোগের মধ্যে ওকে খুঁজি বা কোথায়?
এক্সকিউজ মি, মিস ম্যারিয়ান কোথায় যেতে পারেন তা আমি আন্দাজ করতে পারছি।
কোথায়?
মিস এলিনর আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি।
কর্নেল ব্র্যান্ডন বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হল। ঘরের মধ্যে এলিনর ছটফট করে বেড়াতে লাগল। প্রায় ঘণ্টা দুয়েক পর অবশেষে আপাদমস্তক ভিজে ঘরে ঢুকলেন কর্নেল ব্র্যান্ডন। তার কোলে অচেতন ম্যারিয়ান।
মিস এলিনর, এক্ষুনি ওকে আগুনের ধারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আর ডক্টরকে খবর দেওয়া দরকার।
থ্যাঙ্ক গড। ওকে কোথায় পেলেন কর্নেল?
এখান থেকে সামান্য দূরে একটা টিলা আছে, সেখানে ওকে অজ্ঞান অবস্থায় পেলাম। ওখান থেকে অ্যালেনাম এস্টেটটা স্পষ্ট দেখা যায়।
অ্যালেনাম এস্টেট মানে উইলবির বাড়ি?
হ্যাঁ। আমার ধারণা চার্লট কথায় কথায় বলে ফেলেছিলেন যে এখান থেকে অ্যালেনাম এস্টেট বেশি দূর নয়। কথাটা শুনতে পেয়েই হয়তো মিস ম্যারিয়ান
বুঝেছি। আপনি না থাকলে আমরা যে কি করতাম সত্যি জানি না কর্নেল। আমি ম্যারিয়ানকে ঘরে নিয়ে যাচ্ছি, আপনি বরং মিস্টার পামারের সাথে কথা বলে একজন ডক্টরের ব্যবস্থা করুন।
ঠিক আছে।
সন্ধেবেলায় ম্যারিয়ানের জ্বর এলো, ঘরের মধ্যে বিড়বিড় করে ভুল বকতে লাগল সে। ডাক্তার তাকে এক নজর দেখেই বললেন ম্যারিয়ানের জ্বর মারাত্মক ছোঁয়াচে, বাড়িতে বাচ্চাদের থাকাটা একেবারেই নিরাপদ নয়। মিসেস শার্লট তাঁর ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে পরদিন সকালেই বার্টনের দিকে রওনা হলেন। এলিনরের অবস্থা দেখে শার্লটের গোমড়ামুখ স্বামী মিস্টার পামারও চিন্তিত হয়ে বললেন,
আপনি একা একা সবকিছু সামলাবেন কি করে মিস এলিনর? আমিও না হয় থেকে যাই।
তার কোনো দরকার নেই মিস্টার পামার,
এমনিতেও আমাদের জন্য আপনাদের সবাইকে যথেষ্ট ঝামেলা পোহাতে হচ্ছে। তাছাড়া কর্নেল ব্র্যান্ডন তো রইলেন।
ঠিক আছে, কিন্তু দরকার পড়লে আমাদের খবর দিতে দ্বিধা করবেন না।
বেশ।
দুদিন কেটে গেল, কিন্তু ম্যারিয়ানের অবস্থার কোনো উন্নতি হল না। ঘরের ভিতর এলেনর আর বাইরে কর্নেল ব্র্যান্ডন রাত জেগে ছটফট করতে লাগলেন। সেদিন সন্ধেবেলায় ডাক্তার এসে রুগীকে দেখে গম্ভীরভাবে বললেন,
মিস এলিনর, আজকে রাতটা আমি এখানেই থাকছি, রুগীর কাছেই থাকতে হবে।
আচ্ছা,
আপনি আপনারা সবাই সবাই মন শক্ত করুন।
এলিনরের মনে হল তার এতদিনের এত সংযম, এত ধৈর্যের বাঁধ এবারে বোধহয় ভেঙে যাবে। কিন্তু পরক্ষণেই কর্নেল ব্র্যান্ডনের দিকে চোখ পড়তেই সে থমকে গেল। তিনি দরজার বাইরে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছিলেন এতক্ষণ। ডাক্তারের কথা শুনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লেন। তার মুখ রক্তশূন্য, চোখের দৃষ্টি উন্মাদের মতো। এলিনর সন্তর্পণে এগিয়ে গিয়ে বলল,
কর্নেল, আপনি শান্ত হন, ঈশ্বরকে ডাকুন, তিনি চাইলে ম্যারিয়ান নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে।
প্লিজ মিস এলিনর, আমাকে কিছু একটা কাজ দিন, এভাবে অক্ষমের মতো দাঁড়িয়ে থাকতে হলে আমি পাগল হয়ে যাব।
বেশ, আপনি একটা কাজ করুন, বাটন কটেজ থেকে আমার মাকে নিয়ে আসুন, এই সময় ওর থাকাটা খুব দরকার। এখন গেলে কাল দুপুরের মধ্যে ফিরে আসতে পারবেন।
কিন্তু কিন্তু আপনি?
আমার কিছু হবে না, ডক্টর আছেন যখন তখন আপনি যেতেই পারেন।
ঠিক আছে, তাই হোক তবে। গুড বাই মিস এলিনর।
গুড বাই।
ম্যারিয়ানের দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে কর্নেল ব্র্যান্ডন রওনা হয়ে গেলেন। সারা রাত এলিনর এবং ডাক্তার ম্যারিয়ানের মাথার কাছে বসে তার শুশ্রূষা করলেন। শুধু মাঝরাতে কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলল এলিনর।
আমাদের তো সব চলে গেছে, কিন্তু ম্যারিয়ান চলে গেলে আমি বাঁচব কিভাবে? আমার মায়ের কি হবে? ওকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না করুণাময় ঈশ্বর। Have mercy on us. এলিনর, এলিনর, ম্যারিয়ান, 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 আমার কথা শুনতে পাচ্ছ? ম্যারিয়ান, ম্যারিয়ান,
আমি আমি কোথায়? মা, মা কোথায়?
মা আসছেন মাই ডিয়ারেস্ট, কর্নেল ব্র্যান্ডন ওকে নিয়ে দুপুরের মধ্যেই এসে পড়বেন। তুমি তুমি বেশি কথা বলো না, বিশ্রাম নাও, বিশ্রাম নাও। ডক্টর, ডক্টর, ডক্টর শুনছেন?
কি ব্যাপার মিস এলিনর? মাফ করবেন, চোখটা লেগে গিয়েছিল।
ডক্টর, ডক্টর, ম্যারিয়ানের জ্ঞান ফিরেছে, আপনি একবার একটু।
ও ও, তাই তাই নাকি? কই কই, দেখি দেখি নাড়িটা দেখি। ও, ইটস এ মিরাকল মিস মিস এলিনর, বিপদ অনেকটাই কেটে গেছে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার গড।
মিসেস ড্যাশউডকে সঙ্গে নিয়ে দুপুরের আগেই পৌঁছে গেলেন কর্নেল ব্র্যান্ডন। ম্যারিয়ানের বিপদ কেটে গেছে শুনে তিনি ধপ করে চেয়ারে বসে পড়ে দু হাতে মুখ ঢেকে ফেললেন। নাকে ধাতস্থ হওয়ার সময় দিয়ে এলেনো মিসেস ড্যাশউডকে ম্যারিয়ানের ঘরে নিয়ে গেল। ততক্ষণে তার জ্ঞান পুরোপুরি ফিরে এসেছিল। মাকে দেখে তার দুর্বলতা যেন এক লহমায় অনেকটা কমে গেল। মিসেস ড্যাশউড এতটা পথ প্রচণ্ড উদ্বেগের মধ্যে কাটিয়েছিলেন, অবশেষে ম্যারিয়ানকে বিপদমুক্ত দেখে তিনি যেমন স্বস্তি পেলেন তেমনি উতলা হয়ে পড়লেন। বেশ খানিকক্ষণ ওকে সামলাতেই কেটে গেল। একটু শান্ত হয়ে মিসেস ড্যাশউড বাইরের ঘরে একটু বিশ্রাম করতে গেলেন। এতক্ষণে এলেনর খেয়াল করল ম্যারিয়ান ঘরের চারপাশে চেয়ে কাকে যেন খুঁজছে। সে অবাক হয়ে বলল,
কি হয়েছে ম্যারিয়ান?
কর্নেল ব্র্যান্ডনকে কোথাও দেখছি না। উনি কোথায়?
উনি বাইরের ঘরেই আছেন, ডেকে দেব?
ডাকতে আর হল না। ঠিক সেই মুহূর্তেই কর্নেল ব্র্যান্ডন দরজার কাছে এসে দাঁড়ালেন। গত কয়েকদিনের অনিদ্রা আর দুশ্চিন্তায় তার চোখ লাল, চেহারা বিধ্বস্ত। কিন্তু এলেনর আশ্চর্য হয়ে দেখল ম্যারিয়ান তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন তাকে এই প্রথমবার দেখছে। কি রয়েছে এই দৃষ্টিতে? কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নাকি আরো অনেক গভীর অবর্ণনীয় কোন অনুভূতি? যেন এক যুগ পর ম্যারিয়ান প্রায় ফিসফিস করে বলে উঠল,
কর্নেল ব্র্যান্ডন, থ্যাংক ইউ।
কর্নেল কোনো কথা বলতে পারলেন না, হয়তো চোখের জল লুকোতেই আবার বাইরের ঘরে চলে গেলেন তিনি। এই কয়েক মুহূর্তের সাক্ষাতেই ম্যারিয়ান বড় বিচলিত হয়ে পড়েছিল। এলিনর তাড়াতাড়ি ওর মাথাটা আবার বালিশে ঠিক করে শুইয়ে দিয়ে বলল,
শান্ত হো, শান্ত হো ম্যারিয়ান, একটু ঘুমোবার চেষ্টা করো। সবে বিপদ কেটেছে, এখন বেশি উত্তেজনা ভালো নয়।
এলিনর, ওকে বলো সেদিন আমার ওইভাবে বাইরে বেরোনো অন্যায় হয়েছিল, আমাকে আমাকে যেন উনি ক্ষমা করে দেন।
তুমি একটু সুস্থ হও, তারপর উনকে যা বলার নিজেই বলো। আমার মনে হয় এসব কথা উনি তোমার মুখ থেকেই শুনতে চাইবেন।
এলিনর, তোমাদের সবাইকে কত বিপদে ফেলেছি আমি।
ম্যারিয়ান,
আই এম সরি।
পুরনো কথা ভেবে আর নিজেকে কষ্ট দিও না ম্যারিয়ান। তাড়াতাড়ি সেরে ওঠো এবার, আমাদের তো বাড়ি ফিরতে হবে।
শীতকাল চলে গিয়ে আবার বসন্ত এসেছে। মেঘ আর বরফের চাদর সরে গিয়ে দেখা দিয়েছে সূর্যের নরম আলো আর ড্যাফোডিলের গুচ্ছ। কটেজের বাইরে চেয়ার পেতে পাশাপাশি বসেছিলেন কর্নেল ব্র্যান্ডন আর ম্যারিয়ান। কর্নেল এতক্ষণ কাউপারের কবিতা পড়ে শোনাচ্ছিলেন। তিনি যে এত ভালো আবৃত্তি করতে পারেন তা ম্যারিয়ান ভাবতেই পারেনি। কতক্ষণ যে কেটে গেছে টেরই পায়নি সে। একসময় বইটা বন্ধ করে কর্নেল বললেন,
আজ অনেকক্ষণ বাইরে বসেছেন মিস ম্যারিয়ান, এবার ঘরে চলুন।
আর একটু বসি না, কতদিন পর বাড়ির বাইরে এসে বসলাম।
ঘরে বসে কিছু একটা করবার মতো কাজ তো দরকার আপনার, সেটা যাতে করতে পারেন সেই ব্যবস্থা করছি।
কি ব্যবস্থা?
অনেকদিন আগে স্যার জনের বাড়িতে আপনাকে পিয়ানো বাজাতে শুনেছিলাম। কি চমৎকার হাত আপনার!
আপনি সেদিন ছিলেন নাকি? বাজনা শেষ হয়ে যাওয়ার পরে ঢুকেছিলেন তো?
আমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলাম, মিস এলিনর ছাড়া আর কেউ আমাকে দেখতে পাননি।
ও দেখেছেন, এলিনর আমাকে মোটেই কিছু জানায়নি, কিন্তু আমাদের এই বাড়িতে তো পিয়ানো নেই যে বাজাবো।
ওই জন্যই তো শহরে যাচ্ছি। আপনার বাড়িতে একটা পিয়ানো না থাকলে মানায় না।
আপনি আপনি আমার জন্য পিয়ানো কিনতে যাচ্ছেন?
হ্যাঁ যাচ্ছি। আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না, আমি আগেই মিসেস ড্যাশউডের কাছ থেকে অনুমতি চেয়ে দেখেছি।
আচ্ছা বেশ, আপত্তি করব না, কিন্তু শহর থেকে আপনি তাড়াতাড়ি ফিরবেন তো?
আমি যাব আর আসব।
সাবধানে যাবেন।
এই কয়েক মাসের মধ্যে ম্যারিয়ানের স্বাস্থ্য আর মন দুই বদলে গেছে। এখন তার ভাবভঙ্গিতে আর আগের সেই উচ্ছলতা নেই। জাগতিক অভিজ্ঞতা আর জীবনের ঘাত প্রতিঘাতে তার যুবতী মন অবশেষে বড় হয়ে গেছে। দূরে টিলাটার দিকে তাকিয়ে ম্যারিয়ানের মনে পড়ে গেল, মাত্র কিছুদিন আগে উইলবির সঙ্গে সেখানে তার দেখা হয়েছিল। আশ্চর্য, এখন আর এইসব স্মৃতি তাকে বিচলিত করতে পারে না। শুধু নিজের অতীতের আচরণের কথা ভেবে নিজের উপরেই রাগ আর বিরক্তি হয় মাঝে মাঝে। সে ভাবত তার আশেপাশের মানুষদের মনের অনুভূতিগুলো তার মতো গভীর বা তীব্র নয়, কিন্তু এই কয়েক মাসে সেই ভুল একেবারে ভেঙে গেছে। এলিনরের মতো গভীরভাবে ভাবতে, গভীরভাবে ভালোবাসতে মোটেই পারে না ম্যারিয়ান। আর কর্নেল ব্র্যান্ডন, এলিনরের কাছে তার অতীতের বৃত্তান্ত শুনে ম্যারিয়ান হতবাক হয়ে ভেবেছিল, মনের উপর কতটা নিয়ন্ত্রণ থাকলে এত ধৈর্য আর বিচক্ষণতার সঙ্গে এমন নিষ্ঠুর সব পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করা যায়। ম্যারিয়ান আজকাল এলিনর আর কর্নেলের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করে, তবে এলিনরকে নিয়ে মাঝে মধ্যে চিন্তাও হয় তার। কিছুদিন আগেই একটা খবর পাওয়ার পর থেকে তার দিদি আগের চেয়েও বেশি চুপচাপ হয়ে গেছে। সেদিন রান্নাঘরে বাজার পৌঁছে দিতে এসে তাদের কাজের লোক টমাস বলল,
জানেন মিস এলিনর, বাজারে যাওয়ার পথে মিসেস ফেরার্স এর সঙ্গে দেখা হল, তিনি আপনার কথা জিজ্ঞেস করলেন।
মিসেস ফেরার্স?
হ্যাঁ,
তিনি আমার কথা জিজ্ঞেস করলেন। কি বলছো বলো তো টমাস, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না।
আপনি বোধহয় ওকে মিস লুসি স্টিল নামে চেনেন, তাই অতটা বুঝতে পারছেন না।
ও, তার মানে ওদের বিয়ে হয়ে গেছে?
হ্যাঁ, এই কদিন আগেই তো হলো। বাবা, সে নিয়ে যা ঝামেলা হয়েছে, শুনেছেন?
না।
সে কি শোনেননি? মিস্টার ফেরার্স এর মা ওদের বিয়ের খবর পেয়ে এমন খেপে গিয়েছিলেন যে সঙ্গে সঙ্গে ছেলেকে ডেকে পাঠিয়ে ওকে ত্যাজ্য পুত্র করে দিয়েছিলেন। কিন্তু শুনলাম এতদিনে নাকি ওদের সবার মধ্যে একটা ওই মিটমাট হয়ে গেছে। অন্তত মিসেস ফেরার্স এর ক্যারেজের ড্রাইভারের মুখে তো আমি তাই শুনলাম।
আই সি, মিস্টার ফেরার্স সঙ্গে ছিলেন?
আরে না না, ওকে তো দেখতেই পাইনি, গাড়ির ভিতরে বসেছিলেন বোধহয়। মিসেস ফেরার্স আপনাদের সবার খবর জানতে চাইছিলেন, মিস ম্যারিয়ানের শরীর কেমন আছে জিজ্ঞেস করলেন, আর আপনার কথা তো বিশেষভাবে বললেন মিস এলিনর, বললেন আপনার মতো বন্ধু তাঁর খুব বেশি নেই।
বুঝেছি, তুমি এবার এসো টমাস, কাজকর্মে দেরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে মিস এলিনর।
এই প্রসঙ্গ নিয়ে এলিনরের সঙ্গে আলোচনা করবার সাহস কারোরই হয়নি, কিন্তু আজকাল মাঝে মধ্যেই দিদির ভবিষ্যতের জন্য ম্যারিয়ানের চিন্তা হয়। আজও কর্নেল ব্র্যান্ডন চলে যাওয়ার পরে আনমনে বসে এসব কথাই ভাবছিল সে। এমন সময় চটকা ভেঙে দেখল দূরের একটা গাছ থেকে লাফিয়ে নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে মার্গারেট।
আরে আরে, এ কি? আচ্ছা মার্গারেট, তোমাকে না কতবার বলা হয়েছে যে গাছে চড়বার বয়স তোমার পেরিয়ে গেছে, আর এরকম পাগলের মতো ছুটছই বা কেন? এবারে তো একটু আদব কায়দাটা শেখো।
ধুত্তর, অসুখ হওয়ার পর থেকেই দেখছি তুমিও এলিনরের মতো কথা বলতে শুরু করেছ। ওদিকে দেখো কে আসছে।
কে আসছে?
এডওয়ার্ড, এডওয়ার্ড আসছে।
ধড়মড় করে উঠে দাঁড়িয়ে ম্যারিয়ান দেখল, সত্যি তো অনেক দূরে পথের উপরে এডওয়ার্ডের আকৃতিটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে সেও তাড়াতাড়ি বাড়ির ভিতর ঢুকল। খবরটা পেয়ে এলিনর মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে যে বিচলিত হয়ে উঠেছে সেটা ম্যারিয়ান বেশ বুঝতে পারল। আর মিসেস ড্যাশফুড তো একেবারে দিশেহারা হয়ে গেছিলেন। অনেক কষ্টে তাকে ধাতস্থ করে এলিনর আর ম্যারিয়ান
রত্নাকে সঙ্গে নিয়ে পার্লারে গিয়ে বসল। একটু পরেই এডওয়ার্ড দরজার কাছে এসে বেশ খানিকক্ষণ ইতস্তত করে অবশেষে বলল,
গুড ডে মিসেস ড্যাশফুড, আপনাদের বিরক্ত করছি না তো?
এডওয়ার্ড, কতদিন পরে তোমাকে দেখলাম, এসো এসো ভেতরে এসে বসো, কেমন আছো বলো? ও দেখেছ, তোমাকে তো অভিনন্দন জানানোই হয়নি। উই উইশ ইউ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস।
অভিনন্দন? আমি মানে ধন্যবাদ মিসেস ড্যাশফুড।
আপনি কি কর্নেল ব্র্যান্ডনের প্যারিসের চাকরিটা নিয়েছেন মিস্টার ফেরাস?
হ্যাঁ মিস এলিনর, আগের সপ্তাহেই ডেলাফোর্ডে পৌঁছেছি, ওখান থেকেই আসছি।
আপনার প্যারিসের বাড়িটা কেমন? মিসেস ফেরাসের পছন্দ হয়েছে তো?
মিসেস ফেরাস, তিনি তো মানে তিনি তো আমার বাড়িটা এখনো দেখেননি মিস এলিনর।
মিসেস ফেরাস আপনার সঙ্গে আসেননি?
না তো, আমার মা তো লন্ডনেই আছেন।
তোমার বুঝতে একটু ভুল হচ্ছে এডওয়ার্ড। এলিনর মিসেস এডওয়ার্ড ফেরাস এর কথা জিজ্ঞেস করছিল।
মিসেস এডওয়ার্ড ফেরাস?
হ্যাঁ, মানে তোমার স্ত্রী।
বুঝেছি, আপনি আপনাদেরই একটু ভুল হচ্ছে ম্যাডাম।
ভুল?
যার কথা জানতে চাইছেন তিনি মিসেস এডওয়ার্ড ফেরাস নন, মিসেস রবার্ট ফেরাস, অর্থাৎ আমার ভাইয়ের স্ত্রী।
ঘরে বাজ পড়লেও বোধহয় এতটা কেউ চমকাত না। এলিনরের মুখ থেকে মনে হচ্ছিল এক্ষুনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। মিসেস ড্যাশউড ফ্যাল ফ্যাল করে এডওয়ার্ডের দিকে তাকিয়েছিলেন, যেন তার বলা একটা কথাও তার বোধগম্য হয়নি। অবশেষে ম্যারিয়ান আর থাকতে না পেরে বলে উঠল,
আমরা তো কিছুই বুঝতে পারছি না এডওয়ার্ড। লন্ডনে থাকার সময় শুনলাম মিস লুসির সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে, তাহলে রবার্টের সঙ্গে ওর বিয়ে কি করে হতে পারে?
আসলে মানে তুমি তো জানো যে এই এনগেজমেন্টের খবর পেয়ে আমার মা আমাকে ত্যাজ্যপুত্র করেন। এর সামান্য পরেই মিস লুসি মানে বর্তমানে মিসেস রবার্ট ফেরাস চিঠি লিখে আমাকে জানান, সম্প্রতি তার সঙ্গে আমার ভাইয়ের আলাপ হওয়ার পর তার মন এখন রবার্টের প্রতি আসক্ত হয়ে পড়েছে।
ও,
তিনি তাই আমাদের এনগেজমেন্ট ভেঙে দিতে চান। আমার তখন আর্থিক আর সামাজিক অবস্থানটা এত অনিশ্চিত, মনে হল ওকে মুক্তি দেওয়াটাই আমার কর্তব্য।
কিন্তু তোমার মা রবার্টের সঙ্গে ওর বিয়ের ব্যাপারে কোনো আপত্তি করলেন না?
প্রথমে তো করেছিলেন, রবার্টকেও আমার মতোই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আমার ভাই আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ, আর তার প্রতি মায়ের বরাবর একটা পক্ষপাতও আছে, ফলে অনুনয় বিনয় করে মাকে নিমরাজি করাতে ওকে খুব বেশি বেগ পেতে হয়নি। আমার সঙ্গে অবশ্য ওর মিটমাট হয়নি, হয়তো কোনোদিন হবেও না, কিন্তু জানো ম্যারিয়ান, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। এতদিনে আমি সত্যি মুক্ত।
একটা নিঃশ্বাস ফেলে চুপ করে গেল এডওয়ার্ড। কিছুক্ষণের জন্য ঘরে অখণ্ড নীরবতা নেমে এল। এমন অদ্ভুত ঘটনা শুনে কারুর মুখেই কোনো উপযুক্ত উত্তর জোগাচ্ছে না। হঠাৎ সবাইকে হতভম্ব করে দিয়ে এলিনর অঝরে কাঁদতে শুরু করল। এলিনরকে কোনোদিন সকলের সামনে চোখের জল ফেলতে দেখবেন একথা ম্যারিয়ান কিংবা মিসেস ড্যাশউড স্বপ্নেও ভাবেননি। মিসেস ড্যাশউড প্রথমটায় কিছু একটা বলবার চেষ্টা করলেন, কিন্তু ম্যারিয়ান তাকে ইশারায় বারণ করল। ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে গেলেন দুজনে। এতক্ষণ এডওয়ার্ড আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল, এবারে এলিনরের সামনে বসে তার হাতটা ধরে বলল,
এলিনর প্লিজ ফরগিভ মি।
ও গড, আই এম সরি এডওয়ার্ড, হঠাৎ মাথাটা খারাপ হয়ে গেছে বোধহয়,
তোমার জায়গায় আমি থাকলে আমি তোমার চেয়ে অনেক বেশি কাঁদতাম। তোমাকে অনেক দুঃখ দিয়েছি তা আমি জানি এলিনর, তুমি কিছু না বললেও জানি। প্লিমাথে যখন মিস লুসির সঙ্গে আলাপ হয় তখন আমার বয়স অল্প ছিল, বুদ্ধিও কম ছিল। আবেগের বসে ওকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলাম ঠিকই, কিন্তু কিছুদিন পরেই বুঝলাম ওর সঙ্গে আমার মনের কোনো মিলই নেই। জানো, যখন নলেন পাকে তোমার সঙ্গে দেখা হলো তখন
আমাকে সব কথা বললে না কেন এডওয়ার্ড? বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে ভুল বুঝতাম না।
আমি জানি এলিনর, আমি জানি, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে নিজের অল্প বয়সের ভুলের জন্য এমন আক্ষেপ হলো আর নিজের নির্বুদ্ধিতার জন্য এমন রাগ হলো যে অনেকবার চেষ্টা করেও কিছুতেই সব কথা বলে উঠতে পারলাম না।
এডওয়ার্ড,
তোমার সঙ্গে অতদিন মেলামেশা করা আমার উচিত হয়নি, কিন্তু তোমার সঙ্গ পাওয়ার লোভ যে ছাড়তে পারছিলাম না। খালি নিজেকে বোঝাতাম তোমাকে আমি যে চোখেই দেখি না কেন, তুমি নিশ্চয়ই আমার মতো এমন অযোগ্য লোককে ভালোবাসবে না। ইউ আর টু গুড ফর দ্যাট। সত্যি বলছি এলিনর, আজ এখানে আমি কোনো প্রত্যাশা নিয়ে আসিনি, শুধু এইটুকুই জানাতে এসেছিলাম আমি অবশেষে মুক্ত। অ্যান্ড এলিনর, মাই হার্ট উইল অলওয়েজ বি ইয়ার্স।
কিন্তু আমি তো এত অল্পে সন্তুষ্ট হব না, আমার যে আরো অনেক অনেক কিছু চাই।
আমার যতটুকু আছে তার বেশি তো দিতে পারবো না। ডেলাফার্ড এস্টেটের একজন সামান্য ক্লার্জিম্যানের স্ত্রী হয়ে তুমি কি সন্তুষ্ট হবে এলিনর? উইল ইউ ম্যারি মি?
মিসেস জেনিংস এর কথাই শেষ পর্যন্ত সত্যি হল। বছর ঘুরতে না ঘুরতেই ম্যারিয়ান এবং এলিনর দুজনেরই যথাক্রমে কর্নেল ব্র্যান্ডন এবং এডওয়ার্ড ফেরার্সের সঙ্গে বিয়ে হয়ে গেল। জন আর ফ্যানিকেও স্বীকার করতেই হল ড্যাশউড বোনেদের ভাগ্য অত্যন্ত ভালো, বিশেষ করে ম্যারিয়ানের। না হলে ডেলাফোর্ডের মতো রাজকীয় এস্টেটে দুই বোনেরই পাকাপাকি বাসস্থান হল কেমন করে? এলিনর আর ম্যারিয়ানও জানত তারা সত্যিই ভাগ্যবান। বিয়ের পরেও তাদের দুই বোনের ছাড়াছাড়ি হল না, মা আর ছোট বোনের সঙ্গেও যোগাযোগ অটুট রইল। নর্ল্যান্ড পার্কের জীবন পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও তাদের কপালে যে এত সুখ শান্তি, বন্ধুত্ব আর ভালোবাসা লেখা থাকতে পারে তা ওরা কল্পনাও করতে পারেনি।
শুনলেন জেন অস্টেনের রচনা অবলম্বনে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। পুনর্কথন শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে ঋতব্রত মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনর মঞ্জিমা চট্টোপাধ্যায়, ম্যারিয়ান সাঁজবাতি দাস, এডওয়ার্ড অগ্নি, কর্নেল ব্র্যান্ডন জো ব্যানার্জি, মার্গারেট অদ্রিজা দাস, মিসেস ড্যাশউড তমালী চৌধুরী। সঙ্গে সুজাতা ঘোষ, রাজ চট্টোপাধ্যায়, দেবজ্যোতি ঘোষ, অনুরণ সেনগুপ্ত, শ্রমণা রায়চৌধুরী, স্নিগ্ধা ঘোষ, আর্য জানা, পৃথা দাস ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্র কমল মুখোপাধ্যায়, সহকারী নির্দেশক অভিরূপ বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস, গল্পের সূত্রধার ও মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।